This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh.
হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আর এই মুহূর্তে বরাবরের মতো আমি অনেক ভালো আছি, যেহেতু আজকে দিনটি হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতি মানেই হচ্ছে প্রাণব ভালোবাসার বাংলাদেশ, বৃহস্পতি মানেই হচ্ছে গুরু এতে চাম, বৃহস্পতি মানেই হচ্ছে নতুন গেস্ট, নতুন গল্প, আর অনেক অনেক অজানা কথা, অনেক কিছু জানা, সবকিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগা। সো বন্ধু, সবাইকে ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আর এই মুহূর্তে আমি মেঘলা কথা বলছি শুধুমাত্র আপনারই সাথে, এবং ঘড়ি বলছে সময় ঠিক রাত 10:35 আছে আপনার সাথে অনেকটা সময় জুড়ে। এবং আমি জানি যে সব বন্ধুরা আমাদের সাথে আছেন, থাকবেন, এবং এবং আপনারা আপনাদের মনের কথাগুলো আমাদেরকে জানাতে থাকবেন। এবং মনের কথা জানানোর তো অনেকগুলো ওয়ে আছে, তো আমি আবারও জানাতে চাই কিভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন। প্রথমটি হচ্ছে SMS, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো রিকোয়েস্ট করছি বন্ধু, আমাদের এই পেজটিতে আসবেন এবং লাইক করবেন। আর কিছুক্ষণ আগে আমাদের এই পেজে একটি পোস্ট আপলোড করা হয়েছে প্রাণব ভালোবাসার বাংলাদেশে, এবং সেখানে লেখা আছে যে আমি লোপা, প্রাণব ভালোবাসার বাংলাদেশের আজকের গেস্ট, শুনবেন আমার জীবনের কথা। এক্স্যাক্টলি বন্ধু, আমরা সবাই অপেক্ষা করছি আজকের অতিথি বন্ধুর কথা শুনবার জন্য, এবং অতিথি বন্ধুর কাছেই যাব আমরা গুরু এহতেশামের মাধ্যমে। এবং অনেক বন্ধু ওয়েট করছেন এবং অনেক কমেন্ট করছেন, SMS করছেন যে গুরু এহতেশাম কখন আসবেন। সো তাদেরকে বলতেই চাই যে একটু ওয়েট করতেই হবে আপনাকে, অনেক দিন ধরেই ওয়েট করছেন, সো একটু ওয়েট করতে আর বাধা কোথায়, তাই না? সো বন্ধু, আপনি অবশ্যই কিন্তু ফেসবুকের পেজটিতে আসবেন, ভিজিট করবেন এবং লাইকও করবেন। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি কিভাবে খুঁজে পাবেন ফেসবুকে আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটা। সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই আমাদের অফিসিয়াল ফ্যান পেজটা উন্মুক্ত হয়ে যাবে, এবং সেখানে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,78,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর প্রথমেই জানিয়ে দিই আপনাকে যে সাইফোর্স এর সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432011 অথবা 01713432037 এই নাম্বারটিতে। এবং আমরা যেটা বলছিলাম কয়েক সপ্তাহ জুড়ে যে আমাদের প্রোগ্রামটিতে আমরা ফলো আপ প্রোগ্রাম করব, এবং সেটা বলেছিলাম যে আমরা রবিবারে ঠিক রাত 10:30 হবে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি রবিবার না, আমরা মঙ্গলবার, মানে ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার থেকে আমরা আমাদের এই ফলো আপ প্রোগ্রামটি শুরু করব ঠিক রাত 10:30। আবারও বলছি, আমরা বন্ধু ফলো আপ প্রোগ্রাম শুরু করব ঠিক রাত 10:30 মঙ্গলবার থেকে, ফেব্রুয়ারির প্রথম মঙ্গলবারে। এবং এই ফলো আপ প্রোগ্রামে ভালোবাসার বাংলাদেশের যেসব অতিথি বন্ধু আসেন তাদের পরবর্তী অবস্থানটা কি, তারা কি অবস্থায় আছেন, সেই সব কিছু আপনাদের জ্ঞাতার্থে আপনাদের কাছে তুলে ধরবার জন্যই আমাদের এই আয়োজন। আশা করছি যে সবাই মঙ্গলবার ঠিক রাত 10:30 টিউন করবেন ঢাকা FM 90.4 এবং শুনতে থাকবেন আমাদের এই ফলো আপ প্রোগ্রামটি। ওকে, আর আর আবারও আপনাকে বলতে চাই যে অবশ্যই আপনি টেক্সট করবেন 16260 তে, এবং অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মটিতে এসে আপনি আপনার ভালোবাসার কথা আমাদেরকে নির্দ্বিধায় জানিয়ে যেতে পারেন। আর সেজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর সিম্পলি পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং আর একটি কথা এখানে উল্লেখ্য যে একটিবার SMS করলে হবে না, মানে একবার SMS করলে চলবে না, অনেকবার একাধিকবার বন্ধু আপনাকে SMSটি করতে হবে। ওকে, আর বন্ধু এই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে কমেন্ট করছেন, কিন্তু এখন কমেন্ট কিছুই পড়বো না, পড়বো এর পরের লিঙ্কে এসে একটা গান শুনে এসে। তবে তার আগে জানাতে চাই যে আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার বাংলাদেশের এক বছর পূর্তি হতে যাচ্ছে। আপনারা কি সেটা মানে মনে আছে আপনাদের, আপনারা বুঝতে পারছেন যে ওই দিনটাতে কি হবে এবং কি হতে যাচ্ছে? একটু আইডিয়া দিয়ে রাখি, আমরা কিন্তু সেই দিনটিতে জম্পেশ কিছু একটা করব এবং বাইরে আমাদের ভেনু ঠিক করা হবে, সেই সবকিছু আপনাদেরকে পরে জানিয়ে দেবো। কিন্তু বাইরে আমরা খুবই মজা করব, সেলিব্রিটি কাপলস থাকবে, গুরু হেতে শ্যাম থাকবেন, অনেক অনেক মজা হবে সেই দিনটিতে এবং সবকিছুই আপনাদেরকে ইন ডিটেলস আর একটু পরে জানিয়ে দেবো আমরা বন্ধু। সো এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না, আমি চলে যেতে চাই একটি গানে এবং গানটি হচ্ছে বন্ধু সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে। শুনছেন আপনারা আমাদের এই আয়োজনটি ঢাকা এফএম 90.4 থেকে, মেঘলা আছে আপনার সাথে এবং অবশ্যই একটু পরেই সংযুক্ত হতে যাচ্ছেন আপনাদেরই সবার প্রিয় গুরু এহতেশাম। এবং আজকের বিশেষ অতিথি বন্ধু তো থাকছেনই এবং অলরেডি ফেসবুকে তার ফটোগ্রাফ আপলোড করে দেওয়া হয়েছে এবং লেখা আছে যে তার নাম হচ্ছে লোপা। এবং অনেক অনেক বন্ধু কমেন্ট করছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন গুরু এহতেশামের জন্য এবং আজকের অতিথি বন্ধুর জীবনের গল্প শুনবার জন্য। আর যেটা হচ্ছে যে খুব বেশি কথা বলতে বলতে হঠাৎ করে কি যেন হচ্ছে, একটু পরপর করতে হচ্ছে। এনিওয়ে যাই হোক, বন্ধুরা আছেন আমার সাথে এবং থাকবেন সারাটা সময় জুড়ে, এটাই আশা করছি। এবং অনেক বন্ধু কিন্তু কথাও দিয়েছেন যে আমাদের সাথেই থাকবেন যতক্ষণ আমরা আছি। আর তার আগে জানিয়ে দিচ্ছি যে সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চের সমস্ত কোর্সে শীতকালীন বিশেষ ছাড় চলছে 60% পর্যন্ত। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432031 এই নম্বরটিতে। ওকে, আর আমাদেরকে আপনি কানেক্টেড হতে পারেন আমাদের সাথে, মাধ্যমগুলো তো জানে আছে, তারপরও যারা এই মুহূর্তে টিউন করলেন এবং শুনতে পাচ্ছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আরো একবার, আপনি যেভাবে আমাদেরকে আমাদের সাথে যুক্ত হবেন সেটি হচ্ছে মোবাইল মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ইচ্ছে করলে বন্ধু আপনি কিন্তু আসতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে পারেন আপনারই ভালোবাসার কথা, জানিয়ে দিতে পারেন নির্দ্বিধায়। সো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন সিম্পলি 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি তো আছেই, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের আমাদের যে ফ্যান পেজ আছে তার লাইকিং এর পরিমাণ হচ্ছে হিউজ হিউজ হিউজ। তারপর আপনাকে জানিয়ে দিচ্ছি লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,79,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ বন্ধু আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন সবসময়, এটি আশা করছি। আর আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট তো করবেনই, আর যদি চান ইচ্ছে করলে আপনি এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। সো এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন তাদের নাম এবং এসএমএস তো পড়বই। যেমন আছেন মোহাম্মদ রুমান, লিখেছেন মেঘলাপু কেমন আছো, গুরু কেমন আছেন, আশা করি লোপাপুর জীবনের কথা শুনবো আজকে এবং অনেক ভালো হবে। এই কথাটি উনি লিখেছেন ফেসবুকে। এবং আছেন প্রান্ত, ফেসবুকে লিখেছেন যে জানি না আজকের গল্পে শেষ পর্যন্ত কি হবে, তবে লোপাপুর ফেসটা অনেক ইনোসেন্ট লাগছে। ওকে, অ্যান্ড দিগন্ত সরকার লিখেছেন গুরু অ্যান্ড মেঘলা আপু তোমাদেরকে সালাম, আর সুইট লাগছে লোপাপুকে। ওকে, আছেন রহমান, লিখেছেন যে আমি মানিকগঞ্জ থেকে ঢাকা এফএম এর 1 বছর পূর্তিতে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড অলওয়েজ ঢাকা এফএম এর সাথে থাকবো, আপু প্লিজ রিড মাই কমেন্ট। ওকে, বিউটিফুল বিউটিফুল কমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রহমান, খুবই খুবই ভালো লাগছে যে আপনি উইশ করেছেন আমাদেরকে অ্যাডভান্স। অ্যান্ড বন্ধু আপনাদেরকে আরো একবার জানাচ্ছি যে আগামী 14 ফেব্রুয়ারি আমাদের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। সো এই উপলক্ষে আমরা অনেক অনেক মজা করব, সিদ্ধান্ত নিয়েছি অনেক বড় কিছু একটা করব, বড় একটা ওপেন জায়গায় আমরা প্রোগ্রাম করব এবং সেটা লাইভ সম্প্রচারিত হবে, আপনারা সবাই সেখানে আমন্ত্রিত, সবাই সেখানে থাকবেন, সবার সাথে আমাদের কথা হবে, দেখা হবে, স্পেশালি গুরু এহতেশামকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন। সো এটা একটা খুব বড় ব্যাপার এবং ইন ডিটেলস আমরা সব পরে জানাবো যে কোথায় ভেনিউটা, কোথায় কোন টাইমে আমাদের কি হচ্ছে, কে কে থাকবেন সব কিছু জানাবো। তবে তার আগে এই মানে জিনিসটা জানিয়ে দিলাম যে 14 ফেব্রুয়ারি মানে আপনাদেরকে একটু মেমোরাইজ করানো, আপনারা জানেন, আপনাদেরকে আরেকটু মেমোরাইজ করিয়ে দিলাম যে 14 ফেব্রুয়ারি আমাদের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের 1 বছর পূর্তিতে আমরা অনেক অনেক মজা করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক, ইনশাল্লাহ আমরা মজা করব। ওকে, এই মুহূর্তে আছেন আমার সাথে ফেসবুকে হাসান, লিখেছেন গুরু আপনাকে সালাম। মেঘলাপু প্লিজ গুরুকে বলে দেন যে উনি কেমন আছেন। আই লাভ ঢাকা এফএম 90.4। অফকোর্স গুরুকে এটা জিজ্ঞেস করব, উনি স্টুডিওতে প্রবেশ করলেই অবশ্যই আমি এটা জিজ্ঞেস করব। অ্যান্ড আদর ইসলাম আকাশ লিখেছেন যে আপু কেমন আছো, গুরুকে আমার সালাম। ওকে, আমি ভালো আছি বন্ধু। অ্যান্ড আরেকজন বন্ধু লিখেছেন যে আপু অপেক্ষায় আছি কখন শুরু হবে আজকের গেস্ট লোপা আপুর জীবনের কথা, আছি পুরোটা সময়। কিন্তু এই বন্ধুটির নাম কোথেকে লিখেছেন কিছুই কিন্তু দেননি। ওকে, ইমন মাহমুদ লিখেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম গুরু অ্যান্ড আপু কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ইমন। অ্যান্ড মনির লিখেছেন দোহার থেকে, উনি SMS করেছেন, লিখেছেন যে আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, আমাকে অনেক ভালোবাসে আমার ওয়াইফ, আমার জান, দোয়া করবেন আমরা যেন অনেক সুখে থাকতে পারি। অফকোর্স দোয়া করি মনির, আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক ভালো থাকুন, অনেক সুখে থাকুন। আছেন এই মুহূর্তে মোহাম্মদ শহীদুল ইসলাম শিবচর থেকে, লিখেছেন শিবচর মাদারীপুর থেকে, মেঘলা আপু এভরি উইক আমাদেরকে শুনি, এই প্রোগ্রাম থেকে ভালোবাসতে শিখেছি, ভালোবাসা দিয়ে দুঃখকে জয় করতে শিখেছি। বাহ, এটাই তো আমাদের সব থেকে বড় প্রাপ্তি যে আপনারা আমাদের প্রোগ্রাম শুনে অনুপ্রাণিত হয়ে কিছু কিছু ভালো ফিলিংস মনের মধ্যে নিয়ে আসতে পারছেন। অবশ্যই অবশ্যই আপনাদের মনের মধ্যে অনেক ভালো ভালো ফিলিংস আছে, তারপরে এক্সট্রা কিছু যোগ করতে পেরেছি, এটাই আমাদের অনেক অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মোহাম্মদ হাসান মিয়া আছেন আমাদের সাথে ফরিদপুর থেকে, লিখেছেন যে আপু অ্যান্ড গুরু হাউ আর ইউ। আছেন এই মুহূর্তে ফেসবুকে তাসিন, লিখেছেন লাভ ইউ গুরু, আমি আপনার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি, আপনি আসলে জিনিয়াস। এক্স্যাক্টলি। অ্যান্ড আছেন কামাল আহমেদ, লিখেছেন লোপা ইজ ভেরি নাইস, লোপা হচ্ছে আজকের আমাদের অতিথি বন্ধু, তার ফটোগ্রাফটা ফেসবুকে আছে। সো বন্ধু, যারা এই মাত্র আমাদেরকে টিউন করলেন তাদেরকে আরো একবার বলছি যে আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনার ফেভারিট অনুষ্ঠান প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। এবং আজকে এখানে আমাদের অতিথি বন্ধু হয়ে আসছেন লোপা, আর ফেসবুকে অলরেডি তার ফটোগ্রাফ আপলোড করে দেওয়া হয়েছে। আর আর অনেক বন্ধু টেক্সট করেই যাচ্ছেন, কমেন্ট করেই যাচ্ছেন, যেমন আমিনুল ইসলাম লিখেছেন স্পেন থেকে যে হাই আপু কেমন আছো, এই ছটা দিন তোমাদেরকে চরম মিস করেছি। ওহো আমিনুল, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মোহাম্মদ সুজন মাহমুদ আছেন, লিখেছেন যে হাই গুরু কেমন আছেন। জাবেদ ওমর আছেন ফেসবুকে, লিখেছেন যে কেন মেঘলা আপু কমেন্ট পড়ো না কেন। হাই রে ভাই, এই অভিযোগ শুনতে শুনতে আমি একেবারে জর্জরিত। এনিওয়ে, মুর্শিদ আলম লিখেছেন আমাদেরকে ফেসবুকে যে মেঘলা আপু আপনি আমার কমেন্ট কেন পড়েন না, সেম অভিযোগ। ওকে, শিশির ভেজা, ওকে অপূর্ব রায় আছেন আমাদের সাথে, লিখেছেন যে কেমন আছো মেঘলা আপু, অ্যান্ড স্পেশালি গুরু হিতেশ্যাম কেমন আছেন আপু, তোমার ভয়েসটা হেভি প্লেজেন্ট অ্যান্ড সুইট। ওহো থ্যাংক ইউ সো মাচ। আছেন ইমরান মির্জা ইমন, লিখেছেন যে কি লিখি তোমায় মেঘলা আপু। আহারে বন্ধু, কি লিখবেন আর আমায়, মন যা চাই সেটাই লিখে ফেলুন ঝটপট। এবং বন্ধু, আপনি আপনার মনের কথা আমাদেরকে জানিয়ে দিন এই মুহূর্তে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং আমি আরো একবার জানাতে চাই যে সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432011 অথবা 01713432037 এই নাম্বারটিতে। ওকে, এবং আরো যেটা বলছিলাম যে প্রতি মঙ্গলবার ফেব্রুয়ারির প্রথম মঙ্গলবার থেকে আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের ফলো আপ প্রোগ্রাম প্রচারিত হবে ঠিক রাত 10:30 থেকে। এবং ভালোবাসার বাংলাদেশের গেস্টের যে পরবর্তী অবস্থা আপনারা সবসময় জানতে চান, আমাদেরকে জিজ্ঞাসা করেন, তো সেই রেশ ধরে সেই ধারাবাহিকতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি মঙ্গলবার এবং ফেব্রুয়ারির প্রথম মঙ্গলবার থেকে আমরা আমাদের এই ফলো আপ প্রোগ্রামটি শুরু করব। সো বন্ধু, সবাই শুনবেন আশা করছি, কারণ সব বন্ধুদের পরবর্তী অবস্থা আপনারা এই প্রোগ্রামের মাধ্যমেই জানতে পারবেন। প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 থেকে আপনারা শুনতে পারবেন আমাদের এই প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের ফলো আপ প্রোগ্রাম। আর 14 ফেব্রুয়ারি তো অবশ্যই অবশ্যই আমরা মজা করব, এবং গুরু এতেশাম আসলে আমরা আরো ডিটেলস শুনবো, এবং এই দিনটিতে গুরু সবার প্রশ্নের উত্তর দেবেন। ওকে, সো সবাই ওখানে আমন্ত্রিত, চলে আসবেন, যার যত প্রশ্ন আছে মনের ভেতরে যত কিছু লুকিয়ে আছে সব কিছু আপনারা গুরুকে ডিরেক্ট করতে পারবেন। ওকে, অ্যান্ড অনেক কথা বলে ফেলেছি, আই নিড এ ব্রেক বন্ধু, সো প্লিজ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্লে করে দিলাম আপনার জন্য খুবই চমৎকার রোমান্টিক একটি সং, তুম হি দেখো না বাই দ্য ফিল্ম কভি অলবিদা না কহেনা। সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরেই।
This track was downloaded from fusionbd.com.
হ্যালো বন্ধু, কি খবর, কি করছেন এই মুহূর্তে? সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণা ভালোবাসার বাংলাদেশে। শুনছেন আপনি ঢাকা এফএম 90.4, মেঘলা আছি আপনারই সাথে এবং আরো অনেকেই আছেন স্টুডিওতে এই মুহূর্তে। সবার সাথেই পরিচয় করিয়ে দিব, সবাইকে ওয়েলকাম করব। তবে তার আগে বন্ধু জানাতে চাই যে সাইফোর্স এর সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রমধর্মী টেস্ট বেসড সলভ ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432011 অথবা 01713-432037 এই নাম্বারটিতে। ওকে, অ্যান্ড অবশ্যই আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন এবং অনেক SMS এবং অনেক কমেন্ট, অনেক লাইক সবকিছুই পাচ্ছি। কিন্তু যারা আমাদেরকে শুধুই শুনছেন, কোনোভাবেই যুক্ত হচ্ছেন না, কোনোভাবেই কমেন্ট করছেন না, SMS করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদেরকে আপনার মূল্যবান কমেন্ট থেকে SMS থেকে আমাদেরকে একদমই বঞ্চিত করবেন না। তাই আপনার জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে কমেন্ট করবেন অথবা SMS করবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে, একদমই সোজা। এবং ফেসবুকে আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm94। সো রিকোয়েস্ট করব বরাবরের মতো যে প্লিজ বন্ধু আমাদের এই পেজটিতে এসে লাইক করবেন এবং অবশ্যই আমাদের এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ইচ্ছে করলে আপনি এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন খুবই ইজিলি। আর ইউ হ্যাভ ওয়েটেড অ্যান্ড দ্য ওয়েট ইজ ওভার বিকজ ইটস টাইম টু Yes friends, it's time to welcome Guru Ehtasham. And finally, Guru, welcome korchi apnake. Kemon achen apni?
Dhonnobad Meghla. Bhalo achi ebong dhonnobad janacchi shobai ke jara desh ebong desher baire theke amader sathe ekhon ei muhurte jukto hoyechen.
Okay, and প্রথমে আমি অনেক অনেক থ্যাংকস এবং ভালোবাসা শ্রদ্ধা সবকিছু জানাতে চাই আপনাকে, কারণ আপনি এত অসুস্থ ছিলেন, আপনি একদিনও রেস্ট না নিয়ে আমাদের মাঝে এসেছেন, বন্ধুদের সাথে কথা বলছেন, এটা আসলে আমাদের জন্য বড় পাওয়া, স্পেশালি বন্ধুদের জন্য। বন্ধুরা অনেক অনেক কমেন্ট করছেন এবং আপনি জানেন হয়তো বা যে ফ্রেন্ডরা কিভাবে আপনার জন্য দোয়া করেছে ফেসবুকে কমেন্টে পোস্টে, সেটা আসলে বড় একটা পাওয়া। যখন এই জিনিসগুলো আপনি ফিল করেন, দেখেন চারপাশে, তখন আপনার অনুভূতিটা কেমন লাগে?
এটা অনেকটা স্বর্গীয় অনুভূতির মতো। মানে লাস্ট অনুষ্ঠানটি করবার পরে এবং তখন থেকে হয়তো আমার এই পেইনটা শুরু হয়, এবং এটা এত এক্সট্রিম পেইন ছিল যে শেষ রাতের দিকে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়। 5 দিন হসপিটালে ছিলাম, 2 দিন বিছানাগত একদম, এবং ফাইনালি 7 দিন পরে গত সপ্তাহ এবং আজকের এই সপ্তাহে, এই 7 দিন পরে সরাসরি স্টুডিওতেই আসা। এর বাইরে অন্য কিছু করার মতো শক্তি সামর্থ্য কোনো কিছু আমার ছিল না। এবং একটা জীবনের দারুণ এক দর্শনকে কাছ থেকে দেখেছি মেঘলা, এবং দারুণ এক দর্শন কাছ থেকে শিখেছি। পেইনটা অনেকটা ধর বিয়ন্ড মাই ক্যাপাসিটি, এবং এমন মনে হচ্ছিল যে আমার জীবন লীলা এখনই আবার এই মুহূর্তে সাঙ্গনা হয়ে যায়। যখন এরকম পরিস্থিতিতে মানুষ পড়ে তখন তার কি ধরনের অনুভূতি কাজ করে ভেতরে, রোগটা হয়তো একটা পর্যায়ে জানা গেছে যে তেমন বড় কিছু না, এটা হয়তো অপারেশনে এটার সমাধান হয়ে যাবে, বাট যে কষ্টটা ভেতর দিয়ে গেছি এটি হয়তো কিছু জীবনের দর্শনকে খুব কাছ থেকে বুঝতে বা চিনতে শিখিয়েছে। আর বন্ধুদের যে ভালোবাসা, সে ভালোবাসার প্রেক্ষিতে আমার আসলে বলার কিছু না, আমি কৃতজ্ঞ। স্কয়ার হসপিটালের এত সিকিউরিটিকে ফাঁকি দিয়ে অনেকে উপরে চলে গেছে, বারংবার না বলা সত্ত্বেও আমার হাতে আমার পায়ে তাদের ভালোবাসার পরশ ফুলিয়ে দিয়েছে। পাগলের মতো ঘন্টার পর ঘন্টা স্কোয়ারের ওই বারান্দায় দাঁড়িয়ে থেকেছে, যদি দেখা যায়, গুরুর সাথে দেখা হয়, এখানে ছুটে এসেছে, তারা ভালোবাসা জানিয়েছে। ইস্তেমার মোনাজাতের সাথে অনেকেই অংশীদারিত্ব থেকেছে, থেকে বলেছে যে আমরা প্রার্থনা করেছি। মানুষের মা, মানুষের এই ধরনের ভালোবাসায়, মানুষের প্রার্থনায়, মানুষের মহব্বতে বেঁচে থাকার জন্য স্রষ্টা আমাকে যে সুযোগ করে দিয়েছেন সে কৃতজ্ঞতা আসলে বলে শেষ করবার না। আর আমি এটা এই অর্থে বলবো যে ডিজার্ভ করি। আমি যখন এই অনুষ্ঠানে গত সপ্তাহে এসেছিলাম তখনও কিন্তু আসার মতো অবস্থাতে ছিলাম না, তারপর অনুষ্ঠানটা আমি করেছি ভালোবাসার এই তাগিদ থেকে, এই লিসেনার্সদের প্রতি আমার যে একটা তাগিদ আছে সেই তাগিদ থেকে। এবং ইনফ্যাক্ট প্রোগ্রাম থেকে বের হওয়ার সাথে সাথে আমার বমি এবং পেইন শুরু হয়ে যায়, যেটা এক্সট্রিম লেভেলে যায়, তখন আর কন্ট্রোল করতে পারি না। ইভেন গত এক সপ্তাহ বিছানাগত থাকার পরেও প্রথম মুভটাই কিন্তু আমার স্টুডিওর দিকে, অন্য কোনো কাজই আমি এর মধ্যে করিনি গত এক সপ্তাহে। তাই আমি মনে হয় যে আমি ডিজার্ভ করি যে আমার বন্ধুরাও আমাকে ভালোবাসুক, যেহেতু তাদেরকে আমি ভালোবাসি নিরবিচ্ছিন্নভাবে পাগলের মতো করে।
রাইট, আসলে এরকম পরিস্থিতিতে ভালোবেসে কাছে আসা আসলে অনেক টাফ ব্যাপার, কিন্তু ভালোবাসার টানটা এতই তীব্র যে আসলে কাছে না এসে পারাও যায় না। গুরু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা আপনাকে। এবং এখন যে কমেন্টটা পড়বো সেটা শুনলে হয়তো আপনার আরো অনেক ভালো লাগবে। আমলান পল লিখেছেন ফেসবুকে যে, হ্যালো গাইজ, ইটস আমলান ফ্রম ইন্ডিয়া আগরতলা। আই লাভ টু হেয়ার ভালোবাসার বাংলাদেশ, বিকজ আই লাভ বাংলাদেশ, আমি গর্বিত, আমি বাঙালি।
আসলে মন ভালো করে দেওয়ার মতো একটি কথা। আমরা অনুষ্ঠান শুরু করতে যাই, আমার চিরচেনা সেই শব্দগুলো একটু আওড়াতে চাই যা আমার ভেতরের মধ্যে আমাকে বিদ্যুতায়িত করে, আমাকে নতুন করে জাগিয়ে তোলে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বন্ধুরা, আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের হটসিটে, যিনি অলঙ্কৃত হটসিটকে অলঙ্কৃত করেছেন তাকে, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে।
থ্যাংক ইউ গুরু।
আমরা অনেক আমাদের মহব্বত ভালোবাসার কথা বলতেছিলাম প্রাণব ভালোবাসার বাংলাদেশ স্টুডিওকে ঘিরে। আপনার অনুভূতি কেমন স্টুডিওতে ফাইনালি হটসিটে আপনি বসেছেন?
যখন আমি ফার্স্ট টাইম কল পেয়েছি আপনাদের এখান থেকে, তখন আসলে আমি তারপর থেকে নার্ভাস ফিল করতেছি এখন পর্যন্ত। সো থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ মেঘলা আপু আমাকে এখানে এসে বসার সুযোগ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমরা এইভাবে লোপার জীবনের কথা শুনতে থাকবো, কিছু টেক্সট এই ফাঁকে মেঘলার মাধ্যমে আমরা নিয়ে নিই। এবং মেঘলা যেটা বলতে থাকে যে আপনারা আপনাদের পক্ষ থেকে যথারীতি লাইক এবং কমেন্টস করতে থাকুন, যাতে করে আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানটিকে নিয়ে আমরা যে উচ্চতায় পৌঁছতে চাই সেই দিকে আমরা যাচ্ছি কিনা। কিছু টেক্সট, কিছু কমেন্টস,
অবশ্যই টেক্সট এন্ড কমেন্টস পড়বো, কিন্তু গুরু সেই কথাটি আরেকবার বলতে চাই যে আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসার বাংলাদেশের, প্রাণা ভালোবাসার বাংলাদেশের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, এবং সেই উপলক্ষে আমরা খুব বড় একটা আয়োজন করতে যাচ্ছি ইনশাল্লাহ। এবং
ডিমান্ডস কবে কমে কালে কালে কেমনে বেলা হলো মেঘলা, সেই না শুরু করলাম, ভাস্কর রশিদ ছিল তাই তো?
এক্স্যাক্টলি,
প্রথম প্রোগ্রাম 1 বছর আগে 14 ফেব্রুয়ারি।
হ্যাঁ,
আবার সেই দিনটা আসতে চলেছে
ইনশাল্লাহ, আমরা অনেক মজা করব। এবং ভেনিউ এখনো আমরা আমাদের বন্ধুদেরকে বলছি না, ডিটেইলস আমরা পরে বলে দেব, কিন্তু খুব
তাহলে মেঘলা, বন্ধুদের যে অনেক ডিমান্ড ছিল যে আমরা ভালোবাসার বাংলাদেশের সমস্ত কলাকুশলী যারা সামনে পেছনে কাজ করে তাদের সাথে সরাসরি কথা বলতে চায়, তাদের সাথে দেখতে চায়, তাদের সাথে সময় কাটাতে চায়, এটা তাহলে পসিবল হতে যাচ্ছে তাই তো? খুব শীঘ্রই।
এক্স্যাক্টলি। এবং সেখানে আরেকটা ইনফরমেশন আরো একবার জানাতে চাই যে গুরু হিতেশাম সরাসরি বন্ধু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিবেন, তো এই জিনিসটা অনেক ভালো লাগার একটা ব্যাপার আপনাদের, যে অনেকেই হয়তো গুরু হিতেশামকে দেখেননি, দেখার আগ্রহ আছে, দেখেননি, তো সেই দিনটা হতে পারে আপনার একদম স্পেশাল একটি দিন, যেদিন আপনি গুরু হিতেশামকে সরাসরি দেখতে পারবেন এবং আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা সেই প্রশ্নগুলো আপনি করতে পারবেন গুরু হিতেশামের কাছে। ওকে, তো কিছু কমেন্ট এন্ড SMS আমি অবশ্যই পড়ব। যেমন এই মুহূর্তে আছেন মিতু নারায়ণগঞ্জ থেকে, SMS করেছেন, উনি লিখেছেন যে আমি আমার হাজবেন্ডকে অনেক অনেক ভালোবাসি, ও আমাকে অনেক বেশি ভালোবাসে আমার থেকেও। ওকে, এন্ড রোমো আছেন কুমিল্লা থেকে, লিখেছেন যে মেঘলা আপু আমি রুবেলকে অনেক ভালোবাসি, আমি তাকে খুব মিস করছি, আমি আমি তাকে আজীবন পাশে পেতে চাই, আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। অবশ্যই আপনাদের জন্য দোয়া করি রোমো। অ্যান্ড ইমরান আছেন কিশোরগঞ্জ থেকে, লিখেছেন আই লাভ ইউ মেঘলাপো অ্যান্ড গুরু। ওকে। অ্যান্ড মাহফুজ আহমেদ আছেন রায়ের বাজার থেকে, লিখেছেন মেঘলাপো অ্যান্ড গুরু কেমন আছো, আমরা আমার তো আর তর্স হয়েছে না কখন শুরু করবেন আজকের অনুষ্ঠানটি। অ্যান্ড হিমেল ইশাক লিখেছেন আর কমেন্ট করবো না আপু কারণ তুমি আমার কমেন্ট পড়ো না। এটা আসলে অনেক টাফ যে বেছে বেছে প্রত্যেকটা কমেন্ট পড়া, আসলে বাছার কিছু নাই, প্রত্যেকটা কমেন্টই পড়ার চেষ্টা করি কিন্তু পসিবল হয় না। অ্যান্ড সোহেল আছেন আমাদের সাথে ফেসবুকে, লিখেছেন ভালোবাসার জন্য পৃথিবী সৃষ্টি, সৃষ্টির জন্য পৃথিবী। ওকে। অ্যান্ড মোহাম্মদ সবুজ আহমেদ লিখেছেন যে মেঘলা পয়েন্ট গুরুকে আমার অনেক অনেক সালাম। আছেন হোসেন দীপ্ত, জিয়াদ হোসেন শুভ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে ফেসবুকে আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন, যেমন আছেন নাইম, নাজমুল হক রানা আছেন আমাদের সাথে, জাহিদ প্রিন্স লিঙ্কন, টাইগার হাফিজ জঙ্গল মোল্লাও যুক্ত হয়েছেন, উনি আমাদেরকে SMS করছেন 16260 তে।
টাইগার হাফিজ তো জঙ্গল মোল্লা বাড়ি, টাইগার হাফিজ এতো ফলের দোকান তুলে নিয়ে আসছিল আমার স্কোয়ারে। যদি আমি কিছুই খাওয়ার মতো অবস্থায় ছিলাম না, নল ঢুকানো ছিল প্রায় 2-3 হাত নল নাকের ভেতর দিয়ে পেট পর্যন্ত আমার, তো যাই হোক ওগুলো আর কিছুই তো না ভালোবাসা।
এক্স্যাক্টলি। এবং
ভালোবাসা নল ঢুকানো না, ওরা যে ফল নিয়ে আসছিল সেগুলো আর কি।
বন্ধুরা সেটা বুঝতে পেরেছে। অ্যান্ড বন্ধু অবশ্যই আপনি আপনার কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুকে, এবং অবশ্যই টেক্সট করবেন আমাদেরকে 16260 তে। আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন, নিয়মটা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং অবশ্যই আপনি এই প্ল্যাটফর্মে এসে আপনার ভালোবাসার কথা শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন সেই একটি নাম্বার 16260 তে। আর অবশ্যই ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4 এটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এখানটিতে এসে আপনি লাইক করবেন আমাদের পোস্টে এবং শেয়ারও করতে পারেন, এবং অবশ্যই কমেন্ট তো আশা করছি আপনারই কাছ থেকে। সো আর বেশি দেরি না করে আমি গুরু হিতেশের কাছে চলে যাব, আজকের অতিথি বন্ধুর কাছে যাবার।
আমিও আর দেরি না করে আমি চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধু, যিনি এর মধ্যে আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন, লোপা। লোপা শুনি আপনার জীবনের কথা, একদম ছোটবেলা থেকে আমরা শুনতে চাইব, কিন্তু জীবনের প্রত্যেকটি ঘটনায় যেহেতু অনেক বেশি মূল্যবান, আমরা চাইব একটু প্রিসাইজলি যেন আপনি বলেন, যাতে করে পুরো ঘটনাগুলো খুব বেশি হলে এক ঘন্টা সময়ের মধ্যে আপনি কভার করতে পারেন প্লিজ।
আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি লোপা, কোথা থেকে স্টার্ট করব বুঝতেছি না। আসলে ছোটবেলার কথা বলতে গেলে বলতে হয় যে আমি খুব দুরন্ত টাইপের একটা মেয়ে। আমার ছোটবেলার
হাইট অনেক না,
বাংলাদেশের
জন্মদিন এবং
আপনি থাকবেন তাহলে কিন্তু
আমাদের
কারণ সেই দিন আমরা আমাদের এক বছর পূর্তি করব, আমরা এত ভালোবাসার কথা বলি, এত টানের কথা বলি, সেদিন আমরা কাছ থেকে ভালোবাসাকে মাখামাখি হতে দেখব, সেদিন পরস্পরকে বলবো একসাথে সামনাসামনি দাঁড়িয়ে যে আমরা তোমাদেরকে ভালোবাসি, এবং তাদের মুখ থেকেও শুনবো যে তারা কতটুকু আমাদেরকে ভালোবাসে, এবং সেই সুযোগে আপনার জন্মদিনও পালন করব, তাই তো লোবা? এখন স্বাভাবিক মনে হচ্ছে তো নাকি?
হ্যাঁ,
নর্মাল গন।
ওকে, আমি আসলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোরে, দ্যাট মিন্স রাজশাহী। তো আমার ছোটবেলা মানে হচ্ছে ক্লাস 9 পর্যন্ত আমি ওইখানে ছিলাম, তারপরে আমি ঢাকায় আসি, ক্লাস 9 থেকে আমি ঢাকাতে। তো ছোটবেলার কথা বলতে গেলে আমরা এক ভাই এক বোন, আমার ভাই আমার মিনিমাম 9-10 বছরের বড়, সো আমি ছোট। বাবা বাবা একটা মানে প্রাইভেট ফার্মে জব করতো ঢাকাতে, সো বাবা আগে থেকে ঢাকায় থাকতো, আমরা বাড়িতে থাকতাম। এভাবে ছোটবেলাটা স্টার্ট হয়। আমি খুব দুরন্ত টাইপের ছিলাম সত্যি কথা বলতে, এমন কোনো কাজ নাই যে গ্রামে করে বেড়ায় নাই। গাছে ওঠা থেকে শুরু করে সাইকেল চালানো, নদীতে সাঁতার কাটা, সবকিছু সবকিছু করেছি সবকিছু। তো গুরু আপনাকে বলি, আমি কিন্তু খুব ভালো সাঁতার জানি, খুব ভালো সাঁতার। পাখি ব্রিজটা কি আপনি দেখেছেন কখনো? ওটার এই পাশ থেকে ওই পাশে কিন্তু আমি সাঁতার দিয়ে গিয়েছি এবং ওই পাশ থেকে এই পাশে সাঁতার দিয়ে এসেছি এবং আমি তখন অনলি ক্লাস সেভেনে পড়ি, আমরা কতজন কাজিন মিলে। কিন্তু আমি এখন মানে
শুধু সাঁতার কাটতে জানেন আমি বলবো না, বরং সাহসীও বটে আপনি। এই লোপার বর্ণনা তো দিলেন না মেঘলা, লোপার কিন্তু বর্ণনা দেন। লোপা মানে ওর হাইট, ওর ওর স্ট্রাকচার একদম র‍্যাম্প মডেল যেরকম সেই রকম আর কি। ও মাই গড, নাকি অ্যাথলেটদের মতো বলবো বলতো?
অ্যাথলেট ও খুবই একেবারে
জায়ান্ট,
খুবই সুন্দর।
মানে তোর মতো মানুষকে যাতে আল্লাহ না করুক একটা ধর পাঞ্চ করে,
কোনো কিছু সাজেনি, জাস্ট হচ্ছে চোখে কাজল দিয়েছে এবং দোপাট্টার কালারটা হচ্ছে ইয়েলো, বাট ড্রেসের কালারটা আই থিঙ্ক একটু কালার ব্লাইন্ড হয়ে গেছে আজকে। ড্রেসের কালারটা ঠিক করতে
মানে এটা সি গ্রিন, সি গ্রিন কাছাকাছি, ভেরি ক্লোজ টু,
হ্যাঁ হ্যাঁ গ্রে।
Exactly. ওইটার সাথে ইয়েলো কালার কম্বিনেশন, ইটস সুইট, অ্যান্ড চুলগুলো ছাড়া অনেক ঘন, অ্যান্ড হাসিটা অনেক মিষ্টি। ফেসবুকে যারা
মানে সব মিলিয়ে সলিড একদম,
একদম সলিড।
তারপর তারপর সাতার,
আচ্ছা তো এটা আমি তখন তো কিভাবে কি হয়েছে জানি না, আমরা কাজিনরা মিলে গিয়েছি নদীতে, তো আমাকে একজন বললো চল যাই, যাবি? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি কল্পনাও করতে পারি না যে আমি যাইতে পারবো, তো সবাই মিলে দিলাম সাঁতার। তো যাওয়ার সময় গুরু কোনো প্রবলেম হয়নি, বাট যখন আমি ব্যাক করতেছি তখন দেখি মানে সোজা আসতেছি, যাচ্ছি আরেক লাইনে, মানে অন্য লাইনে গিয়ে উঠলাম। মানে নদীতে তো সোজা সাঁতার নেই, তো আমি মনে করছি আমি সোজাই যাচ্ছি, বাট এপাশ থেকে ওই পাশে যে গেছি মানে অনেক দূর ডিস্টেন্সে গিয়ে পৌঁছাইছি মরে। তো এটা ছিল খুব মজার একটা ব্যাপার, আমি সবসময়ই বলি সবাইকে। তারপরে সাইকেল চালাতে পারতাম, আমি খুব ভালো সাইকেল চালাতে পারি, আপনাকে নিয়েও চালাতে পারবো।
অসুখের পর তো অনেক হয়ে গেছি, টের পাবে না যে কে পেছনে বসা আছে।
আপনাকে পিছনে নিব, মেঘলা পোকে সামনে নিব।
আরে
তো ব্যালেন্স করতে পারবে,
অবিয়াসলি, ওয়াই নট, আমার তো ট্রায়াল আছে। আর হচ্ছে বাইকও ট্রাই করেছি। আর কি কি ট্রাই করেছে
নাকি উল্টা প্রশ্ন করবে যে কি কি ট্রাই করেন?
গুরু এই যে আমার যে স্পটটা দেখছেন,
দেখছি দেখছি,
এটা কিন্তু আমার বাইকের স্পট। That means আমি বাইক চালাইতে গেছিলাম, তো আমার নানু ছিল গ্রামের চেয়ারম্যান, তো ওনার বাইকটা ছিল একটু ছোটখাটো, তো আমি ওইটাতেই ট্রায়াল দিতাম, তো ওইটা পারতাম কারণ ওইটার ওয়েটটা আমাকে স্যুট করত। কিন্তু আমার ফুপা ছিল, ওনার আবার একটা মানে আমি কি বাইক সেটার নাম জানি না, কারণ তখন তো এত কিছু জানতাম না, তো ওইটা দিয়ে ট্রাই করতে গেছি। যাওয়ার পর আমাদের বাড়ির পাশে একটা খালটা একটা ছিল, যেই উঠছি ঠাস করে এখানে পড়ে গেছে একেবারে, মানে আমি তো বাইক নিয়ে হাত কেড়ে রক্ত বের হইতেছি, আমি তো দৌড়ায় গিয়ে বাজারের মধ্যে লুকিয়ে আছি। ঠিক আছে, ভাইয়া গেছে পিছে পিছে মারতে মারতে, তো আব্বু ছিল, আব্বু তো ঢাকায় ছিল, বাট ভাইয়া আর আমরা সবাই বাড়িতে থাকতাম। তো আব্বু গেছে, যাওয়ার পরে আমাকে মানে কানে ধরাইছে যে তুমি আর কখনো বাইক টাচ করবে না। তো গুরু ওইটাই লাস্ট, আমি এরপর আর কখনো আসলে বাইক টাচ করি নাই, বাট সাইকেলটা চালাইছি এবং এখনো আমি কিন্তু সাইকেল চালাই এবং অনেক ভালো সাইকেল চালাই। তো এটাই এইভাবে স্টার্ট হয়। তারপর ক্লাস নাইনে আমি এইট পর্যন্ত ছিলাম ওইখানে, প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল। তো ওইখান থেকে আব্বুর জন্যই ঢাকায় আবার চলে আসি, আব্বু যেহেতু চাকরি করতো আমি আম্মু থাকতাম, দাদি থাকতো, তো আমি আর আম্মু চলে আসি, ভাই আগেই চলে আসে, পরে আমাদের ঢাকাতে আসলে বাসা নিয়ে থাকা স্টার্ট করি। আমি রাজধানী স্কুলে ছিলাম, ওইখান থেকে এসএসসি করি, তারপরে হোলি ক্রসে চান্স পাই, ওইখান থেকে ইন্টার, এভাবে চলতে থাকে। আমি আসলে গুরু খুব খুব ফ্রি এবং খুব ফ্র্যাঙ্ক, এবং আমার ফ্যামিলি আমাকে আসলে কখনো কোনো দিকে ইয়ে করে নাই, এটা করবো না ওইটা করবো না, এদিকে যাবো না ওইদিকে যাবো না, বিশেষ করে আমার বাবা। তো আর আমার মা খুবই খুবই নর্মাল একটা পার্সন, খুবই একদম গ্রামের একেবারে সাদা মাঠা যাকে বলে, সে কিছুই বোঝে না, কিছুই মানে তার ওরকম কোনো সেন্স নাই যে সে ভালো কোনটা মন্দ কোনটা এটা আমাকে শেখাবে। তো এভাবে যাইতে থাকে, ইন্টার পাস করি, দেন ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ট্রাই করি। তো এভাবে আসলে গুরু চলতে থাকে লাইফ। খুব মজা করতাম ফ্রেন্ডরা মিলে, খুব মজা করতাম, খুব মজা করতাম, অনেক বেশি মজা করতাম। আমার হোলি ক্রস একটা ফ্রেন্ড ছিল জেরিন নাম, তো ও আর আমি আইসক্রিম খেতাম বৃষ্টির দিনে রিক্সা নিয়ে নিয়ে। তারপর আমার একটা ফ্রেন্ড আছে হেলেন, আমরা তিন ফ্রেন্ড খুব মজা করছি লাইফে, খুব মজা করছি। এবং লাইফে কষ্ট বলতে একটা আছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, এটা আমাকে খুব ইয়ে করতো, বদার করতো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই নাই। তো সবকিছু মিলায় আসলে গুরু, সবকিছু মিলায় অনেক সুন্দর লাইফ লিড করছি, বিশেষ করে ফ্যামিলি থেকে আমার কোনো বাইন্ডিং ছিল না। আর অনেস্টলি বলতে গুরু, আমি আসলে কখনো কোনো খারাপ দিকে যাইও নাই, মানে অনেক সুযোগ থাকার সত্ত্বেও অনেক ইত্রামি বাদ্রামি করছি, বাট মানে যেটা মানুষে খারাপ বলবে কিংবা সবার চোখে খারাপ হবে এরকম কোনো কিছু করি নাই, বাট খুব মজা করছি, খুব হ্যাপিলি লাইফ লিড করছি, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো এভাবে চলতে থাকে ছোট ছোট থেকে, মানে যেটা বলে ম্যাট্রিক ইন্টার পাস করলে মেয়েদের তারপরে যৌবন, ঠিক আছে,
ঠিক তো অবশ্যই, আর কি কি হবে আমি ভয়ে আছি।
তো এভাবে আসলে যাই, পরে ইডেনে আমি ভর্তি হই, মানে অনার্স ইংলিশে ভর্তি হই ইডেন কলেজ। তো ওইখান থেকে অনার্স করি, প্রেম ভালোবাসার উপরে আমার এত ইয়ে ছিল না, অনেকে ঘুরছে আশেপাশে, অনেকে ছিল অনেকে ঘুরছে, বাট আসলে প্রেম ভালোবাসা করতে হবে এই টেন্ডেন্সিটা আমার ছিল না, আমি সবসময় অ্যাভয়েড করে গেছি। অনেকে অফার ঘুরছে কিন্তু ফ্রেন্ড সার্কেল ছিল, ঘুরছি আড্ডা মারছি গেছি খাইছি বাইছি সব ঠিক আছে, বাট প্রেম কারোর সাথে রিলেশনশিপ এটাতে আমার আসলে বিশ্বাস ছিল না। কিন্তু মোবাইল যখন আসলো তখনও কথা বলতাম, অনেকের সাথে কথা বলছি, প্রেম করতে হবে এটা যেই বলতো তখন এটার সাথে কথা বলা বন্ধ করে দিতাম, ফ্রেন্ড হিসেবে কথা বলো বাট প্রেম করবো না, কারণ দেখছি তো সবার লাইফে দেখছি যে আসলে প্রেমের রিলেশনটাতে গেলে অনেক রকমের অনেক নেগেটিভ জিনিস আসে, সো আগে থেকেই কেয়ারফুল ছিলাম। এভাবে যাইতে থাকে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপরে অনার্স ফোর্থ ইয়ার, মানে মানুষ যখন গিয়ে নর্মালি প্রেম করে কখন ইন্টার কিংবা ইন্টারের পরে কিংবা অনার্স ফার্স্ট ইয়ার, আমি গুলো গিয়ে প্রেমে বললাম অনার্স ফোর্থ ইয়ারে, তাও আবার কি না দেখে, ঠিক আছে। আমি আসলে আমার ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়, ওর নাম হেলেন, আজকে এসেছেও আমার সাথে, ওর মাধ্যমে আসলে ওই ছেলের সাথে আমার পরিচয় মোবাইলে। তো ফার্স্টে কথা শুরু হলো সেটা হচ্ছে আমার 2009 এর লাস্টে 2010 এরকম। তো কথা হয়তো খুব মজা করতাম, খুবই মজা করতাম, এই করতাম সে করতাম ওর সাথে। তো কথা বলতে বলতে আমি বুঝতাম যে সে হয়তো একটু আমার উপরে উইক হইতেছে, কিংবা কি সবচেয়ে যেটা আমার ওর ভালো লাগতো সেটা হচ্ছে ওর কথা বলা, এত সুন্দর করে ঠিক আপনার মতো কথা বলতো।
আপনার
কণ্ঠ তো গুরু একেবারে ভরাট,
একেবারে।
তো হচ্ছে কথা বলতাম ওর সাথে, তো একদিনকে ফোন করে আমি ওকে একটা গান শুনেছি, সেটা হচ্ছে জয়শ্রী রায়ের একটা মুভি আছে না খাকি,
মিউজিক শুনি গান,
যে গানটা ছিল না তোমার গানটা তো অনেক ভালো হয়েছে, তো তুমি আমার কাছ থেকে কি চাও? তা বললাম যে আমি চাচাবো তুমি তাই দিতে পারবা? বলে কি হ্যাঁ দিতে পারবো। তো আমি বললাম তোমাকে চাই, আমি কিন্তু তোমাকে গুরু দেখি নেই, ঠিক আছে।
নাম কি?
টিটু
টিটু
হ্যাঁ তো
মানে এই ফিল গুলো লোপা গান গানের আশ্রয়
কেমন অনেক গান
মানুষকে দাম করে কানেক্ট করে দেয় মনে হচ্ছে যে টিটু সত্যি ফোনের ওই পারে আপনি এই পারে এবং গানটা যে গাচ্ছেন এই গানটাও তো
থ্যাংক ইউ গুরু থ্যাংক ইউ
लगी है तुझसे लगन चाहे कहो इसे आवारगी चाहे
अपनी चाय ले गला मिला तो पर
ना ठीक है गुरु
ना रही दरमिया
এই যে গানটা গাওয়া হলো তারপরে টিটু কি বলল
আচ্ছা তো আমি ওকে যখন বললাম যে ঠিক আছে ও আমাকে বলছে যে তুমি কি চাও আমি ওকে ফট করে বলে দিচ্ছি আমি তোমাকে চাই ঠিক আছে তো বললো ওকে দিয়ে দিলাম হ্যাঁ তো এইভাবে আসলে গুরু স্টার্ট হলো তো ওইটা ছিল হচ্ছে আপনার জানুয়ারির দিকে তো আমার যেহেতু 14 February বার্থডে তো ও আমার সাথে কথা হয়তো আমাকে বলতো যে 14 February আমার সাথে মিট করবে ঠিক আছে এবং এরপর থেকে কন্টিনিউস আমাকে কল দিত সবসময় কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি কি হচ্ছে না হচ্ছে কোথায় কি করতেছি তো আমি ওর সাথে কন্টিনিউ করলাম তো গুরু আমি শেষ প্রেমে তো পড়ে গেছি মানে আমি কিন্তু দেখি নাই স্টিল আমি তো আরো
পাংখা নিয়ে কোন গান নাই তোর কাছে আর তার মধ্যে ওর যে স্ট্রাকচার সব মিলে সি লুকস লাইক জায়ান্ট আর কি
এক্স্যাক্টলি
যেন তার পাশে যদি 5-4-5 চলে আসে
আমি দাঁড়াতে চাই না
তুই না ছেলে বলছি তাহলে মানে এটা অন্যরকম দেখাবে ঠিকই আছে
তো পরে গুরু আসলে কথা যখন কন্টিনিউ হচ্ছিল এরকম করে তো আমার ফ্রেন্ডের বাসায় গেলাম ওই হেলেনের কথা বললাম যে ওর সাথে আমি একদিন রাতে থাকলাম তো ওইখানে যাওয়ার পরে যেটা হলো ওর সাথে আমি সারা রাত কথা বলছি বোর হয়ে গেছে পরে ও কথা বলছে পরে সে আমাকে আমার আবার তখন চুল রেবন্ডিং করা ছিল তো ওইটা একটু নষ্ট হয়ে গেছে মানে একটু তো আমি পার্সোনালে যাবো আমি ওকে বলছি যে আমি যাবো এখানে তো বলছে আচ্ছা ঠিক আছে তো আমি আর হেলেন পার্সোনালে গেছি ধানমন্ডির ওইখানে ও ফট করে ওইখানে চলে আসছে মানে আমাকে বলে নাই যে সে আমার সাথে মিট করবে কিংবা কি তো পার্সোনাতে আমি গেছি যে চুলটা একটু ঠিক করবো কিংবা কি এর মধ্যে ও ফোন দিয়েছে যে সে পার্সোনাতে আসছে তাহলেই তুমি না আমার সাথে 14 February মিট করবো আজকে কিছুর জন্য আজকে তো হবে না সেটা ছিল হচ্ছে January 20 আজকে তো আমি মিট করবো না না আমার মিট করতে হবে ঠিক আছে মানে দুজনের মেন্টালিটি খুব ম্যাচ করতো সত্যি যে কথাটা তো আচ্ছা ঠিক আছে মিট করলাম তো আমাদের মানে অ্যানিভার্সারি ছিল হচ্ছে আপনার 14 February হওয়ার কথা ছিল হয় নাই ওটা হলো হচ্ছে আপনার
20 January
মিট করলাম ফার্স্ট মিট তো করলাম হেলেনও ছিল ঘুরতে ঘুরতে সংসদ ভবনের ওখানে হেঁটে ধানমন্ডির ওই সাইড দিয়ে
হেঁটে
বসা না
আমার
ভালো লাগে নাই শুকনা শুকনা আর হচ্ছে মানে আমার ভাল লাগে না এক কথাই, মানে অগোছলো টাইপের মনে হয়েছে আমার। আমি একটু সিমসাম টিপটাপ, মানে খুব বেশি ওভার স্মার্ট না, আমি সিম্পল, দেখছেন তো আমাকে? ঠিক আছে,
বাট ও দেখছিস তো?
ও হচ্ছে একটু অগোছলো টাইপের, আর একটু শীত শীত ছিল তো জানুয়ারি, তো একটা ভুজি দেওয়া একটা ইয়ে করে আসছিল, তো আমার কেমন যেন লাগছে। তারপরে আমি ভালো তো সংটা গিয়ে বসলাম, তিনজন মিলে আমার ফ্রেন্ড আমি আর বসে যে ঝালমুড়ি টালমুড়ি খেলাম, খেয়াটা বাসায় চলে গেছি। যাওয়ার পর আমাকে বাসায় যাওয়ার সাথে সাথে আমাকে ঘোষণা করছে, তুমি আমাকে কেমন দেখলাম, কারণ সে তো জানে সে কেমন দেখতে। তবে গুরু একটা জিনিস আমি বলি,
দরকার ছিল মনে হয় আজকে অনুষ্ঠানে আসে না, মেয়ের ধরে বাসা যেতে হবে, সাত দিন যেমন শুয়েছিলাম এমন শুয়ে থাকতাম,
রিফ্রেশমেন্ট হচ্ছে
তাই তো মনে হচ্ছে।
তবে গুরু সত্যি কথা, আমি আসলে কখনো চেহারাটা ওইভাবে আমি ইয়ে করি নাই, কারো যে আমার সাথে খুব সুন্দর হইতে হবে, বাট আমার মনে হয়েছে যে সবসময় আমার সাথে মেন্টালিটি ম্যাচ করতে হবে। ঠিক আছে, আর হাইটটা, হাইট ছিল আমার ফার্স্ট মানে ইয়েটা, তো ওইভাবে গেল। তো আমি
বললাম
আমি উত্তর গুরু একবার আমার মতো করে দিচ্ছি, আমি বলছি দেখো তোমার আমার ভালো লাগে নাই। ঠিক আছে,
একদম ডিরেক্ট,
হ্যাঁ ডিরেক্ট, তুমি কেমন, আমি এটাই বলছি যে তোমাকে কিন্তু আমার একদম অগোছলো মনে হয়েছে, তুমি কিন্তু নিজেকে গোছাও। এরকম ইয়ে হয়নি, আর তুমি অনেক শুকনা। ঠিক আছে, আমি এত লম্বা টম্বা এরকম একটা মেয়ে, আমার পাশে তুমি দাঁড়া ভালো, হাইট ঠিক আছে, কিন্তু এরকম শুকনা টুকনা, তারপর সিরা ফাটা জিন্স পরে আসছো। ঠিক আছে, মানে বলছি
আচ্ছা আমি একটা কমেন্ট পড়তে চাই, আমিনুল ইসলামের স্পেন থেকে লিখেছেন, স্পেন থেকে শুনছেন আমাদেরকে, দেখছি দেখছি আমরা দেখছি দেখছি এটা লিখে আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন। এন্ড সুজনও আছেন, লিখেছেন যে লোপাপুর গল্পটা বেশ ভালো লাগছে, শুরুটা তো খুব ভালো, জানি না শেষটা কেমন হবে। তানভীর আকাশ ফেসবুকে লিখেছেন যে আপুর গল্পটা জোস লাগছে। এন্ড আলামিন হোসেন লিখেছেন যে গুরু ভালোবাসা কি এরকমই হয়?
তাই তো আলামিন, আমিও তো তাই জানতে চাচ্ছি যে ভালোবাসা কি এরকমই হয়, কিন্তু এই হতে হতে আমার কান্নাকাটি দ্রুত না নাই, আমি ওই কারণে ভয়ও আছি। তারপর লোপা
আচ্ছা গুরু, তারপরে হচ্ছে বললাম নর্মালি কথা, এগুলো হলো, হওয়ার পরে সে আমাকে দেখে খুব ইমপ্রেসড, ওরে বাবা ঠিক আছে, সে যেরকম চেয়েছে সেরকমই, সে যেরকম ফিল করছে সেরকমই,
সেরকম মানে তার উপর দিয়ে গেছে আর কি,
সেটা তো জানি না, বাট তার আমাকে দেখে খুব ভালো লাগছে। তারপরে গুরু যেটা হলো সেটা হচ্ছে যে সে আমাকে মানে সকালবেলা বাইর করে, ঠিক আছে, সন্ধ্যার সময় বাসায় দেয়। তো এর মাঝখানে যেটা হয়তো যে ক্লাস করা লাগতো না, যেহেতু ইডেনে ইংলিশে ফোর্থ ইয়ার, আমি খুব টিউশনই করতাম, ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের পড়াতাম, তো টিউশনি গুলো কন্টিনিউ করতাম, বাট হচ্ছে আমি ক্লাসে যেতে পারতাম না, ক্লাসে যাইও নাই, আমি ইচ্ছে করে যেতাম না, ওর সাথে বের হতাম, মানে টিউশনির আগে বাসায় ব্যাক করতাম, টিউশনি করে মানে সন্ধ্যার মধ্যে বাসায় আসতাম। ঠিক আছে, তো এইভাবে গুরু আসলে যাইতে থাকলো। তারপরে 14 ফেব্রুয়ারি আসলো, 14 ফেব্রুয়ারিতে যেটা হলো সেটা হচ্ছে ওকে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, আমাদের হোম ডিস্ট্রিক্ট নাটোরে। ঠিক আছে, নিয়ে গেছি কিন্তু আমি জানো
কেমনে ম্যানেজ করে এসব
গুরু,
আরে গুরু এইবার না শুরু আসল গল্প, পাইছি আজকে মেঘলা একটা, শুধু এই ভালোবাসার বাংলাদেশে আই এম ফেড আপ, কান্না কাটি দুঃখ এই সেই, এখানকার বাতাস একদম ভারী হয়ে থাকে, আজ পাইছি একটা, আরে গুরু ওইটা যদি বুঝতেন
সেইরকম।
কি হয়েছিল লোপা কেমনে?
আমার দাদি থাকে শুধু, আর তো কেউ নাই, আমার চাচা টাচা কেউ নাই, আমার আব্বু একা, আমার চার ফুপু বিয়ে হয়ে গেছে, ফুপুদের সাথে আমি খুব ফ্রি ফ্যাঙ্ক, ফুপুরা খুব আমাকে আদর করে, খুব খুব মানে তাদের ছেলে মেয়েদের চাইতেও আমি একটা ভাইয়ের একটা মেয়ে, বোঝেন কি অবস্থা?
হ্যাঁ, টাকা
পয়সা দিয়ে ইয়ে করতে না পারলেও মানে তাদের মনের যে ভালোবাসাটা সেটা গুলো আমি খুব পাইছি আমার ফুপুদের কাছ থেকে, এটা মাস্ট বলবো আমি সব জায়গায় সবখানে সব সময়। তো গেছি আমি আব্বুকে বলছি যে আব্বু আমার একটা হচ্ছে ফ্রেন্ডের বাসা হচ্ছে ওইদিকে, ওই রাজশাহীর ওইদিকে, তো ও তো যাবে, তো আমি তো যাচ্ছি, তো ও আমার সাথে যাবে আমাদের বাড়িতে, হয়তো গেলাম, হয়তো একদিন থাকলো, তারপরে চলে যাবে এরকম।
নাটোর মানে কোন এলাকা? নাটোর
নাটোরে গুরু বলতে আসলে আমাদের তিন জেলার মিক্সড, আপনি একটু বলছেন, নাটোর, কুষ্টিয়া, পাবনা। আমাদের সবকিছু কিন্তু আপনার পাবনা, পাবনা ঈশ্বরদী, ঈশ্বরদী জাস্ট একটু পরে, ঈশ্বরদী এয়ারপোর্টের পরে আমাদের বাড়িটা পড়ছে, বাট ওইটা গিয়ে পড়ছে নাটোর জেলাতে, লালপুর থানা। হ্যাঁ
আচ্ছা, লালপুর।
আর ঈশ্বরদী
বাংলাদেশের সবচেয়ে গরমতম জায়গা লালপুর।
জি জি। তো ওইখানে কিন্তু আমাদের সবকিছু হচ্ছে মানে আপনার ঈশ্বরদী, পাবনা এদিকে। আমি নাটোরে যাইও না, জাস্ট রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তখন গেছি ওইখানে। তো এর মাঝখানে আমি যখন মানে গেলাম, ওকে নিয়ে গেছি, একটা মজার ব্যাপার বলি, তিন ডিস্ট্রিক্টে কিন্তু আমার আশেপাশে, এক হচ্ছে আমার নাটোর, মানে আমার নানার বাড়ির বর্ণনাটা একটু বলি আমি, এটা খুব মজার। সেটা হচ্ছে যে মানে আমার নানা তো চেয়ারম্যান, সো এমনি মহিলাদের টয়লেট তো আছেই বাসার মধ্যে, ওইটা হচ্ছে মানে বাইরে যে থাকে না একটা ওয়াশরুম, ওইটা টয়লেটটা বাইরে, ওইটা গিয়ে পড়েছে পাবনার মধ্যে। বাড়ি নাটোর, ঠিক আছে, টয়লেট হচ্ছে পাবনা, পাই দিয়ে একদম জাস্ট পাই দিয়ে পদ্মা নদী, এটা কুষ্টিয়া, একদম তিন জেলার, আমি তিন জেলারই কিন্তু মানুষ, কুষ্টিয়া, নাটোর আর হচ্ছে আপনার পাবনা। তো গেলাম, ওকে নিয়ে গেলাম, ভালো গেছি, সাথে আমার ফ্রেন্ডও আছে হেলেন, শি ইজ অলওয়েজ উইথ মি।
হেলেন রে নিয়ে আসতে
হবে, আছে আছে আছে, তো
স্টুডিওতে আসছে না? আচ্ছা, আমরা স্টুডিওতে নিয়ে আসবো হেলেনকে কোনো এক সময়।
হ্যাঁ ঠিক আছে। পরে হচ্ছে যেটা হলো যে আপনার ওকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা মানে দাদি ছিল তো, তো দাদি তখন একটু স্ট্রং ছিল, আর তখন আমার আব্বু কেবল নতুন বাড়ি করতেছে, মানে আমাদের এই মাটির বাড়ি ছিল, তো এটা ভেঙে পরে ফ্ল্যাট বাড়ি করছে, তো তখন ওটা জাস্ট হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, তো ওই টাইমে গেছি, যাওয়ার পরে ওই তো থাকলাম, ওকে নিয়ে খুব মাস্তি, ফুপুদের বাড়িটাতে গেছি, মজা করছি। এরপর কেন তো আব্বুরে বলে দিছি যে হচ্ছে আমার এক ফ্রেন্ড যাবে, কিন্তু কে যাবে, কিভাবে যাবে, কোথা থেকে যাবে, এটা তো আর কেউ জানে না, ঠিক আছে। আর ওইখানে তো কেউ দেখার নেই, শুনুন নেই, দাদি খালি, আর দাদিরে আমি যা বলবো তাই, দাদিরে বলি দাদি সূর্য পশ্চিমে উঠছে না, পূর্বে উঠছে, ঠিক আছে বাবা তাই উঠছে, ঠিক আছে, সত্যি মানে এরকম ফিল সে আমাকে। আর ছোটবেলাটা আসলে আমার দাদির কাছে কাটছে, যেটা না বললেই না, আমার দাদি আমার আর একটা মা, মায়ের উপরে যদি আমি বলি, আসলে আমার মায়ের উপরে আমার দাদি।
ওই লালপুরের যে জায়গা বর্ণনা দিলেন সেটা কিন্তু অনেক রোমান্টিক একটা জায়গা, স্পেশালি লালপুরের যে ইউনিয়ন পরিষদ, এবং ওখান থেকে বের হয়ে
গিয়েছেন।
আমি সব জায়গাতে যেতে হয় গুরু বলে কথা।
আমার নানার বাসা হচ্ছে দোতলা বিল্ডিং ছিল, সেই আপনার যুদ্ধের আগের, সেটা কিন্তু পর্দাতে ভেঙে গিয়েছে।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে।
সামনে দিয়ে যে কুকাল ব্রিজের মতো আছে ওই জায়গাটা, অদ্ভুত সব জায়গা। এখন আমি তাই চিন্তা করতেছি লোপা আর টিটু যদি একসাথে সব জায়গায় ঘুরে তার কেমন লাগবে, আবার বুঝবো, বুঝলাম। তুই আসলে কি ব্যাপার,
মানে কি হতভাগীর মতো লাগছে, দুর্ভাগীর মতো
মনে হচ্ছে যে হেলেন, হেলেনের সাথে গুরু ছিল নাকি এদের ফ্রেম দেখবার জন্য? তারপরে সেই রকম একটা ভালো লাগা আর কি।
তো গেলাম, যাওয়ার পরে ও দুই দিন ছিল আমাদের ওইখানে, ঠিক আছে, তো রাত্রে ও আলাদা ঘুমাইতো, আমরা কাজিন একসাথে ঘুমাইতাম, এভাবে গেল মজায় দুই দিন খেটে খেটে। মানে এটা ছিল আমার পক্ষ থেকে ওকে হচ্ছে 14 February একটা সারপ্রাইজ বলতে পারেন আপনি, যে আমাদের বাড়িতে নিয়ে গেছি। এর মাঝখানে কিন্তু আমি তার ফ্যামিলিতেও ইন্ট্রোডিউস হয়ে গেছি, মানে টিটোর ফ্যামিলিতে, টিটোর মা জানে যে সে আমার সাথে গিয়েছে, সময়টা কিন্তু বেশ
তাড়াতাড়ি হচ্ছে।
ও আমাকে বাসায় নিয়ে গিয়েছে, ওর ছোট বোনের সাথে ইন্ট্রোডিউস করে দিছে, ওদের বাসা হচ্ছে শিয়ারোপাড়াতে, শিয়ারোপাড়াতে আপনার ইয়ামিয়ামির পিছনে, ঠিক আছে। তো নিয়ে গিয়েছে, গিয়েছি, ভালো ফ্যামিলি, ভালো, অনেক ভালো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমরা তো একটু মধ্যবিত্ত, ওরা আমাদের চাইতে অনেক স্ট্যান্ডার্ড। তো এভাবে চলতে থাকলো আসলে গুরু, এভাবে চলতে চলতে গেল, KFC ছিল ধানমন্ডি মেট্রোতে, KFC ছিল হচ্ছে আমাদের বাসার মতো, সকালবেলা দুইটা বাইর হইতাম, ওইখানে যাইতাম, বসতাম। আমার ফেভারিট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কিছু না খেলেও ফ্রেঞ্চ ফ্রাই তো খাইতেই হবে, না এলে তো বসতে দিবে নাকি, ওটা বাইক করে দিবে যা ভাগ, ঠিক আছে। তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতাম, খাইতাম দুজন। আর সংসদ ভবন, সংসদ ভবনের যে সামনে যে স্পেসটা, এটা আসলে একটা কথা বলে রাখি গুরু, সংসদ ভবনের ওই গোল চত্বরের ওইখান থেকে আরঙ্গের ওই রাস্তাটা থেকে মেট্রো পর্যন্ত আমার মনে হয় এমন কোন স্পেস নাই যে ওর সাথে আমার পাটা পড়ে নাই, হেঁটে 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 কিন্তু আমি ওর সাথে ঘুরেছি, ঠিক আছে? তো খুবই 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 রোমান্টিক ছিল দিনগুলো, খুব বেশি রোমান্টিক ছিল এবং খুবই এনজয় করেছি আমি। সাথে কিন্তু আমার টিউশনেও আছে।
কিছুই লাগে না না এসব সময়, ভালোবাসা মানুষটার পাশে দাঁড়ানো, হাত শক্ত করে ধরা, দুজন পাশাপাশি হাঁটা, টুকটাক গল্প।
তো এভাবে যেতে থাকলো মাস দুয়েক আড়াই গেছে, এর মাঝখান দিয়ে
This track was downloaded from fusionbd.com.
Romantic, just awesome. বন্ধু অবশ্যই অবশ্যই আপনি আপনার এই কমেন্টগুলো, এই এসএমএসগুলো আমাদেরকে পাঠাবেন, এবং যেটা যেভাবে পাঠাবেন আমাদেরকে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরটিতে। এবং অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজে, তার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি www.facebook.com/dhakafm90.4। এবং এর সাথে জানিয়ে দিতে চাই যে সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চের সমস্ত কোর্সে শীতকালীন বিশেষ ছাড় চলছে 60% পর্যন্ত। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432031 এই নম্বরটিতে। এবং বন্ধুরা অনেক অনেক সুন্দর করে কানেক্টেড হয়েছেন আমাদের সাথে, আর যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে বলছি বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই ফেভারিট অনুষ্ঠান প্রাণব ভালোবাসার বাংলাদেশ। আর গুরু আপনাকে বলতে চাই আরো একবার আপনাকে সাথে নিয়ে, আমাদের অতিথি বন্ধুদেরকে সাথে নিয়ে আমার সমস্ত বন্ধুদেরকে আরো একবার জানাতে চাই যে আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের প্রাণব ভালোবাসার বাংলাদেশের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, এবং এই উপলক্ষে আমরা অনেক অনেক বড় একটা আয়োজন করবো ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকতে অবশ্যই বড় আয়োজন করবো। এবং আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বন্ধুদের মধ্যে থেকে, যে সব বন্ধুদের মধ্যেই তো ভালোবাসার গল্প আছে, সফলতার গল্প আছে, মানে সফল ভালোবাসার গল্প, নিখাদ প্রেমের কাহিনী যেটা বলে, সো সেই রকম কাপলরা আমাদেরকে অবশ্যই টেক্সট করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন। এবং একবার করলে বন্ধু হবে না, আমি এটা আপনাকে একটু ডিটেলস ভেঙেই বলি, একবার করলে এতগুলো এসএমএস এবং কমেন্টের মধ্যে আপনারটা খুঁজে পাওয়া যাবে না, সো আপনাকে একাধিকবার করতে হবে। সো আপনি আপনার মধ্যে আপনার জীবনে এইরকম ভালোবাসার নিখাদ প্রেমের গল্প যদি থাকে আপনার কাপল, সো আপনি আমাদেরকে টেক্সট করবেন এবং অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন। আমরা আপনাদের মধ্যে থেকে কমেন্ট, ফেসবুকের কমেন্ট এবং এসএমএস এর মধ্যে থেকে সিলেকশনের মাধ্যমে অবশ্যই দুইজন কাপলকে আমরা 14 ফেব্রুয়ারি প্রাণব ভালোবাসার বাংলাদেশের যে লাইভ প্রোগ্রামটি হবে, বাইরে থেকে সম্প্রচারিত হবে, সেখানে আপনাদের ভালোবাসার গল্প প্রচার করব, সব বন্ধুরা শুনতে পাবেন এবং আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। সো বন্ধু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 তে। এটা তো নর্মালি আপনারা পাঠাচ্ছেন, কিন্তু আপনারা যদি ভালোবাসার গল্প নিয়ে আসতে চান 14 ফেব্রুয়ারিতে, আপনার ভালোবাসার কথা শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 তে। এবং আপনার গল্পটা হতে হবে কিন্তু একেবারে জম্পেশ নিখাদ ভালোবাসার গল্প, একেবারে খুব মজার এবং সফলতার সাথে সেটা কমপ্লিট হতে হবে। এবং আমি জানি সব বন্ধুরা অবশ্যই এখনই টেক্সট করার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। এবং অবশ্যই বন্ধু আপনি ফেসবুকে কমেন্ট করবেন, ফেসবুকের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি www.facebook.com/dhakafm90.4। এখানটিতে একাধিকবার কমেন্ট করতে হবে, মানে একাধিকবার কমেন্ট করতে হবে, এবং অবশ্যই 16260 তে আপনাকে একাধিক এসএমএস করতে হবে, না হলে আপনার এসএমএস এবং কমেন্ট কোনোটাই আমরা খুঁজে পাবো না। সো এই জন্যই অনেকবার করে করতে বলছি। আর কিছু কমেন্ট অ্যান্ড এসএমএস নিয়ে নিচ্ছি, যেমন আছেন নরিন সুলতানা ঋতু, লিখেছেন এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, খুব খুব ভালো লাগছে। ইউসুফ আলী লিখেছেন যে গুরু ভালোবাসার ওকে ভালো লাগছে আজকের শোটা, আর লোপাপুর ভয়েসটা অনেক সুইট। অ্যান্ড ঝিলিক শরীফ লিখেছেন নাইস স্টোরি, নাইমা হোসেইনও আছেন লিখেছেন আপুর ভয়েসটা অনেক সুন্দর। এবং এর সাথে আরো একবার জানাতে চাই যে আমাদের 14 ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে আপনারা গুরুকে সশরীরে অবশ্যই দেখতে পারবেন এবং ওনার কাছে যত প্রশ্ন আছে সব প্রশ্নের করতে পারবেন এবং আপনার উত্তরটাও জেনে নিতে পারবেন। এবং আরো একটি ওয়ে আছে গুরুকে দেখার, সেটি হচ্ছে টেলিভিশন। এবং সব বন্ধুরাই জানেন যে RFL একটি হোম মেকার অব দ্য ইয়ার এটার প্রোগ্রাম উপস্থাপনা করছেন গুরু হিতেশ্যাম এবং সেটা অনুষ্ঠিত হয় দুই দিন সপ্তাহে এবং বার দুটি হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ঠিক রাত 8:30। সো সব বন্ধুরা অবশ্যই চোখ রাখবেন টিভিতে, ওকে চ্যানেল 24 এ চোখ রাখবেন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে ঠিক রাত 8:30 গুরু হিতেশ্যামকে আপনারা দেখতে পারবেন। এনিওয়ে অনেক কথা বলে ফেললাম এবং অবশ্যই কিন্তু আপনাদের টেক্সট অ্যান্ড কমেন্টস অব্যাহত থাকবে, অবশ্যই অনেক বেশি বেশি করে আপনার আপনি টেক্সট পাঠাবেন এবং কমেন্ট করবেন, অবশ্যই আপনি আসবেন আমাদের 14 ফেব্রুয়ারির ভালোবাসার অনুষ্ঠানে, আপনার ভালোবাসার গল্প আমাদেরকে শোনাবেন, সব বন্ধুরা শুনবে, অনুপ্রাণিত হবে এটাই আশা করছি। সো কথা এখন আমি স্টপ করি, গুরু হিতেশ্যামের কাছে চলে যাচ্ছি।
অবশ্যই আমরা আশা করি যে আমাদের বন্ধুরা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে এসে পৌঁছবে, কারণ এটা তাদেরই অনেক বড় একটি ডিমান্ড ছিল। দিনের পর দিন আমরা এইভাবে ভার্চুয়ালি কানেক্টেড আছি ওয়ান ইয়ারে পরস্পরের সাথে, ভালোবাসার বাংলাদেশ স্টুডিওর সাথে, তার লিসনার্স কমিউনিটির। কখন সেই সুযোগ আসবে যখন লিসনার্স কমিউনিটি সরাসরি ইন্টারঅ্যাক্ট করবে ভালোবাসার বাংলাদেশের এই টিমের সাথে, সেই সুযোগটায় ঢাকা FM 904 এর অথরিটিস সেই সুযোগটা করে দিয়েছে এবং এটি সত্যি একটি দারুণ একটি সুযোগ আমাদের সকলের জন্য যে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম লিসনার্স কমিউনিটি ভালোবাসার বাংলাদেশের এবং ভালোবাসার বাংলাদেশের পেছনে এবং সামনে যারা কাজ করেন সবাই মিলে আমরা একসাথে হতে পারবো। আমার মনে হয় যে সেদিন ভালোবাসাকে খুব কাছ থেকে দেখবার একটা দারুণ সুযোগ তৈরি হবে যখন আমরা পরস্পর পরস্পরের সাথে দেখা করব বা পরস্পরের চোখে আমরা চোখ রাখব। এবং সেদিন আমি আসলে একটা জিনিস দেখবার জন্য একেবারে মুখিয়ে আছি, যে কথাটা আমি বারংবার বলি যে যত ঘৃণা, যত দেশ, যত সহিংসতা, যত ক্রোধ, যত খারাপ কিছুই থাকুক না কেন, পৃথিবীতে ভালোবাসা দিয়ে সমস্ত কিছুকে জয় করা সম্ভব, জয় হতে বাধ্য। তাই যদি হয় ভালোবাসার শক্তি কতখানি মারাত্মক এবং মহিয়ান সেটাকে আমি কাছ থেকে দেখতে চাই, ভালোবাসায় অবগাহন করতে চাই, ভালোবাসার বৃষ্টিতে আমি ভিজতে চাই, ভালোবাসা আমি মাখামাখি হতে চাই, সেই ভালোবাসাকে কাছ থেকে দেখতে চাই যে ভালোবাসার জন্য সৃষ্টি হয়েছে এই পৃথিবী, যে ভালোবাসার রহমত হয়ে বর্ষবর্ষিত হয় এই পৃথিবীর বুকে, সেই ভালোবাসায় আমি ধন্য হতে চাই এবং সেই কারণে আমি আশা করতে চাই, সেই কারণে আমি বিশ্বাসও রাখতে চাই যে 14 ফেব্রুয়ারি একটা দারুণ অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ভালো লাগা নিয়ে আমাদের সামনে উদ্ভাসিত হবে, যেখানে আমরা সবাই থাকব সেই সাথে আপনারা থাকবেন। চলে যাচ্ছি লোপার কাছে, শুনছিলাম তার যুব জীবনের কথা, এখনো আটকে আছি সেই লালপুরের যে অলি গলি চিরচেনা অলি গলির পথে লোপা এবং টিটুর ঘুরে বেড়ানো তারপর থেকে ওখান থেকে ফিরে এসেছি এবং ফাইনালি এখন আমরা হাঁটাহাঁটি করছিলাম সংসদ ভবনের সামনে, তারপরে
মেট্রো KFC। তো আমার আসলে গুরুর শপিং থেকে শুরু করে সবকিছু মোটামুটি ওই ওই জায়গাটাতে ছিল, কারণ আমার বাসা ছিল রাজাবাজার, মানে ওয়েস্ট রাজাবাজার ফ্রামগেটে। তো আমি ঢাকায় আসার পর থেকে ওইখানে ওইখানে, এই জন্য আমি আপনাকে ওই কথাটা মেনশন করলাম যে আমার পায়ের এমন কোনো, মানে এমন কোনো প্লেস ওইখানে মনে হয় না যে ফাঁকা আছে যেখানে আমার পা পড়ে নেই, মানে সংসদ ভবনের ওই এলাকা থেকে শুরু করে ফ্রামগেট, দেন আরং, মেট্রো, পুরো এলাকাটা উইথ টিটো, হেলেন, দেন আমার আরও যারা দু চারজন ফ্রেন্ডস আছে সবার সাথে ওইখানে কেটেছে আসলে আমার, ঠিক আছে। তো এইভাবে চলতে থাকলো গুরু, এইভাবেই চলছিল রিলেশনটা, ঠিক আছে, এবং খুবই মজায় খুবই আনন্দে দুজন মিলে আশুলিয়ার বালু চড়াচ্ছে না, ওইখানে একবার গিয়েছি এই মাঝখানে, ওইখানে গেছে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে চোরাবালি টাইপের থাকে, তো আমাকে বলতেছে যে তুমি এখানে যায় না যায় না যায় না, আমি তো দৌড়, ঠিক আছে, দৌড় দিয়ে গেছি, কিন্তু আমি ঠাস করে এটার মধ্যে পড়ে গেছি একেবারে চোরাবালির মধ্যে, পা গিয়ে আমার এতদূর পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ, এবং দুই পাই কিন্তু চলে গেছে। তো ও তো অনেক পিছনে, ও দৌড়ায় আসতে আসতে আমি আরো অনেকটুকু নেমে গেছি, ঠিক আছে,
হ্যাঁ, মানে প্রায় কোমর অবধি কি
এতদূর পর্যন্ত চলে গেছে অলরেডি,
আচ্ছা,
ঠিক আছে,
কোমরের কাছাকাছি,
হ্যাঁ, কোমরের কাছাকাছি। তো সে আমাকে যথেষ্টবার না করছে যে তুমি যাও না যাও না, কে শুনে কার কথা, আমি তো দৌড়াইতেছি, পাইছি দৌড়াই একটু, ঠিক আছে, অনেকদিন পরে। তো গিয়ে বললাম ওইখানে, সে টেন এত টুর তুললো আমাদের,
হাত ধরে টেনে তুলে পাশে একটু দূরে হচ্ছে ওই যে টং টাইপের ঘরগুলো যে থাকে ওইগুলো ছিল ওইখানে এনে মানে ধুলাম টুলাম, পুরো জামাও তো ভিজে গেল, সালোয়ারও ভিজে গেল।
এই যে এখানে একটু ছোট্ট আমরা মানে ছোট্ট একটু টিপ নিয়ে নিতে পারি, অনেক সময় দুই পা দিয়ে কিন্তু প্রেশার দিয়ে বাইরে হয়ে আসার জন্য, তাতে কিন্তু আরো পুঁতে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমি একদম স্ট্যান্ড হয়ে গেছি,
স্ট্যান্ড হয়ে ফিক্সড হয়ে থাকা উচিত, মুভমেন্ট খুব কম, যত বেশি কম করা যায়, আর আলতো করে একটা পা বের করে নিয়ে আসা যায় কিনা সেই চেষ্টাটা করা উচিত।
একটা কথা বলেছিলাম যে যা কাজকে তুমি এমন হ্যাংলা পাতলা কিন্তু আমরা যে টেনে তুলতে পারছো, আমি জানি না
বেশি মুভ করলে আরো গেঁথে যাওয়ার সম্ভাবনা থাকে।
তখন আমার ওয়েট ছিল 52 এরকম হবে, বাট মানে আমার চেয়ে অনেক হ্যাংলা পাতলা, তুলে আনতে
পারছিলাম।
পরে গিয়ে ধুলাম টুলাম ওইখানে কিছুক্ষণ দাঁড়ালাম, রোদের মধ্যে দাঁড়ায় শুকালো জামা টামা শুকানোর পরে তো আমাদের বকতে বকতে নিয়ে যেতেছে, আর জীবনে যদি তোরে নিয়ে আসছি ঠিক আছে, আর কোনোদিন তোরে নিয়ে আসবো না আমি এখানে, এটা কি গ্রাম পাইছিস? আমি যদি না থাকতাম, আমি যদি পিছনে থাকতাম, তো যাই হোক আসলাম ওইখান থেকে আসলাম, মানে এরকম ছোটখাটো অনেক মজার ঘটনা আছে। তো ওইটা আমার খুব মনে পড়ে, এখনো মনে পড়ে, আমি যখন আশুলিয়া দিয়ে ওইখান দিয়ে যাই ওই রাস্তাটার দিকে তাকাই যে আমি এখানে পড়ে গিয়েছিলাম। তো পরবর্তীতে গুরু যেটা লাইফে ট্রান নিল, যেটাকে বলে ইউটার্ন, যেটা সেটা হচ্ছে একদিন কেউ সাথে আমার মিট করার কথা ছিল। তো আমি দাঁড়াই আছি কামারবাড়ির ওইখানে, কামারবাড়ির ওখানে ঘরোয়াটা যেটা আছে ওইটা ছিল আমার মিটিং প্লেস। তো ওইখানে আসতো দাঁড়াইতো, আমি ওইখানে গিয়ে হচ্ছে আমি বাসা থেকে ওইখানে যেতাম, আমার টিউশনই ছিল জাস্ট ওইখানে, ওইখান থেকে টিউশনই করে আমি ওইখানে গিয়ে ওর সাথে মিট করতাম। তো এখান থেকে সংসদ ভবন কিংবা মেট্রো কিংবা আরও মানে যে কোনো একটা জায়গায় গিয়ে বসতাম। তো এরকম ওইখানে গিয়ে আমি দাঁড়াই আছি, কিন্তু হচ্ছে এর মাঝখানে আমার মোবাইল ছিল, বাট মোবাইলটা আমাকে অ্যানি হাউসে বলেছে যে তার কাছ থেকে মানে হারাই গেছে কিংবা কিরকম বাসা থেকে কেউ নিয়ে নিছে। তো মোবাইল ছিল না, তাদের বাসার ল্যান্ড ফোন ছিল, তো আমি একটু মানে একটু আমার আনিজি লাগতো ল্যান্ড ফোনে ফোন করতে। তো আমি ল্যান্ড ফোনে ফোন করি না, আমি দাঁড়াই আছি ও আমাকে ফোন দিবে ঠিক আছে। তো আমি ফোন না দিয়ে আমি দাঁড়াই আছি অনেকক্ষণ যে ও আসবে আসবে আসবে, তো না পেরে আমি এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়াই আছি। পরে আমি না পেরে আমি ওর ল্যান্ড ফোনে ফোন দিছি, ভয় হয়ে যে ওর মা ফোন ধরে যদি, ওর মাকে গুরু আমি একটা কথা বলি, ওর মাকে কিন্তু আমি ফার্স্ট দেখাতেই মা বলেই ডাকছি, আন্টি টান্টি না মা বলেই ডাকছি। সেও আমাকে ওরকম মানে আমারও একটা রেসপেক্ট ছিল, সেও আমাকে মেয়ের মতোই দেখছে, তো আমি মা বলেই ডাকছি। তো ওর বোন ফোন ধরছে, ফোন ধরছে, ফোন ধরার পর বলতেছে যে হচ্ছে কি হ্যাঁ কে এলো বাপু? তো আমি বলছি হ্যাঁ। তো আমি বললাম টিটো কই? তো বলতেছে যে ও তো বাইর হয়েছে। আমি বলছি কোথায়? বলে কি ও তো অনেক আগে বাইর হয়েছে। কার সাথে বাইর হয়েছে? ও দুইটা ফ্রেন্ড আসছিল ওদের সাথে সাথে বাইর হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাট আমার এখানে তো আসার কথা, আমি তোকে ফোন দিয়ে ফোন দিতে পারছি না কারণ ওর কাছে তো ফোন নাই, এই জন্য বাসায় ফোন দিলাম। বলে কি আচ্ছা ঠিক আছে, তো আমি নর্মালি কথা বলে রেখে দিছি। এর মাঝখান দিয়ে যে রিলেশনটা যে যাচ্ছে গুরু, আমি বুঝতেছি যে সে আমার কাছ থেকে কিছু হাইড করতেছে, সে আমাকে লাই বলতেছে। আমি কিন্তু বুঝি টাকা পয়সার ব্যাপার, মানে টাকা পয়সা ফার্স্টের দিকে ওরকম যে সে আমার পিছনে খরচ করছে, খুব বেশি খরচ করছে এরকম না, বাট মানে করেছে অল্প বিস্তর, হয়তো কোথাও খাইছি, হয়তো বিলটাও দিছে, বাট আমিও দিছি যেহেতু আমি টিউশনই করতাম, ওর উপরে কখনোই আমি ডিপেন্ড হই নাই। হ্যাঁ, তো দেখতাম ছোটখাটো মিথ্যা কথা আসতো, তো এটাকে ওভারলুক করছি আমি, আচ্ছা ঠিক আছে হইতেই পারে। কিংবা পরবর্তীতে জিজ্ঞাসা করলো ওটাকে আমাকে ম্যানেজ করে নিত, সে তার ম্যানেজিং পাওয়ার খুব ভালো ছিল, মানে একদম 100-এ 100 ঠিক আছে, খুব ম্যানেজ করতে পারতো, মানে কথা এমন করে বলবে যে আমি পটে যাব। তো পরে আপনার ওর বোনের সাথে কথা বলে আমি ফোন রাখছি, এর মাঝখানে সে আমাকে ফোন করছে, কিন্তু মানে আমি যখন বাসা ব্যাক করতেছি রিক্সায় ফোন করছি যখন, তখন আমাকে বলতেছে যে হ্যাঁ আমার ওর আব্বু আবার অসুস্থ ছিল, উনি অনেকদিন বাইরে ছিল, ওনার কিডনিতে প্রবলেম ছিল, ওনার ইয়েতে পিজিতে নিয়ে গিয়ে ডায়ালিসিস করাইতো, তো এটা আমি জানতাম। তো আমাকে বলতেছে যে আমি তো হইতেছে বাবাকে নিয়ে বের হয়েছি, পিজিতে গেছি ডায়ালিসিস করাইতে, ঠিক আছে। তো বিশাল একটা খটকা, আমি বাসায় ফোন করলাম, রিপা আমাকে বললো যে সে ফ্রেন্ডের সাথে বাইর হয়েছে, এখন সে আমাকে ফোন করে বলতেছে সে বাবাকে নিয়ে বাইর হয়েছে, হোয়াট ইজ দিস, ঠিক আছে। তো আমি ওকে কিছু বললাম না, মাথা ঠান্ডা রেখে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তো কখন গেছো তুমি, কি অবস্থা, ঠিক আছে তুমি বাবাকে নিয়ে বাইর যখন বাইর হবো তখন আমাকে কল দিও, আচ্ছা। এরপরে আমি রিপাকে ফোন দিছি আবার, মানে রিক্সা থেকে নেমে আবার আমি ফোন দিছি রিপাকে যে রিপা ও তো আমাকে এরকম এরকম বললো, তো ও আসলে কি, তো সত্যি কথা বলতে গুরু, আসলে তখন আমি যে কথাগুলো শুনলাম এগুলো আসলে মানে আমি খুব শকড হয়েছিলাম। ও সেটা হচ্ছে যে আসলে গুরু অ্যাডিক্ট ছিল, ঠিক আছে, ড্রাগস নিত। তো আমি রিপাকে যখন বললাম যে ও তো আমাকে এরকম এরকম বললো, ও তো বাবাকে নিয়ে বের হয়েছে, বলে কি বাবাকে নিয়ে তো ও বের হয় নাই, বাবাকে নিয়ে মা বের হয়েছে, মার সাথে ওর অনেক গন্ডগোল হয়েছে। মানে রিপাও অনেক সময় অনেক ব্যাপার হাইড করছে, বাট সেদিনকে আর করলো না। মানে যেহেতু দেখতেছে যে একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে, ও আর হাইড করলো না। ও সেদিনকে গুরু একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা যা আমাকে সব বলে দিল যে দেখো আমার মনে হয় যে তোমাকে বলা দরকার। ও কিন্তু ছোট, অনেক ছোট, বলে দিল যে এরকম এরকম। বাট আমারও একটু একটু আমি আস পেতাম, বাট আমার ড্রাগস কিংবা নেশা এই জগৎ সম্পর্কে আমি টোটালি ব্লাইন্ড ছিলাম, একদম ব্লাইন্ড যাকে বলে, কিছু জানতামই না। জাস্ট টিভিতে দেখে কিংবা নিউজ পেপারে পড়ে যে যতটুকু এক্সপিরিয়েন্স আছে এর বেশি আমি কিছু জানতাম না। তো এরকম বললাম, বলার পর আমি বললাম যে মা গেছে কাকে নিয়ে, ওর মাও কিন্তু শিখ মোটামুটি, তো বলে যে একাই গেছে, সিএনজি নিয়ে যেত। তো আমি ও যায়নি কেন, বলে কি ওর ফ্রেন্ড আসছে, সে সকালে সকাল থেকে তিনজন মিলে ঘরে দরজা লাগিয়ে দিয়ে বসে আছে, কি করছে জানি না, এরকম এরকম। পরে আমার একটু আইডিয়া ছিল, তারপরে ও রিপা সব ভেঙে বলে দিল আমাকে, তো মিলাই গেল ব্যাপারটা। তো আমি গুরু মাথা ঠান্ডা রেখে সব শুনলাম ওর কথা, মানে ও যে অ্যাডিক্ট, এটা সেটা বিভিন্ন টাইপের যে ঘটনাগুলো, মানে এর আগেও আমার সাথে কিছু মানে সিমিলারিটি হচ্ছিল না, ওইগুলো সবকিছু মিলিয়ে দিলাম আমি, সবই তখন পুরাটাই রিয়ালাইজ করলাম যে সেই টাইপের। পরে আমার হচ্ছে বাসায় গেলাম, আমি বাসায় গিয়ে তখন রাত 11টা বাজে, সে আমাকে কল দেয়নি, যে ছেলে আমাকে মানে ঘন্টার মধ্যে পারলে পাঁচবার ফোন দেয়, ফোন দেয়নি। পরে 11টার সময় সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে এমন তাড়া করো, হ্যাঁ লোপা আমি জাস্ট কেবল বাসায় আসছি, তো বাবাকে নিয়ে কেবল আসলাম। তারপরে যে ও আচ্ছা তাই বাবাকে নিয়ে কেবল আসলা, তো এত লেট করে ফোন দিলা যে এত লেট হলো কেন, বাবার ডায়ালিসিস তো খুব বেশি হলে 9টার মধ্যে হয়ে যায়, 11টা বাজলো, বলে কি না আজকে একটু লেট হয়েছে। তো গুরু আসলে তখন থেকেই শুরু হলো সবকিছু জানা। হ্যাঁ পরে আমি বললাম ঠিক আছে, আমি তো খাওয়া দাওয়া করি না, আমি খাওয়া দাওয়া করে পরে কথা বলি। পরে গুরু আমি খাওয়া দাওয়া করে পরে দেখি মানে ও তখন তো চলেই আসছে, ফ্রেন্ড সার্কেল তো আর নাই ওর সাথে। এরপরে থেকে সে আমাকে ফোন দিতেছে, ল্যান্ড ফোন থেকে কিন্তু ফোন দিচ্ছে। আমি ফোন ধরলাম, ফোন ধরে আমি মাথা ঠান্ডা করে আমি বললাম আসলে প্রবলেমটা কোথায়, আমাকে কেন তুমি মিথ্যা বলছো, আমি তো জানি আমার বাসায় রিপার সাথে কথা হয়েছে, ঠিক আছে, তুমি এরকম এরকম করছো বাসায় মার সাথে আগে করছো, মা তো গেছে ডাক্তারের কাছে, তুমি তো যাও নাই, তুমি তো তোমার ফ্রেন্ডের সাথে বাইর হয়েছো। তো বলো কে বলছে, বাসায় ফোন দিয়েছিলা, রিপা বলছে, রিপা মিথ্যা বলছে, ঠিক আছে। বলছি যে আর মানে তোমার দিন শেষ, এখন তো আর মিথ্যা বলে লাভ নেই, আমি তো সব জানা, ঠিক আছে, আর তুমি যে বলতেছো তুমি তো ছিল না মার সাথে, মা গেছে, তুমি তো যাও নাই হসপিটালে। তো এইভাবে গুরু আসলে স্টার্ট হলো ওকে জানা। তারপরে আমি থিঙ্ক করলাম যে আসলে কি ও কি টাইপের অ্যাডিক্ট, আমি জানতাম না মানে কি টাইপের অ্যাডিক্ট, কি ওর অ্যাডিকশনটা কিসে, ঠিক আছে, এটা আমি জানতাম না। তো মানে কথা হইতো কিন্তু মানে আমি যদি কথা না বলতে চাইতাম পাগল হয়ে যেত। আমি ট্রাই করছি, আমি ট্রাই করি নাই এটা না, আমি জাস্ট দুই তিন দিন থিঙ্ক করছি যে এটা তো রাইট ওয়ে না আমার। আমি সত্যি কথা বলতে গুরু আমি কিন্তু ওকে খুব লাভ করি, ওকে পছন্দ হয় না, আমি আপনাকে বললাম ফার্স্ট টাইম যে ওকে আমার দেখে পছন্দ হয় নাই, বাট ওই যে মোবাইলে কথা বলার সময়ই যে আমি যে ওকে চেয়ে ফেলেছি যে আমি তোমাকে চাই, ঠিক আছে, ও যে আমাকে দিয়ে দিয়েছে, এটা গুরু অনেক বড় একটা ব্যাপার ছিল আমার জন্য, ঠিক আছে, আর মেন্টালিটি ম্যাচ করতো, এই দুইটা ব্যাপার। তো এইভাবে আসলে এই জন্য আমি অনেক দুই তিন দিন থিঙ্ক করলাম যে আসলে ব্যাপারটা কি, আর আমি যেহেতু জানি না, আমার মনে হলো যে আমি একটু জানি ওকে যে আসলে কিসে অ্যাডিক্ট, আর মানে নেশা করলে যে নেশার জগৎ থেকে ব্যাক করা যায় না এটা নিয়ে তো আমার কোনো আইডিয়া নেই, নো আইডিয়া, ঠিক আছে, খুব খুব ইনডিসিশন, খুব খুব মানে খুব প্রেশার মেন্টাল, ঠিক আছে, এরকম যাচ্ছে। কথাটা কাউকে তো বলা নাই, হেলেন জানে, ওর সাথে বললাম, ওকে সবকিছু বললাম টললাম। একদিনকে বাসায় ফোন ধরি নাই, ও হেলেনের বাসায় চলে গিয়েছে। লোক আমার ফোন ধরে না কেন, ঠিক আছে? তো পরে হেলেন পাঠাই দিছে আমার বাসায়, ও বাসাতেই আছে, ঘুমাইতেছে, চলে আসছে আমার বাসায়। আমার মা বাট আসলে আমার ফ্যামিলি ভালো ছিল, তো ওরকম মাইন্ড করতো না। ফ্রেন্ডরা আসতো, দু একজন ফ্রেন্ড আসতো বাসায় এমনি। তো আসছে বলছি ফ্রেন্ড, মা দেখছে, মার সাথে সামনে বসে কথা বলছি, বাট মারও দেখে ভালো লাগে নাই যে এটা আবার কি, মানে এটা কোন টাইপের ছেলে। আসলে এগুলো তখন আমার বোঝার ক্ষমতা তো ছিল না যে ছেলে অ্যাডিক্ট, মানে আমি ওকে বুঝতাম না। বাট আমি বললাম না যে অগোছরও লেগেছে আমার ওকে, বাট এটা যে অ্যাডিকশনের কারণে লেগেছে এটা তো আমি জানি না, ঠিক আছে? তো পরে যেটা হলো সেটা হচ্ছে যে এটা হলো হওয়ার পরে আমি ওকে বললাম যে দেখো তুমি কি ব্যাক করতে পারবা এখান থেকে নাকি। হ্যাঁ, তো স্বীকার করেছে কিন্তু সে আমার কাছে যে সে অ্যাডিক্ট। পরে সে নিজের থেকে, মানে ওর মা কি করলো, ওর মা যখন জানলো যে লোপা জেনে ফেলছে এরকম, পরে ওর মা আমাকে একদিনকে ফোনে বললো যে দেখো মা, আসলে তুমি তো সবই জানো, তুমি ডিসিশন নাও তুমি কি করবা। তুমি যদি ওর সাথে থাকো তাহলে তুমি ট্রাই করে দেখো, আমি তোমাকে কিছু বলবো না। বাট আমি এজ এ মা হিসেবে বলবো যে তুমি ওকে ছেড়ে দাও, ঠিক আছে? তুমি পারবা না ওকে ব্যাক করাইতে। তো এটাও আমার লাগলো যে আমি তো তোর মেয়ে, কেন পারবো না? আমি তোকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, না পারার তো কিছু নাই, আমি অবভিয়াসলি পারবো। তো সামনে আমার একটু পরীক্ষা ছিল, এই জন্য ওর মা বললো ঠিক আছে লোপার তো পরীক্ষা, তুই ওর সাথে যোগাযোগ করবি না, মানে একদম যোগাযোগ করবি না, মানে ওকে বাসা থেকে বের হওয়া নিষেধ করে দিল, মানে তালা দিয়ে রাখতো। তো এভাবে দুই দিন গেছে, মানে কথা থেকে কিন্তু সে বলে আমার সাথে, কিন্তু দেখা হয় না। কিন্তু এই যে গুরু রিলেশনটা যে স্টার্ট হয়েছে ওর সাথে, কিন্তু আমার প্রত্যেকটা দিন দেখা হয়েছে, মাঝখানে একটা দুটো দিন বাদে প্রত্যেকটা দিন আমার সাথে দেখা হইতো, সব সময় দেখা হইতো, ঠিক আছে? সকালে না হলেও বিকেলে, বিকেলে না হলে সকালে, দুপুরে, যে কোনো টাইমে একটা দেখা হইতো। তো দুই দিন যে দেখে নাই, ওর মাথা তো খারাপ হয়ে গেছে, আমি তো দেখিনি। পরে ও গেটস কল করছে, আমাকে ফোন দিছে, আমি পড়তেছি, আমার পরীক্ষা, আমি পড়তেছিলাম, ও ফোন দিছে, ফোন দিয়ে বলে কি তুমি একটু বের হবা, কেন আমি তোমাকে দেখবো। ও আমাকে গুরু একটা কালো ওড়না দিয়েছিল, ঠিক আছে? তো আমাকে বলছিল তুমি ওই ওড়নাটা পরবা, ওই ওড়নাটা পরে আসবা। কোথা থেকে দিয়েছিল আমি কিন্তু তখন জানি না, পরে জানতে পারছি কিভাবে দিছে, ওটা পরে বলবো। পরে সে হচ্ছে আমাকে বলছে যে ওই ওড়নাটা নিয়ে আসার জন্য, মানে পরে যাওয়ার জন্য। আচ্ছা ভালো কথা, গেলাম, যাবো দেখি ওর হাতে ব্যাগ। আমি তোমার হাতে ব্যাগ কেন, কই তুমি আমার সাথে চলো, কই তুমি আমার সাথে চলো, এক ঘন্টা, এক ঘন্টা সময়। তা আছে কই যাবো, আগে তো বলতে হবে, নাহলে আমি তোমার কাছে কোথায় যাবো? কই চলো আমি শ্যামলিতে যাবো, শ্যামলিতে কই, রিহ্যাব সেন্টারে, ঠিক আছে? তুমি ওইখানে গিয়ে তুমি কি করবা, ভালো হওয়ার ইচ্ছা থাকলে তো এমনি ভালো হওয়া যাবে, মানে যেহেতু আমার আইডিয়া নাই, সো আমার এই টাইপের কথা যে ওইখানে গিয়ে কি করবো, ভালো হওয়ার ইচ্ছা থাকলে তো এমনি ভালো হওয়া যায়, এমনি ভালো হও। তো আমি সংক্ষেপে বলছি গুরু, পরে গেলাম আমি ওর সাথে, গিয়ে খুঁজে 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 ক্রিয়া ইকবাল রোডে বের করলো, আমিও গেলাম। বের করে এখন আমাকে বলে যে আমি এখানে ভর্তি হবো, ভর্তি হবো, মানে আমি তো কিছুই জানি না, ভর্তি হবো মানে কি করে ভর্তি হইতে হয়, কি করতে হয় না করতে হয় আমি তো কিছুই জানি না, এখানে তুমি মানে নিয়ে আসলে এখন তুমি বলতেছো ভর্তি হবা, হোয়াট ইজ দিস? পরে ওইখানে একটা ভাইয়া ছিল, লাকি ওনার নাম, তো উনি আমাকে বললো যে তুমি কে? আমি নর্মালি বললাম ফ্রেন্ড, বলে কি ও আচ্ছা, মানে ওর ওই লাকি ভাইয়ের রেফারেন্সে, ওর এলাকার কোন ভাই বলছে সেই রেফারেন্সেই ওইখানে গেছে। তো বললো যে ঠিক আছে তুমি লোপা তুমি বসো ওকে নিয়ে, আমি ওর বাসার ইয়েটা নিয়ে নাম্বারটা নিয়ে ওকে ওর মাকে ফোন করি। ঠিক আছে, পরে মাকে ফোন দিছে, মা তো সাথে সাথে সিএনজি নিয়ে বোন নিয়ে চলে আসছে। আসার পরে মা মনে করেছে যে আমি ওকে এখানে নিয়ে গিয়েছি, ঠিক আছে? মা আমাকে বলছে হ্যাঁ তুমি ওকে এখানে নিয়ে আসছো, আমাকে বলো নাই কেন? আমি বলছি মা বিলিভ করে না, আমি কিচ্ছু জানতাম না, ও জাস্ট আমাকে রাস্তায় আসতে বলেছে, আমাকে দেখা করবে, আমাকে তুলে নিয়ে এখানে আসছে, মানে এটা নিয়ে তো আমার কোনো আইডিয়াই ছিল না। তো বিলিভ করে নাই, সে মনে করেছে যে আমি হয়তো নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাট আসলে আমি নিয়ে যাই নাই, ওই আমাকে নিয়ে গিয়েছিল, এবং সে যাবে না। তার মা তাকে অনেক বুঝালো টুঝালো যে চল যাই, সে যাবে না, সে ডিটারমাইন্ড আমি এখানে থাকবো, ঠিক আছে? ওকে ভালো কথা। পরে ওর আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে মায়ের একদম লাডলা, যাকে বলে যা বলতো তাই,
তো পরে ওর মা দেখলো যে ঠিক আছে, যেহেতু যাচ্ছে ওকে টাকা পয়সার তো অভাব নাই, আল্লাহ দিছে যথেষ্ট, ভর্তি করাই দিল, মানে ইনস্ট্যান্টলি ভর্তি করাই দিল। দিয়ে ওদের মানে আমার মনে হয় আমি বাসায় চলে গেলাম, মানে বাসায় চলে গেলাম মানে লাকি ভাই আমাকে বললো তুমি কিন্তু আসতে পারবো না, তুমি আসতে পারবো না, 21 দিনের আগে কিন্তু দেখতে পারবো না এবং কোনো কথাও বলতে পারবো না। তা আমি প্রথমে বললাম আচ্ছা ঠিক আছে, 21 দিন দেখতে দেখতে পারবে যাবে, কি হয়েছে 21 দিন কোনো প্রবলেম না। পরে হচ্ছে গেলাম, যাওয়ার পরে আমার বাবা মতো চলে গেলাম, মা মা মতো চলে গেল, কিন্তু গুরু বাসায় যাওয়ার পরে আমি আর পড়তে পারি না, পড়তে পারি না, পড়তে পারি না। পরে আপনার আমার ফাইনাল পরীক্ষা ছিল তখন অনার্স, ঠিক আছে, ফাইনাল পরীক্ষায় ছিল, তো আমি একদম পড়ালেখা করতে পারতেছি না, যা পড়েছি সব ভুলে গিয়েছি এবং পড়তেছি গুরু আমার মাথার পিছনে চিন 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 করে ব্যথা হয় না, জাস্ট ব্যথা হচ্ছে, আমি কোনোভাবেই কনসেন্ট্রেশনটা নিয়ে আসতে পারতেছি না, আমি পাগলের মতো হয়ে গেছি, কথা বলতে পারতেছি না কারোর সাথে। হেলেনকে ফোন দিছি, ফোন দিয়ে কান্নাকাটি, হেলেন বাসায় আসছে অনেক বুঝাইতেছে তুমি পড়ো এরকম সেরকম, ও আমাকে দিয়ে বাইর হয়েছে, হ্যাঁ কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। পরে লাকি ভাইয়াকে মানে ওই লাকি ভাইয়ের নাম্বারটা আমি নিয়ে আসছি, মানে একদিন কিন্তু গুরু আমি সকালে দিয়ে আসছি, সারাদিনের কথা আমি আপনাকে বলছি, ঠিক আছে। পরে হচ্ছে মানে আমার মাথার মধ্যে রাত্রেবেলা মানে নিজেকে এটা বলে ওকে প্রত্যেকদিন আমি একটা করে গোলাপ পাঠাবো, একটা করে চিরকুট পাঠাবো, ঠিক আছে, হ্যাঁ লাকি ভাইয়ের মাধ্যমে।
এবং টিটিও যে হঠাৎ করে নিজে থেকে উদ্যোগিনী হয়ে নিজেকে এই জিনিসটা খুব ভালো,
আমার আমার খুব ভালো
ভালো লেগেছে।
পরে যেটা হলো আমি লাকি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই আপনার সাথে আমার কথা আছে, ওনার আনফরচুনেটলি ওনার বাসাটা আবার আমার বাসা থেকে একটু দূরে ছিল, ঠিক আছে। তো আমি বললাম যে ভাইয়া আমি একটু আপনার সাথে দেখা করবো এরকম এরকম, পরে উনি তো বুঝছে কারণ উনি তো মানুষ চড়ায় খায়, উনি নিজেই হইতেছে মনে হয় 16 বছর না কত বছর নেশা করে তারপরে ভালো হয়ে তারপরে
কাউন্সেলিং এর দায়িত্বে।
জি জি। তো পরে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি আসো। পরে গুরু আমি সেই সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠছে, উঠে সেই খামার বাড়ির মোড়ের ওইখানে গেছি, যা গোলাপ কিনছি, গোলাপ কিনে গেছি একটা চিরকুট লিখছি, আমি তোমাকে অনেক ভালোবাসি লিখে লাকি ভাইয়ের বাসায় গেছি ভয়ে ভয়ে, ঠিক আছে অনেক ভয়ে ভয়ে গেছি। যাওয়ার পরে আমি বলছি যে লাকি ভাইয়া দেখেন আসলে ওর ঠিক আছে, ওর সাথে আমার কথা হইতেছে না, নো প্রবলেম, দেখতে দিবেন না, ঠিক আছে, বাট আপনি এতটুকু আমাকে হেল্প করেন, এই দুইটা জিনিস আপনি ওকে পৌঁছায় দিন, ওর ভালো লাগবে, মানে ওকে তো ভালো রাখতে হবে, ও তো এরকম হইতেছে আমার মতো হইতেছে নিশ্চয়ই এখানে, তো ওর ভালো লাগবে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, উনি নর্মালি নিছে, নেওয়ার পরে হচ্ছে গেল, যাওয়ার পরে যাই হোক লাকি ভাইয়ের মাধ্যমে আমি ওইটা দিলাম ওকে, দেওয়ার পরে পরের দিনও গেছে, আমি ভাইয়া প্রত্যেকদিন কিন্তু আমি আপনাকে এসে এসে দিয়ে যাবো, যতদিন পর্যন্ত না 21 ডেজ পার হবে আমি প্রত্যেকদিন কিন্তু গোলাপ দিয়ে যাবো, আপনি কিন্তু নিয়ে গিয়ে দিতে হবে, এটা কিন্তু আপনার কাছে আমার আবদার। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যা বলছি তাই, আচ্ছা ঠিক আছে। তো একদিন দুই দিন দিছি, তো ফার্স্ট দিনেরটা সে নিয়ে গিয়ে দিছে, তো একদিন দুই দিন তিন দিন চার দিন পরে আমার কেন জানি মনে হইতেছে যে সে একটু বিরক্ত, ডিস্টার্ব, তার ফ্যামিলি বাসা, তার মেয়ে
আছে, স্বাভাবিক যেহেতু প্রতিদিন যদি একটা করে গোলাপ পৌঁছাতে হয় তাকে।
তো আমি নিজে থেকে বুঝলাম ব্যাপারটা যে সে ডিস্টার্ব, তো আমি বুঝতে পেরেছি যখন, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া লাগবে না। তো এরকম করতে করতে গুরু আস্তে আস্তে এর মাঝখানে কিন্তু আমার পরীক্ষা স্টার্ট হয়ে গেল, অনার্স ফাইনাল, ঠিক আছে। আল্লাহর রহমতে মানে খুব খুব নার্ভাস হয়ে, খুব টেনশন হয়ে, মানে খুব টেনশন নিয়ে বোঝেনি, খুব ডিপ্রেশনের মধ্যে আমি আসলে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি, একদম জাস্ট ও ইন হয়েছে, আমার পরীক্ষা স্টার্ট হয়েছে, ঠিক আছে, খুবই খুবই মানে ক্রুশিয়াল একটা মোমেন্ট ছিল।
This track was downloaded from fusionbd.com.
এই ক্রুশিয়াল মোমেন্টে একটা দারুণ ইনফরমেশন আরেকবার শেয়ার করে ফেলি, সেটি হচ্ছে যে আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তে প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ এই যে স্টুডিওটা আপনাদের জন্য অনেক বড় পরিসরে লাইভ আমরা শিফট করব, আমরা আপনাদেরকে সেই সময়টা এবং সেই জায়গাটি পরবর্তীতে জানিয়ে দিব, এবং অবশ্যই এই অনুষ্ঠানটি পুরো ইভেন্টটি পরিচালনার দায়িত্বে আছে আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ প্রাণাপ, এবং এটির ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি, যেটি আমাদের সব সময়ের জন্য স্বপ্ন থাকে যে আমরা ভার্চুয়ালি আমাদের পরস্পরের ভালোবাসার কথা প্রাণাপ ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে
আমরা জানাই আমাদের লিসনার্স কমিউনিটিকে, এবং লিসনার্স কমিউনিটিও বারবার চিন্তায় থাকেন যে কবে মেঘলার সাথে দেখা হবে, কবে মেঘলার সেই হাস্যজ্জ্বল শুধু শব্দটা শুনি, হাস্যজ্জ্বল মুখটা দেখব, সেই সাথে গুরু এতেশামের সাথেও সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে প্রডিউসার ইন্তেজারের সাথে, সাক্ষাৎ হবে ঢাকা এফএম 904 এর যে অথরিটিস যারা চমৎকার ভাবে প্রোগ্রামগুলোকে বিনির্মাণ করে চলেছে, স্পেশালি ভালোবাসার বাংলাদেশের এক বছর পূর্তি হতে চলেছে সেই 14th February-তে। তো যেই প্রাণব ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠানটিকে ঘিরে এত বর্ণাঢ্য সময় কেটেছে গত এক বছর, উল্লেখ করার মতো কত ঘটনা আমরা সৃষ্টি করেছি, আমাদের হাত দিয়েই সৃষ্টি হয়েছে। সেই রানা প্লাজার ধসের পর রক্ত সংগৃহীত হওয়ার যে মহান কাজটা আমরা করেছিলাম, আমাদের হাত দিয়ে সংগৃহীত হয়েছে প্রায় 15,000-এর উপরে নতুন কাপড়, যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম যে একজন পথশিশু এবার নতুন কাপড় ছাড়া ঈদ পালন করতে হবে না, আমাদের দ্বারাই সম্ভব হয়েছে সাবিনা আহানা আফেদের পাশে দারুণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করার, পাশে দাঁড়ানোর। আমাদের এই প্রাণব ভালোবাসার বাংলাদেশ সাক্ষী হয়ে আছে অনেক ঘটনার, যাদের হয়তো সেপারেশনে চলে গেছে, বছরের পর বছর তাদের পরস্পরের সাথে কথা পর্যন্ত হয় না, সেটা হয়তো ইনস্ট্যান্ট সেটেল ডাউন হয়ে গেছে। অনেক ভালো লাগা, অনেক বড় বড় কাজের সাক্ষী আপনারা, অনেক বড় বড় কাজের নির্মাতা আপনারা, যারা আপনারা আমাদের সাথে থেকেছেন এই ভালোবাসার বাংলাদেশের এক বছরের পথ চলাতে, সেই ভালোবাসার বাংলাদেশের পূর্তি হতে চলেছে, এবং খুব গর্বের সাথে এই পূর্তিটা হতে চলেছে, এক বছর পূর্তি আগামী 14th February-তে। সেখানে আমরা আপনাদের জন্য ভালোবাসার ডালি নিয়ে অপেক্ষায় থাকব, আপনারা আসবেন এবং আপনাদের ভালোবাসায় এবং আমাদের ভালোবাসায় আপনারা পরস্পর সিক্ত হবেন, ভালোবাসার বৃষ্টি ঝরবে এবং সেই ভালোবাসার বৃষ্টিতে আমরা সবাই মিলে একসাথে ভিজব। আমার মনে হয় যে এই সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না, এবং আমি কিন্তু মুখিয়ে থাকবো আপনাদেরকে দেখবার জন্য, আপনাদের অপেক্ষায় থাকবো আমি, এবং এই ইভেন্টটি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং পরিচালনা করবার জন্য স্পন্সরশিপের দায়িত্ব নেওয়ার জন্য অবশ্যই প্রাণাবকে আমি আরেকবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এক্স্যাক্টলি, সো বন্ধু গুরু এতেশামের কথা তো শুনলেন, আমিও একটু আগে বলছিলাম, সো 14th February-তে আমাদের প্রাণব ভালোবাসার বাংলাদেশের এক বছর পূর্তি উপলক্ষে বন্ধু আমরা কিন্তু আপনাদের কাছ থেকে গল্প শুনতে চাই। আপনাদের জীবনের সফল মজার ভালোবাসার গল্প আছে, এইরকম গল্প নিয়ে আপনারা আমাদের এখানে চলে আসবেন, কিন্তু এখানে আসতে গেলে তো আপনাকে কিছু প্রসেসের মধ্যে আসতে হবে, যেমন আমাদেরকে SMS করতে হবে এবং কমেন্ট করতে হবে। আমরা জাস্ট দুইটা কাপলকে সিলেক্ট করব আমাদের 14th February-তে লাইভ,
ভেনুটা কিন্তু লাইভ হবে, হাজার হাজার লিসেনার্স থাকবে যেখানে ওপেন আর কি,
এক্স্যাক্টলি,
এটা অবশ্যই স্টুডিওতে না, ওপেন একদম লাইভ,
রাইট, তখন এটা ওপেন এয়ার হবে, এক্স্যাক্টলি, এবং অবশ্যই কেক কাটাও হবে, কেক কেটে আমরা এই জিনিসটা উদযাপন করবো অফকোর্স। এন্ড বন্ধু, যেটা আপনাকে বলছিলাম যে আপনার জীবনের সফল মজার ভালোবাসার গল্পগুলো, নিখাদ প্রেমের কাহিনী অবশ্যই আমরা শুনতে চাই, আমরা শোনার জন্য একদম গুরু এহতেশামের মতো বলি মুখিয়ে আছি। তো বন্ধু, আপনি এই জন্য আমাদেরকে টেক্সট করবেন এবং কমেন্ট করবেন ফেসবুকে, নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, এবং একাধিকবার আপনাকে SMS-টি করতে হবে, এবং অবশ্যই আপনি ফেসবুকে আমাদের পোস্টেও কমেন্ট করতে পারেন সারা সপ্তাহ জুড়ে, এবং আমাদের যে ঢাকা এফ এম এর অফিসিয়াল ফ্যান পেজ আছে, ঢাকা FM এর যে অফিসিয়াল ফ্যান পেজ আছে ফেসবুকে, তার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই আমাদের ঢাকা FM এর অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে, এবং এটি যে রিয়েল সেটি আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের এখানে লাইকিং হচ্ছে 2,79,000 প্লাস, সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, এবং এখান থেকে আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেই পোস্টে আপনি একাধিকবার কমেন্ট করবেন আমাদের 14th February-র অনুষ্ঠানে, আপনার ভালোবাসার গল্প বলার জন্য আসতে চেয়ে এখানে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করবেন আশা করছি, একবার না বন্ধু একাধিকবার কমেন্ট করতে হবে, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সিলেক্ট করব এবং আপনাদের ভালোবাসার গল্প শুনব। সো আপনারা আপনাদের গল্প শোনা থেকে অন্যান্য বন্ধুদেরকে বঞ্চিত করবেন না, এটাই আশা করছি। আর আমাদের এই অনুষ্ঠানটি সমস্ত সহযোগিতায় রয়েছে প্রাণ আপ,
এবং অবশ্যই আপনারা চোখ রাখুন আমাদের ডেডিকেটেড যে ফেসবুক আইডি www.facebook.com facebook.com/dhakafm904 সেখানে কিন্তু আপনারা আপডেটেড হবেন যে আমাদের ভেনু এবং সময়টা জানবার জন্য। এবং ডেটটা তো আপনারা জানেনই যে 14 ফেব্রুয়ারি, কিন্তু কোন জায়গায় কয়টার সময় থেকে অনুষ্ঠানটি শুরু হচ্ছে সে ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন আমরা জানিয়ে দিব। যদিও সব রকমের মিডিয়া কভারেজে আমরা যাব, কিন্তু আপনারা যারা জানতে চান তারা খুব সহজেই আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904 এই লিঙ্কে ক্লিক করে ওখানে লাইক দিয়ে আপনারা টোটাল ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। বাট আমি চাইব প্লিজ আপনারা আসুন, আপনাদের কণ্ঠস্বর এই ওয়ান ইয়ারে কানে শুনেছি, আপনাদের ভালো লাগা ভালোবাসা মহব্বতের কথা শুনে শুনে আমি অনেক অনেক সময় অনেক ইমোশনাল হয়েছি, বিগলিত হয়েছি। সে মানুষগুলোকে সামনাসামনি আমার কৃতজ্ঞতা জানানোর বাকি আছে, সামনাসামনি ইন রিটার্ন আই লাভ ইউ জোরে করে বলার অনেক বাকি আছে, এবং সেই ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে চাই। প্লিজ চলে আসুন, কারণ কত গৌরবান্বিত মুহূর্ত তৈরি করেছি আমরা একসাথে। একটু ভেবে দেখুন গত এক বছরে কত গৌরবান্বিত ঘটনার জন্ম দিয়েছি ওয়ার্ল্ড মিডিয়াতে। এ ধরনের সাহস দেখানোর কেউ সাহস দেখানোর মানে দুঃসাহস দেখাতে পারেনি যে তারা বলবে এই ওয়ার্ল্ড মিডিয়াতে, তারা চিন্তা করবে বা ভাববে যে আমরা কোনো কিছুকে রিজলভ করতে পারি, কোনো কিছুকে আমরা সমাধান করতে পারি। গোটা ওয়ার্ল্ড মিডিয়া সবসময় চিন্তা করে যে মিডিয়া মানেই হচ্ছে বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট করা। আমরাই সাহস দেখেছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, আপনারা পাশে ছিলেন তাই মানুষের পাশে এসে সমাধান করা যায় কিনা, এবং আসলে সেটা পরীক্ষিতভাবে আমরা এটা সফলতার সাথে উতরে গেছি আপনাদেরকে সাথে নিয়ে। কারণ হাজারো ঘটনার জন্ম দিয়েছি আমরা এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, যেখানে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক প্রবলেম ইনস্ট্যান্ট আমরা রিজলভ হতে দেখেছি, যেখানে অস্বাভাবিক মনে হয়েছে অনেক প্রবলেমগুলোকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সেই প্রবলেমগুলোকে আপনারা সলভ করেছেন সবাই মিলে। তো এই এই যে সাকসেস স্টোরিগুলো আছে, এই যে দারুণ মুহূর্তগুলো আছে, এই যে না পাওয়ার বা পাওয়ার মুহূর্তগুলো আছে, এগুলো শেয়ার করার জন্য আমি মুখিয়ে আছি বন্ধু। আসুন চলে যায় লোপার কাছে। লোপা, শুনছিলাম প্রতিদিন সকালবেলায় একটা করে গোলাপ।
হ্যাঁ গুরু, ওটার পালা শেষ হয়ে যায়, আমি অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলি, কারণ আমি যখন বুঝতে পারি যে সে ডিস্টার্ব হচ্ছে আমি নিজেই শেষ করে ফেলি। এরপরে পরীক্ষা স্টার্ট হয়, মাঝখানে দুইটা পরীক্ষা হয়, 21 দিন চলে আসে। তো 21 দিনের দিন আমাকে ওর সাথে দেখা করার কথা, আমি তো খুব প্রিপেয়ার্ড, আচ্ছা যাবো আজকে। হ্যাঁ, ওর মা যাই, তো আমি যখন ওর সাথে দেখা করতে চাই আমাকে ওইখানে দেখা করতে দেয় না, ঠিক আছে। এটা নিয়ে অনেক প্রবলেম হয়, কারণ আমাকে দেখা করতে দিবে না, তার মা দেখা করে চলে গেছে, তার মা হয়তো মানা করে গিয়েছে যে লোপার সাথে মিট করতে দেওয়ার দরকার নাই। তো লাকি ভাই আমাকে দেখা করতে দেয় না, তো আমি ওইখানে যে গিয়েছি আমি অনেক অনেক মানে রিকোয়েস্ট করেছি, ভাই আমাকে একটা বার ওর সাথে মিট করতে দেন, কিন্তু দিবে না, ঠিক আছে। বলছেন গুরু কি অবস্থা আমার, এবং সে মানে খুব মানে মানে আমি পরে শুনেছি তার কাছ থেকে যে সে খুব এক্সাইটেড ছিল যে আমি যাবো দেখা হবে 21 দিন পর, ঠিক আছে। তো সেও ওয়েট করতেছে, সে বারবার করে লোপাসছে মানে এরকম একটা মেসেজ বারবার করে সে পাস করছে সবাইকে দিয়ে। তো ওইখানে যখন আমি গিয়েছি তখন সবাই দেখছে যে আমি ওইখানে গেছি, তো ওর যারা ছিল মেট যারা ছিল তারা গিয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ লোপাসছে এরকম, কিন্তু ওকে তো দেখা করতে দেয় না, ও চলে গেছে। পরে তো গুরু ওইখানে হলুস তুলেছে, আমি থাকবো না, এই করবো না, সেই করবো না।
এখানে টিটুর মা হয়তো সন্দেহ করেছিল যে আপনি
যখন
আসক্ত ছিল তাকে কিভাবে ভালো করা যায়,
এরকম একটা ব্যাপার তখন ঘটেছিল, ঠিক আছে। তো আমি কিন্তু কাঁদতে কাঁদতে চলে আসছি, এসে মেট্রোতে আমার ফ্রেন্ডের সাথে বসতে এলেন, এর সাথে শেয়ার করতেছে, আর ও এদিকে হলুস তুলুস বাধায় দিচ্ছে। পরে আমাকে ওইখান থেকে কল করা হয়েছে, ইমার্জেন্সি তুমি 10 মিনিটের মধ্যে আসো, ঠিক আছে, ওর সাথে দেখা করো, কারণ
সামাল দিতে
পারা যাচ্ছে না। মানে ওদের যে ডিরেক্টর সে ফোন করেছে যে আপনি আসেন, পরে গেছি, যাওয়ার পরে তো মিট করলো, দেখা হলো। এভাবে করে আসলে 3 মাস পার হয়ে গেল, কিন্তু ছিল এখানে, ঠিক আছে। 3 মাস পরে সে বের হয়েছে, নিজেই আমার চিনে না, চিনে না, সে আমাকে ফোন দেয় নাই, বের হয়েছে, আমি তো ফোন দিই না ভয়ে ভয়ে বাসায়, ঠিক আছে। একটু গ্যাপ হয়ে গেছে, 3 মাস গেছে, ওর কথা হয়েছে তার ফ্যামিলির সাথে, বাট একটু গ্যাপ হয়ে গেছে না, সো আমিও ফোন দিই না। সে 3 মাস পরে বের হয়ে কেমন যেন একটু, হ্যাঁ, মানে ওই ওই টিটো আর আমি লোপা আমি মিলাইতে পারতেছি না। তো সে বের হয়ে ফার্স্টেই তো সে কোথায় যাবে গুরু বলেন, তার যেখানে যায় ওর জায়গা,
দশ নম্বর, তারপরে আপনার হচ্ছে পুরান ঢাকা, তারপরে আপনার মানে ক্রেতা খুঁজে খুঁজে সে তো
বার হয়ে ওই টার্গেট। আচ্ছা আচ্ছা
ঠিক আছে, বার হয়ে যেদিন বার হয়েছে সেদিন সন্ধ্যাতেই ঠিক আছে। আমি অনেক কতিমিনতি করে পরের দিন ওর সাথে মিট করছি, তো দেখি চোখ মুখ লাল। আমি বলছি কি তিন মাস থেকে আসলা ভিতরে, তোমার সাথে আমি একুশ দিনে দেখা করছি, তোমার চেহারা ছিল ফ্রেশ, আজকে তিন মাস পর তোমার আমি দেখতেছি, তোমার এমন লাগতেছে কেন, কেমন যেন বিমর্ষ বিমর্ষ, আর ওই ফিলিংসটা ওরা নাই।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে, ওই ফিলিংসটা
সামথিং ডিফারেন্ট। আচ্ছা
আচ্ছা, তো এরকম গেল যাওয়ার পর আমিও চিন্তা করলাম, যা তুমি যদি আমার সাথে এরকম করতে পারো আমি আমি কেন তোমার সাথে এরকম করব। পরে আমি দুই তিনবার ফোন দিছি কিন্তু দেখি রেসপন্স ওইভাবে আসতেছে না। পরে আমি এক সপ্তাহ করে ফোন দিই নাই, আমার খুব কষ্ট হয়েছে গুরু, খুব কষ্ট হয়েছে আমার, কিন্তু আমি খুব ফোন দিই নাই। পরে আবার এই যে খাওয়া শুরু করছে, খুব খাইছে, তখন আমার কথা আবার তার মনে
পড়ছে
ঠিক আছে। পরে আবার ফোন টোন দিয়ে আবার আমাকে ম্যানেজ করে ফেলছে ঠিক আছে। এইভাবে রিলেশনটা কন্টিনিউই হয়েছে। জাস্ট নর্মালি বলি আমি, এভাবে তার সাথে আমার তিন বছর রিলেশন ছিল, তিন বছরের রিলেশনশিপে মাঝখানে সে একবার হসপিটালাইজড হয়েছে, তার অ্যাপেন্ডিক্স পেটের মধ্যে বাস্ট করেছিল। তো আমি অনার্স ফাইনাল দেওয়ার পরে ইউল্যাবে জব নিই, ইউনিভার্সিটি অফ লিভার্স বাংলাদেশ, ওইটার অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম আমি। তো ওইখানে জব নেওয়ার পরে ওইটা ফার্স্ট কনভোকেশন ছিল আমাদের, তো আমি কনভোকেশনে গিয়েছি, ওইখানে আমাকে বলেছে যে সে হচ্ছে অসুস্থ এরকম এরকম, ওকে হসপিটালে আসতে হবে। আমি ওকে হসপিটালে নিয়ে মিরপুরে ওটা কি যেন আল হেলালের পাশে একটা হসপিটাল এক্সিম, ওইখান থেকে ওকে বাংলা ইয়ে সমরিতে নিয়েছি আমি। কিন্তু ওর মা জাস্ট আমাকে টাকা দিয়েছে, আমি অ্যাম্বুলেন্স দিয়ে, আর ওর একটা জাস্ট একটা ভাই ছিল ঠিক আছে, এবং আমি ওকে নিয়ে গেছি হসপিটালে। ওই হসপিটালে আমি ওর সাথে থাকছি পর্যন্ত রাত, এর মাঝখান দিয়ে আমার ফ্যামিলি শিফট করে গুরু বাড়িতে চলে গেছে। আমার বাবা মা তো ঢাকায় থাকতো, আমার আব্বা আম্মা চলে গেছে বাড়িতে, যেহেতু বাড়িতে কমপ্লিট হয়ে গেছে। আমার আব্বু সবসময় চিন্তা করতো সে ঢাকায় থাকবে না, বাড়িতে যাবে, আমি কিন্তু তখন ঢাকায় একা, আমার এক কাজিনকে মানে কাজিন না আমার আন্টির সাথে থাকি একটা রুম নিয়ে এবং জব করি এবং খুব ভালো লাইফ লিড করতেছি ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এর মাঝখানে বাসায় জানাজানি হয়ে গেছে যে আমার এরকম একটা ছেলের সাথে অ্যাফেয়ার, আব্বু আমার উপরে ফেড আপ, আব্বু বলছে রিক্সালার সাথে বিয়ে দেবো, তো ওর সাথে বিয়ে দেবো না, তুমি একটা রিক্সালাকে বিয়ে করো। এরকম করে গেছে, যাওয়ার পরে আপনার হচ্ছে ওকে হসপিটালে নিয়ে ওই অপারেশন করে সাত দিন গুরু আমি ওর সাথে ছিলাম হসপিটালে। আমি আসলে মানে এভাবে বলতে হয় না, তারপরেও বলি একজন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য যেটা করে আমি ওর জন্য করেছি। এবং এভাবে করতে করতে গুরু আমি তিন বছরে আমি ওকে আমি বলবো আমি সাকসেস। আমি তিন বছরে যে ছেলে দিনে পাঁচবার হেরোইন নিত, পাঁচবার ছয়বার হেরোইন নিত,
হেরোইন খাইতো,
নট আ হেরোইন, হেরোইনিয়া বা
মানে কিছু বাদ ছিল না, হেরোইন তো না মানে তো একদম এক্সট্রিম লেভেলে ড্রাগ এসে চলে যাচ্ছে,
সব নিত সব সব। এর মাঝখানে অনেক ফাইট, অনেক ঝগড়া, অনেক মারামারি, আমি ওকে হেরোইন কিনেও দিছি, আমি নিজে ওকে হেরোইন কিনে দিছি। আমি বলছি তুই খা আমার সামনে, কত খাবি খা। আমার বাসায় নেই, আমি রুমে বসাই হিরোইন খাওয়াইছি খা ঠিক আছে, তো খাইছে। আমি যোগে কিনে দিছি, এটা নিয়ে অনেক মিথ্যা অনেক কিছু করছে, বাসায় যাওয়ার সময় চুরি করে নিয়ে গেছে, মিথ্যার কোনো শেষ নাই। এবং আমি গুরু এমন হয়ে গেছিলাম যে ও জাস্ট আমাকে যখন ফোন করত হ্যালো লোপা, আমি বুঝতাম ইজ হি অলরাইট অর নট,
টোনে বোঝা
যেত, জাস্ট হ্যালো, জাস্ট হ্যালো, তিন বছরে জাস্ট হ্যালো হ্যালো বলে দিত আমাকে যে সে ওকে অর নট, এবং পারফেক্টলি ওকে। আমার কখনো আমার এই ইয়েতে কখনো আমি ভুল ছিলাম না বলে দিত।
সেই আপনি তো যে বিষয় সম্বন্ধে মিনিমাম কোনো ধারণা কোনো কালেই কখনো ছিল না
ঠিক আছে।
যারা এখন একজন
কিনে দিয়েছে, আমি ওকে হেরোইন সামনে বসে খাইয়েছি, আমি ওকে কিনে দিয়েছি, তুই বাসা গিয়ে খা আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে ঠিক আছে। তো এভাবে গেল যাওয়ার পরে ওকে
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য
অনেক মানামানি ঝগড়া ঝাঁটি রাগারাগি হয়েছে, বাট রিলেশনটা ব্রেকআপ মানে ব্রেকআপের ইয়েতে যাইতে দেয় না এসে এনিহাউ আমাকে ম্যানেজ করছে। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা গুরু সেটা হচ্ছে যে আস্তে 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 না ওর ডেভেলপের দিকে যাচ্ছে, মানে দিনে ছয়বার নিত সে ছেলে, হয়তো আস্তে 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 মাসে হয়তো একবার নেয় নিছে, দুইবার নিছে, লাস্টে যে ওর সাথে আমার ওয়ান ইয়ার রিলেশন ছিল
একবার নিছে, দুইবার নিছে, তিনবার নিছে, এরকম করে করে সে হচ্ছে এটাকে অনেকটা অনেকটা রিকভার লাইফ সে লিড করতে লাগলো। এর মাঝখান দিয়ে হুট করে একটা প্রবলেম ক্রিয়েট করলো সে, সে হচ্ছে যে তার হচ্ছে তার বাসার নিচে, আমি তখন ইউল্যাবে জব করতাম, ও ইউল্যাবে গিয়েও প্রবলেম ক্রিয়েট করছে গুরু, আমার ইমেজটাকে নষ্ট করছে। কিন্তু কিন্তু আমি গুরু সবসময় অনেস্ট ছিলাম আমার কলিগদের সাথে, আমার আমার যারা ছিল আশেপাশে তাদের সাথে সবসময় অনেস্ট ছিলাম, যে হচ্ছে বলতাম, আমি ভাইয়াকে বলতাম যে ও প্রবলেম ক্রিয়েট করে আমার তো জবে প্রবলেম হবে, এই জন্য আমি সবসময় অনেস্ট থাকতাম। তো ওই ভাইয়াটা ম্যানেজ করতো আমার, যে অ্যাডমিনিস্ট্রেশনে যে ভাইয়াটা ছিল ওই ভাইয়াটা ম্যানেজ করে দিছে আমাকে, এইভাবে প্রবলেম ক্রিয়েট করছে। এবং এইভাবে যাইতে 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 বাবা তো বিয়ে দিয়ে দিবে, বিয়ের প্রেশার এইরকম সেরকম। লাস্টের দিকে এটা হচ্ছে আপনার 2011 এর
অনার্স কি কমপ্লিট হলো ফাইনালি আপনার?
হ্যাঁ, অনার্স কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, অবিয়াসলি অবিয়াসলি, ওয়াই নট গুরু, আমার পড়ালেখায় কখনো আমি কখনো কিছু করিনি, আমি অনার্স কমপ্লিট করেছি, মানে আমি মাস্টার্স করতে করতে ইউল্যাবে জব পেয়েছি।
আচ্ছা, মাস্টার্স ফাইনালি কমপ্লিট করেছেন?
আমি হ্যাঁ মাস্টার্স করেছি।
আর এদিকে যুদ্ধ চলতেছে?
হ্যাঁ যুদ্ধ চলতেছে,
হিরোইন অসুস্থ কাউকে নেই, মানে
বুলডোজার যাকে বলে, ঠিক আছে। এবং আমি উঠে পড়ে লাগছে, আমার লাইফের তিনটা বছরে আমি কোথাও কোনো টাইম স্পেন্ড করিনি, ওর পিছনে দিছি আমি, এবং বাসায় না বাইরে, আমি কিন্তু সাথে বাইরে বাইরে খুব বেশি থাকতাম, এবং আমি কিন্তু ওকে বাসায় গিয়েও ধরছি যে ও হিরোইন খাচ্ছে, হ্যালো বলা শুনে, হ্যালো বলছিস ঠিক আছে রাখো আমি পরে কথা বলতেছি, অফিসে বিজি আছে, আমি সিএনজি নিয়ে ওর বাসায় চলে গেছি, দেখতেছি সে হিরোইন খাচ্ছে।
দেখুন কি করলেন,
কি করবো, ধরা থাপড়াইছে
ওর বাড়িতেই,
মারছি আমি ওকে, অনেক মারছি, থাপড়াইছি, যে কিসের জন্য, কিসের জন্য?
ওর মা ছিল ওখানে, ওরা কি বলে?
কিছুই না।
ও কি বলে?
ও ও রাগারাগি করছে, মানে তখন তারা আমাকে চিনে না, হিরোইন খেলে তো আমাকে চিনে না, এক দেড় ঘন্টা পরে আবার আমাদের
সাথে কেউ ছিল না,
তিনটা বছর একটা না একটা আসবেই, একটা না একটা নেগেটিভ আইডিয়া আসবেই, বাট আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি আমার বাবার কনসার্ন ছাড়া ওকে বিয়ে করবো না, এই ব্যাপারে আমি ডিটারমাইন্ড। আমার ওরা আমার ফ্যামিলিতে প্রপোজাল পাঠালো, ওর ভাই আবার ছিল হচ্ছে আপনার, ওর মামাতো ভাই ছিল হচ্ছে প্রাইম মিনিস্টারের পিএস, এপিএস আব্দুল মতিন সাহেব, নামটাও বলে দিলাম আমি, ঠিক আছে। তো ওনার আপু মামাতো ভাই, সেও আমার বাবাকে ফোন করেছে যে আপনার মেয়েটাকে আমাকে ভিক্ষা দেন, ওর মা ফোন করেছে যেহেতু দেখছে যে ভালো হচ্ছে, ঠিক আছে, সোনা দিয়ে মরাই দিয়ে আসবো, তাদের তো টাকার অনেক পাওয়ার, ঠিক আছে, বাট আমি টাকার কাছে কখনো নত হই নাই, হবো ওনার লাইফে, টাকা দেখি নাই, টাকা দেখলে ওটা হতো না। তো লাস্টে ও একটা কাহিনী ঘটলো, সেটা হচ্ছে আমি ইউল্যাবে ছিলাম, জব করতাম ওইখানে থাকতাম, তো অফিস আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমি একটু নিচে যাচ্ছি, আসতেছি, ব্যাক করতেছে, আচ্ছা ঠিক আছে ভালো রাখছে। এরপরে মানে একটু কথা কাটাকাটি পর্যায়ে সেই কথাটা বলছে, তা আমি আর রাগ করে ফেড আপ হয়ে ফোন দিই নাই ওরে, যা ঠিক আছে। তো দেখি সারাদিন ফোন নাই, কোনো কিছু ফোন নাই। হ্যাঁ, পরের দিন ওর মা ওর মোবাইল থেকে আমাকে ফোন দিছে যে তুমি কই, আমি আমি তো ভার্সিটিতে, আবার পরের দিন অফিসে, তো বলতেছে যে টিটোকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। আমি তো আকাশ থেকে বসছি, পুলিশে ধরে নিয়ে গেছে মানে কেন? তো ও নিজে গেছিল ফ্লেক্সি করতে, টাকা শেষ হয়ে গেছিল, তো নিজে ওই ওদের তো সেরা পড়া ইয়াবার হিরোইনের আড্ডাখানা বাসার আশপাশেই, মণিপুর স্কুলের পাশে, তো ওইখানে পুলিশ আসছে, ধরছে মনে হয় দুই চারজনকে, সিভিল ড্রেসে লুঙ্গি পরা ছিল,
গলির ভেতর থেকে,
হ্যাঁ 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 গলির ভিতর থেকে লুঙ্গি পরা ছিল, তো ও ভিড় দেখে ওইখানে মানে এরকম করে সরায় সরায় যাইতে লাগছে, তো সিভিল ড্রেসে ছিল, বলছে এই ব্যাটা কই যাস, মানে পুলিশই ড্রাইভার হয়তো, তো ও আবার ঘুরে উঠে বলছে হ্যাঁ কই যাস মানে, আরে তুই আমার কলা ধরছিস, এবেলে এ পুলিশের কলা ধরছে, নেই তুইও চল, সাথে সাথে বন্দুক ধরে ওরে নিয়ে চলে গেছে, কই গেছে কিভাবে কি হয়েছে তিন চার দিন কোনো খবর আসে নাই। পরে গুরু আসলে আমি মানে এত ফেড আপ হয়েছে আমি ওর উপরে লাইফে, মানে এত ও আমাকে ডিস্টার্ব করছে, ও মা ও আমাকে মারছে, ও আমাকে মারছে, সিন ক্রিয়েট করছে, অনেক কিছু করছে লাইফে, মারছে অনেক মারছে, বাট আমি কিন্তু কিছু, আমিও মারছি, আমি মারছি ওকে নেশা করার জন্য, আর ও মারছে নেশা করে, ঠিক আছে, বাট এরপরে হাত পায়ে ধরে মাপ চাওয়া, হাতে ধরে মাপ চাওয়া, তো এইভাবে চলছে। এই জন্য একটা ফেড আপ চলে আসছিল আমার ওর উপরে, আর যেহেতু আমি ডিটারমাইন্ড যে বাবার কনসার্ন ছাড়া আমি বিয়ে করবো না, বাবা আমাকে বিয়ে দিলে আমি বিয়ে করবো, আদারওয়াইজ নট, তুমি যাই হো, তুমি ভালো হো, ওকে তুমি ভালো হলে তো আমার বাবাই তোমাকে দিবে আমার কাছে, ঠিক আছে। তো
বাবা আমার সাথে একটু গ্যাপই করে দিল রিলেশনশিপটা এই ব্যাপারটা নিয়ে, যেহেতু আমি শুনছি না, বাই দা বাই শুনে যে আমার ওর সাথে আছে এখনো রিলেশন। তো এইভাবে যাতে ওই ওই জিনিসটা আমাকে এত হার্ট করলো যে একবার আমি একটা অ্যাডিক্ট ছেলের সাথে অ্যাফেয়ার করলাম, তারপরে আবার হচ্ছে সে জেলে গেল, ঠিক আছে, এডুকেশনটা আমার কাছে কোনো ব্যাপার না, সে যদি মানে ভালো মেন্টালিটির হয় তো তাহলে আমি আমাকে তো সবাই কি বলবে, মানে এই চিন্তাটা আসছে গুরু, আমি তখন চিন্তা করছি এটা মিথ্যা বলবো না আমি। তো এই জন্য আমি, ও দুই মাস ছিল জেলে, আমি এই দুই মাস না ওর কাছে গেছি, না ওর সাথে কোনো কন্ট্যাক্ট করছি, না ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করছি, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করি নাই, আমি আমার মতো লাইফ লিড করা স্টার্ট করছি, ঠিক আছে। এবং সে কিন্তু জেলে গেছে, সে থানায় গেছে, সে সবাইকে বলে রাখছে লোপা নামের একজন আসবে, কারণ সে তো ডিটারমাইন্ড আমি যাব, বাট আমি গুরু যাইনি, আমি যাইনি, ঠিক আছে। এবং সে জেলে তার মা দেখা করতে যেত, সে বলতো লোপা আসেনি, লোপা আসেনি, ঠিক আছে, যাইনি আমি। তো দুই মাস পরে সে জেল থেকে বের হয়, তার মা অনেক টাকা পয়সা খরচ করে তাকে বের করে, বের করার পরে সে বের হয়ে, দুই মাস পরে বের হয়ে সে আমাকে কল দেয় এরকম এরকম। এই দুই মাসে গুরু আমার লাইফে আর একটা টার্ন নেই, যেহেতু আমি একা ছিলাম, আর একটা টার্ন যেটাকে আমি ইউ টার্ন বলবো নাকি মানে আমি জানি না, আমার এই ভাষা নাই কি টার্ন। মেন্টালি যেহেতু একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম, সবকিছু মিলে লাইফটাকে আসলে মনে হচ্ছিল কোথায় নিয়ে যাচ্ছি, কি করতেছি, এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে লাইফ স্পেন্ড করব। তো ইউ লাভ একটা ছেলে পড়তো, একটা ছেলে বলেই স্টার্ট করি তাই না গুরু? হ্যাঁ। তো তো আমি যখন ইউ লাভে জব করতাম তখন থেকেই সে নাকি আমাকে চিনতো, তো একদিন হুট করে এসে আমার সাথে পরিচয় হয় যে আপনার বাসা কি রাজা বাজার? তো আমি বললাম যে হ্যাঁ রাজা বাজার। তো ও রাজা বাজারে থাকতো, তো আমি বললাম যে তুমি কই থাকো? আমি তো তুমি করেই বলবো যেহেতু আমি এখানকার এমপ্লয়ি ও স্টুডেন্ট। তুমি কই থাকো? রাজা বাজার মসজিদের পাশে। ওকে ঠিক আছে, ইন্ট্রোডিউস হলো এরকম করে, তো সে আমার নাম্বারটা নিল, এইভাবে তার সাথে আমার ইন্ট্রোডিউস। তারপরে সে মানে ইন্ট্রোডিউসটা এভাবে হয়েছে, বাট সে আমাকে নাকি অনেক আগে থেকে লাইক করতো, সে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জেনে নিয়েছে যে আমার ম্যাট্রিক কততে, আমার ম্যাট্রিক 2000, ওর হচ্ছে আপনার 99, ঠিক আছে, তারপর আমার ইন্টার কততে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, ঠিক আছে। তো এভাবে সে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নিয়েছে, কারণ সে তো আমার বড়, বাট সে ইউ লাভে কিন্তু বিবিএ করতেছে তখন, ঠিক আছে, 9 সেমিস্টারের লাস্টের দিকে হবে। তো আমি তো জানি সে আমার ছোট, আমি তার সাথে ছোটর মতো করে বিহেভ করছি, এভাবে তার সাথে আসলে আমার ইন্ট্রোডিউসিংটা হয়। এভাবে মাঝখানে একটা ঈদ পড়লো, ঈদে ও বাড়িতে গেল, বাড়িতে থেকে এসে সে আমাকে কল করছে, এভাবে তার সাথে আমার কথা বলা স্টার্ট হয়েছে গুরু, ঠিক আছে, এই দুই মাসে। কিন্তু এই দুই মাসে কথা বলা স্টার্ট হয়েছে ওর সাথে। আমি একদিনকে আমাদের রাজাবাজারে আসি, ওর লেকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, সে আমাকে নিয়ে আসে, ঠিক আছে, আমিও আসি, সেও নিয়ে আসে, এভাবে আসছি। তো এভাবে আসতে আসতে তার সাথে আমার মোবাইলে এসে ফোনে কথা দিল, একদিন কথা হলো, দুই দিন কথা হলো, তিন দিনের দিন তার সাথে আমার অনেক কথা হলো। এটা এটা গুরু আপনাকে আমি বলবো হচ্ছে 2010-এর, আপনার হচ্ছে 2010-এর ডিসেম্বর, ঠিক আছে, ওর সাথে আমার কথা স্টার্ট হলো মোবাইলে, ঠিক আছে।
নাম কি?
আতিক।
আতিকের সাথে পরিচয়ের পর থেকে তার সাথে কথা বলা বা এটা কন্টিনিউ হওয়া?
হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ হওয়া।
এবং প্রায় তিন বছর ধরে আপনি টিটুর সাথে এই সম্পর্কটা নিয়ে চরম ভাবে ফ্রাস্ট্রেটেড
এবং সত্যি কথা বলতে
এবং বিরক্তির এক্সট্রিম লেভেলে চলে গেছিলেন।
আমার কাছে অনেক অফার আসছে, অনেক প্রেমের,
মানে বিষয়টা কি এমন ছিল যে জায়গাটা বিরক্তির এমন একটা জায়গায় চলে গেছিল যে আতিক যতটুকু না অ্যাট্রাক্ট করতে পেরেছে তার সাথে মনে হচ্ছে যে কিছুটা হলেও বাঁচার?
হ্যাঁ, আমি এই ওয়ার্ডটা আপনাকে অবশ্যই ইউজ করব, আমার মনে হচ্ছে একটা খড়কুটো পাইলে আমি ওইটাকে জড়ায় ধরবো,
মানে কোনোভাবে বাঁচার বা একটু নিঃশ্বাস নেয়ার একটা একটা উপলক্ষ মাত্র এরকম মনে হয়েছিল,
মনে হয়েছে।
আচ্ছা, তারপর তারপর
পরে ওর সাথে আমার ইন্ট্রোডিউস হলো, হওয়ার পরে ওর সাথে আমার কথা স্টার্ট হয় হচ্ছে 17 ডিসেম্বর থেকে, মেবি, ঠিক আছে, 17, 18, 19 এরকম কথা হইতে হইতে তিন দিন চার দিনের দিন যেদিন হবে সেদিনকে ওর সাথে আমার অনেক কথা হয়। তখন সে তার লাইফের কিছু কথা বলে, যেরকম তার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, তার সাথে অনেক আগে ক্লাস 9-10 কথা, তখন তো এর এর জন্য তার রিলেশনশিপে গ্যাপ, মানে পড়ালেখায় গ্যাপ হয় তার, কিন্তু হিউজ একটা গ্যাপ। সে 99-এ ম্যাট্রিক, সে 2007-এ ইন্টার, ঠিক আছে। তো বললাম আমি নর্মালি নিচ্ছি ব্যাপারটাকে, নর্মালি নিচ্ছি, বাট আমি কেন জানি একটা ফিল আসতেছে যে সে আমাকে পছন্দ করে, এবং সে দেখতে শুনতে খুব সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর, হাইট এরকম না, বাট সে নিজেকে খুব মডেল মডেল মনে করায় এবং দেখলে পছন্দ হবে এজ এ ছেলে হিসেবে তার। তো এবং সে বললো যে সে আমার বড়, এরকম মানে সারা রাত যেহেতু কথা হচ্ছে ওই দিনকে নর্মালি কথা, কিন্তু সে কিন্তু আমাকে আপনি করে বলে, আমি কিন্তু তুমি করে বলি। বাট আমি তার কথায় ভাব পাচ্ছি যে মানে কিছু একটা সে ফিল করতেছে কিংবা এরকম। তো মোটামুটি রাতে কথা হয়, পরের দিন আবার সকালবেলা আমার 8টা থেকে ডিউটি, 8টা থেকে 4টা পর্যন্ত। আমি কিন্তু সারা রাত ওর সাথে কথা বলে না ঘুমায় কিন্তু ডিউটিতে গেছে, ওর আবার 10টা থেকে ক্লাস। তো গেছে, আমারও একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে, মানে আমি কিছুই অস্বীকার করব না, আমারও একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আর সবচেয়ে বড় ব্যাপার, আমার বাবা একটা কথা বলতো সবসময় যে আমার একটা মেয়ে, আমার মেয়ে এরকম, আমার মেয়ের জামাইটা যেন অনেক সুন্দর হয়, আমি যেন বলতে পারি সবাইকে, বলছিলি যে আমার এটা আমার মেয়ের জামাই, এটা আমাকে খুব নাড়া দিত। সত্যি যে কথাটা, তো ও তো দেখতে শুনতে ভালোই। আর পড়ালেখা করে তো কি হয়েছে, চাকরি বাকরি তো করবি, আমি তো চাকরি করি, ঠিক আছে,
মনের মধ্যে এরকম মাইন্ডসেট ওকে ঘিরে তৈরি হচ্ছে সব মিলিয়ে।
হ্যাঁ, সব মিলিয়ে, ঠিক আছে। তো এরকম করতে করতে সে কিন্তু মোটামুটি আমাকে, সব বলে ফেলল এবং ওর আমার মধ্যে একটা মানে না বলা আন্ডারস্ট্যান্ডিং যাকে বলে ক্রিয়েট হয়ে গেল। এবং আস্তে আস্তে সে কিন্তু আমাকে বলে দিল ব্যাপারটা যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি কিংবা এরকম। তো আমি আসলে তখন, ও আমাকে বলেছিল যে তুমি কি কারোর সাথে রিলেশন আছে কিনা, গুরু বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওকে একদম ফার্স্ট টু লাস্ট সব বলে দিয়েছি,
টিটির সাথে সম্পর্ক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত,
যেরকম আমার একটা ছেলের সাথে রিলেশন আছে এবং এখনো ব্রেকআপ হয়নি, কারণ টিটু তো তখন জেলে, এখনো ব্রেকআপ হয়নি, আছে এরকম এরকম। বাট হ্যাঁ, আমার বাবার কনসার্ন ছাড়া আমি ওকে বিয়ে করবো না। সেক্ষেত্রে যদি তুমি, তোমাকে আমার বাবা লাইক করে, আমি তোমাকে বিয়ে করতে পারি, আমি কিন্তু তার সাথে এই টাইপের কথাবার্তা বলছি আমি, ঠিক আছে, আমি তাকে ভালোবাসি, আমাকে যথেষ্ট করে আই লাভ ইউ বলেছে, বাট আই ডিডেন্ট, আমি কিন্তু বলিনি তাকে। এবং সে আমাকে মানে এমন ভাবে ক্যাপচার করছে, এমন ভাবে ক্যাপচার করছে, আমি ক্যাপচারই বলবো এখন ওয়ার্ডটা, যদিও শুনতে ভালো শোনাবে না। হ্যাঁ, অনেকে হয়তো চিন্তা করতে পারে যে তুমি কেন গেলা, আমার একটা উইকনেস ছিল, আমার একটা ফেডাপনেস ছিল আমার ভিতরে, আমার একটা খারাপ লাগা ছিল, এজন্য আমি ওর সাথে আসলে গিয়েছি, আমিও গিয়েছি। তো ওর সাথে আমি দেখা করতে চাই নাই, ও আমাকে জোর করে দেখা করাইছে, বলছে বের হও, বাইর হতে চায় নাই, স্টুডেন্টের বাসায় আমি পড়াইছি, আমি কিন্তু যাইতে চাই নাই, আমি কিন্তু ওকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছি এবং আস্তে আস্তে ওকে সব বলে দিচ্ছি, আমি আমাকে ক্লিয়ার করতেছি যে দেখো আমার এই প্রবলেম আছে, এই প্রবলেমটা যদি ওভারকাম করে তুমি আমার সাথে আসো, ওকে, বাট আগে ফার্স্ট আমাকে টিটুর সাথে কথা বলতে হবে, কারণ ও জেল থেকে না বের হওয়া পর্যন্ত আমি ফাইনালি কোনো ডিসিশন নিব না, অবভিয়াসলি নিব না। তো গুরু এইভাবে ওর সাথে আমার আসলে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সে আমাকে অসংখ্যবার ফোনে আই লাভ ইউ বলেছে, অসংখ্যবার, অসংখ্যবার, বাট আমি কখনোই তাকে বলি নাই যে আই লাভ ইউ টু, ঠিক আছে। কিন্তু একটা উইকনেস আছে, ডিপেন্ডেন্ট আমি ওর উপরে,
সেটা আতিকও বুঝতে পারছে,
আচ্ছা আতিক জানে,
শুধু অ্যাকনলেজ করা হচ্ছে না, সেটা আতিকও বুঝতে পারছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এভাবে গেল, সে একের পর এক ফ্রেন্ড নিয়ে এসে আমাকে মিট করে দিতেছে, সবাই আমাকে পছন্দ করতেছে, কিন্তু আমি কি অপছন্দ করার মতো?
না না না, কার ঘাড়ে কয়টা মাথা যে বলবে যে লোপা দেখতে অপছন্দ করার মতো, আমি তো আগে শুরুই করেছি এইভাবে র‍্যাম্পে দাঁড়ানোর মতো।
হ্যাঁ, ও এসে আমাকে মানে এমন ভাবে সবার সামনে, ওর ফ্রেন্ডের সামনে এমন করে পরিচয় করে দিচ্ছে যে এই লোপা, ঠিক আছে, একে আমি পছন্দ করে, একে আমি বিয়ে করতে চাচ্ছি, এবং সবাই ওকে 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 ওকে, তার তিনটে চারটা ফ্রেন্ড আসছে, সবাই কিন্তু ওকে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে তাহলে দেখা যাক, এবং আমার সাথে কথা বলে কেউ বলতে পারবে না যে আমি খারাপ। তো এভাবে গেল রিলেশনটা, এভাবে গেল। আমি জাস্ট ওকে একটা কথা বলছি যে তুমি যত যাই করো, আমি জাস্ট টিটুর সাথে কথা না বলা পর্যন্ত আমি তোমার সাথে ফাইনালি কোনো কিছু ইনভলভমেন্টে যাব না। এর মাঝখানে টিটু বাইর হলো, টিটু বাইর হয়ে তো আমারে কল, ঠিক আছে, কল দিল, আমি ওকে অ্যাভয়েড করা শুরু করলাম, বাট আমি অ্যাভয়েড করেও কিন্তু ওকে পারি না, সে কিন্তু বারবার করে আসে এবং আমার খুব কষ্ট হয়, বোঝেন গুরু আমার সিস্টার
কষ্ট হচ্ছিল।
হ্যাঁ, কষ্ট হচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি ওকে কখনোই
ছেড়ে দিতে বন্ধ করতে, ভালোবাসার চমৎকার এক কেমিস্ট্রি শিক্ষা নিচ্ছি আমি গুরু হেতেশাম। একদিকে মানে ঝড় যেভাবে উঠে, অ্যাকচুয়ালি ঝড় কেমনে উঠে জানিস কি মেঘলা?
হ্যাঁ জানি তো,
চারিপাশ হঠাৎ ফাঁকা হয়ে যায়, তখন আশপাশের বাতাসগুলো জায়গাটাকে ভরে তুলতে চায়, তখনই কিন্তু ঝড়ের উন্মাদনা, ঝড়ের পরিস্থিতি তৈরি হয়। সম্পর্কটাও সেই রকমই, যেমন
লোপার ক্ষেত্রে যেটা হয়েছে যে তিন বছরের এক্সট্রিম পেইন, নিদারুণ কষ্ট এবং প্রচন্ড প্রচেষ্টার পরেও বারবার হেরে যাওয়া, ইনফ্যাক্ট বাড়ির বাবা মা ওরাই যখন হাল ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় লোপা কিন্তু একদম জোকের মতো লেগেছিল যে কিভাবে তাকে কিভাবে তাকে শুধরানো যায়।
আমি শুধরাইছি কিন্তু তাকে,
সেটাই। দেন ফাইনালি এরকম একটি পরিস্থিতিতে ওর আরেকটি এক্সট্রিম খবর, সেটি হচ্ছে তার জেলে চলে যাওয়া। ঠিক তখনই এই আতিকের সাথে সম্পর্ক হওয়াটা কিন্তু ওইভাবেই হয়, যখন ফাঁকা হয়ে যায় তখন আবার ভেতরে ঝড় তৈরি হয়, কারণ আশপাশের বাতাস তখন জায়গাটাকে ভরে তুলতে চায়। আশপাশের বাতাসটাই ছিল আতিক। দেন ফাইনালি এটা একটা দারুণ কেমিস্ট্রি যে যখন আবার সেই আগের সেই ভালোবাসার মানুষটা ফিরে আসছে।
একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আমার আব্বু আমার ভালোটা ব্রেন ওয়াশ করে দিয়েছে। মাঝখানে একটা ইচ্ছে ছিল তো আমি বাড়িতে গেছি, তখন টিটু জেলে,
তাদের রিকোয়ারমেন্টটা অনেকখানি ম্যাচ করতেছে আতিক। তো মনের অবচেতন মনে এই জিনিসগুলো কাজ করছে, বাবা যেমন স্বপ্ন দেখে গর্ব করতে চায় যে আমি আমার জামাই এরকম হবে, সেটা তো আতিকের সাথে যায় অনেকখানি, কেন আমি এরকম ভাবে বাঁচবো না তাহলে, আমার ছেলে মানুষে আমার জেদ আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে এতগুলো মানুষের স্বপ্নকে হত্যা করো কেন করতে যাব আমি।
আমি একমাত্র টিটুকে বিয়ে করি নাই আমার বাবার কারণে।
দেন ফাইনালি টিটু যখন ফিরে আসলো তখন আবার সেই ভালো লাগা ঘুরে আসা। তখন
টিটু আসতে আসার পরে আমি কোনোভাবে ব্যাক করতে পারতেছি না, আমি আতিককে বলতেছি যে এটা তো কোনোভাবে সম্ভব না মনে হয়। তারপরে আমি ওর সাথে ফাইনালি কথা, আমি কিন্তু টিটুকে বলতেছি যে আমি তোমার সাথে রিলেশন রাখবো না, আমি তোমার সাথে নাই, কিন্তু জাস্ট মুখে বলা, আমি তো বাসায় হাউমাউ করে
কাঁদি। এই যে কথাগুলো যখন আপনি বলছেন না, অনেকেই কিন্তু তাদের জীবনকে রিলেট করতে পারছে, এরকম ঘটনা অনেকের জীবনে হয়
অবভিয়াসলি
এবং প্রচুর হয়। আমি প্রচুর এ ধরনের কমপ্লেইন পাই যে কেন সে আমাকে অ্যাভয়েড করতেছে, কেন আরেকজনের সাথে জড়ায় যাচ্ছে।
টিটু কিন্তু মানে অ্যাওয়ার হয়ে গেছে যে লোপা ইনভলভ হচ্ছে, ও কিন্তু বারবার করে আমাকে কোশ্চেন করেছে যে তুমি কি অন্য কোনো জায়গায় ইনভলভ, কিন্তু এরকম না, কারণ তিন বছর আর এদিকে জাস্ট দুই মাস পরে তার কামব্যাক। তো আমি তাকে বলতাম যে তোমার জেলে যাওয়াটা আমি সহ্য করতে পারতেছি না।
তারপরে ওকে ফেরত দেওয়া কোনোভাবে যাচ্ছে না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে না। পরে যেটা হলো গুরু, এইভাবেই যাচ্ছিল,
কিন্তু
সে তো দৌড়ায় দৌড়ায় আসতো, ঠিক আছে তুমি যদি ভালো থাকো তাহলে, সেও মাঝে মাঝে আমাকে ছেড়ে দিত আবার ধরতো, আমিও তাকে ছেড়ে দিতাম আবার ধরতাম।
কিরকম ছেড়ে দেওয়া ধরাটা কেমন হতো, কি করতো এসে?
ওই যে আমার বাসায় এসে হাজির হয়ে যেত, বাসায় এসে হাজির হয়ে চলো বাইর হবো, ঠিক আছে ওকে বাইর হলাম, বাইর হয়ে
ওর সাথে বাইর হওয়ার কথা বললি তো আগের সে ভালো লাগা স্মৃতিগুলো,
ওই যে সংসদ ভবনের সামনে গেলেই সব শেষ, সংসদ ভবন ওই কেএফসি তে নিয়ে বসালেই আমার সব শেষ।
কিসের আতিক আর কিসের কি?
হ্যাঁ এরকম, হ্যাঁ আমি কিন্তু বের হয়েছি ওর সাথে, ঠিক আছে। তো এর মাঝখানে আতিকের সাথে আমার একটু গ্যাপ আমি নিজে ইচ্ছে করে নিয়েছিলাম, ও বাড়িতে গিয়েছিল, ওকে আমি বলেছিলাম যে তুমি তোমার মাকে বলো, আমি বলেছিলাম যে এরকম, তো ও গিয়ে কিন্তু ওর মাকেও বলছিল যে এরকম আমি একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছি এরকম। তো ওর মা তো এটা নর্মালি রাজি হবে না যে তুমি স্টুডেন্ট একটা মানুষ তুমি বিয়ে করবো একটা মেয়েকে, ঠিক আছে সে আবার হইতেছে তোমার জব করে। আর একটা গুরু আমি আপনাকে শেয়ার করি, আমি কিন্তু আতিককে সবসময় বলেছি যে দেখো আমি জব করি একটা মেয়ে, তুমি স্টুডেন্ট, ঠিক আছে আমি যদি তোমাকে বিয়ে করি লটস অফ প্রবলেম অ্যারাইজ, তুমি আগে পড়াটা শেষ করো, ওকে টিটু আলাদা, তুমি আগে পড়ালেখা করো, তুমি আগে জব করো, তারপর আমি তোমাকে বিয়ে করব। এবং আমার একটা ফ্রেন্ড আছে ওর নাম সুমি, ওরও সেম এরকম করে বিয়ে করছে, করার পরে ওর হসপিটালে ওর একটা বেবি হয়েছিল, 7 দিন পরে বেবিটা মারা গেছে। আমি কিন্তু ওকে এই ঘটনাটা ওকে বলেছি, এবং নট অনলি খালি ওকে, ওর ফ্রেন্ডরা যখন আসছে তখন আমি বলেছি যে তোমার এই ফ্রেন্ড এরকম হইতে পারে তো লাইফে, তাই না, আমার সাথেও হইতে পারে। তখন সে বলেছে তারা মানুষের মধ্যে পড়ে না, তারা মানুষ না, ঠিক আছে, যে তার বেবিকে হসপিটালে দেখতে যায় না সে মানুষের মধ্যে পড়ে না। তো এইভাবে যাচ্ছিল, আমি ওকে বলেছি বারবার করে যে এই ঘটনাগুলো আমি ওকে বলছি যে আমার প্রবলেম হবে কিন্তু তুমি বাসায় থাকবে আমি জব করব, দেখো। আর একটা গুরু আমার প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমি একটু মানে রান্নাঘরটা আমার আননোন ছিল, রান্না টান্নার ব্যাপারে আমি খুব কেয়ারলেস ছিলাম, কারণ আমাকে ওই স্কোপটা আমি কখনো পাইও নাই, আমার মা কখনো আমাকে দেয়ও নাই, আদরের একটা মেয়ে ছিলাম, পানিটাও আমাকে ভরে দিত খা, এই ব্যাপারে আমার একটা উইকনেস ছিল, আমি মানে একদমই রান্না করতে পারতাম না। তো যাই হোক আমি ওকে বলছি যে আমি রান্না বান্না কিন্তু করতে পারি, কিন্তু গুরু তখন সে আমাকে কি সুন্দর মিষ্টি কথা শোনাই দিয়েছিল যে তুমি চপকে করবো আমি তো রান্না করতে পারি, কারণ সে তো ম্যাচে থেকে অভ্যস্ত, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো এইভাবে যাওয়ার পরে টিটুর সাথে আমার যে ব্যাপারটা হলো এই গ্যাপ এই আবার জোড়া, এই গ্যাপ এই আবার জোড়া, এর মাঝখানে আতিকের সাথে আমার একটু স্টপ ছিল, আমি আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি কোথায় যাই, ঠিক আছে। তো শেষ পর্যন্ত গুরু যেটা হলো সেটা হচ্ছে আপনার 2011 26 ফেব, ঠিক আছে আমার বার্থডে হচ্ছে 14 ফেব 26 ফেব, তো 14 February টিটুর বোনের বিয়ে হয়ে যায় ওই বছরই, আমি গিয়েছি কিন্তু, ওকে আমাকে ইনভাইট করে যায়, গাড়ি দিয়ে নামায় বাসায় দিয়ে যায়, এই সময় কিন্তু আতিকের সাথে আমার গ্যাপ, আতিকে আমার বাসায় আসে আমাকে পায় না, ওকে ভালো কথা গেল। 26 February সেদিন আমার মা কিন্তু আমার বাসায় ঢাকায়, তো আমি বাসায় হঠাৎ করে মানে 12টার দিকে দেখি সে বাসায় হাজির, ঠিক আছে, ওর সাথে আমার ফাইনাল কথা হচ্ছে যে তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, আমি তোমার সাথে রিলেশন রাখবো না, হ্যাঁ 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 রাখবো না, তুমি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবো না, ওকে দুজন কিন্তু মেন্টালি মানে একদম মেন্টালি বসে কথা বলে ফাইনালি ইন্ড, ঠিক আছে, সে বাসায় এসে হাজির, সে নেশা করে আসছে, এসে গুরু রান্নাঘর থেকে বটি নিয়ে আসছে আমাকে কাটবে, ঠিক আছে, আমি ওই দিনকে স্যালারি পেয়েছিলাম 3000 টাকা মানে পাইতাম টিউশনিতে, একটা টিউশনি করে তো 500 টাকা আমি খরচ করেছিলাম, 2500 টাকা আমার ব্যাগে ছিল, আমার ব্যাগের থেকে টাকাটা নেই নিয়ে যাবো চলে যাই, মানে এই ঘটনাটা আমার আম্মা, আমার আম্মার পা ধরে কাঁদতেছে সে যে আপনার মেয়ের টাকা আমাকে দেন, আমিও কিন্তু কাঁদতেছি,
কেন
আমিও কাঁদতে, আমার খারাপ লাগতেছে,
কিসের জন্য,
টিটুর জন্য, ঠিক আছে, মানে আমি ওকে একদিক দিয়ে না বলতেছি, একদিক দিয়ে হচ্ছে ও আমার বাসায় আসছে,
আপনার মা মায়ের পা ধরে কাঁদছে যে মেটারে দেন,
মেটারে দেন,
আর আপনি কাঁদতেছেন কেন,
আমি কাঁদতেছি, ও কাঁদতেছে,
টিটু এইটা
ঠিক আছে, ও কাঁদতেছে আমার জন্য, ঠিক আছে, বাট আবার এটাও যে ও নেশা করে আসছে এটা হচ্ছে আমার রাগ, আমি খালি মনে মনে চিন্তা করতেছি তুই খালি আজকে আমার বাসা থেকে বাইরে, তারপরে তুই দেখ
আবার কি আমাকে হসপিটালাইজড হওয়া লাগে,
হ্যাঁ আমি কি করি,
ভালোবাসা এই যে গুরুগম্ভীর ক্যালকুলেশনের মাঝে,
না একটু গুরু আমি বলি, আমাকে বারবার করে সে বলতেছে তুমি খালি বলো তুমি আমার সাথে আছো কিনা, ঠিক আছে তুমি আছো কিনা, আমি গুরু একদম ডিটারমাইন, আমি নাই তোর সাথে, আমি থাকবো না, রান্নাঘর থেকে বটি নিয়ে আসছে আমার গলায় কিন্তু ধরছে এরকম করে, তো তখন আমি মাথাটা একটু ঠান্ডা করলাম যে কালকে তো আমার পত্রিকায় নিউজ আসবে যে আমাকে কেটে ফেলছে, তো আমি মাথা ঠান্ডা করে আমি চিন্তা করলাম যে ওকে যদি আমি খেপায় দিই তাহলে তো খেপেই, ওই ঠিকই আমার আমার মারে কেটে থয়ে চলে যাবে, ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে ওকে আমরা এটা নিয়ে কথা বলবো, আমার টিউশনের সময় হয়ে যেতেছে, আমি টিউশনিতে যাবো, তুমি বাইর হও আমি আসতেছি, এই বলে আমি ওকে বিদায় করছি, ও কিন্তু চলে গেছে আমার ব্যাগের থেকে 2500 টাকা নেওয়া সারা তার চলে গেছে, চলে যাওয়ার পরে যেটা হলো আমি টিউশনিতে গেছি আমার ভালো লাগে নাই, পরে আমি হচ্ছে আতিকের সাথে মানে আতিকরে ফোন দিয়েছি, আতিকরে এই মাসখানে আমি ফোন দিয়ে বলছি যে তুমি ফোন দিও না, টিটু আমার বাসায় আসে, ও কিন্তু সব ইনফর্মড কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু আতিক জানে, ঠিক আছে, পরে আমি মামার বাসার ওইখানে যাইতে আতিক চিনতো আমার মামার বাসাটা, গেছেও একদিনের আগে, তো ও আমার সাথে মামার বাসায় গেছে, তো আমি গিয়ে খুব কান্নাকাটি সারাদিন খাই নাই, খুব কান্নাকাটি করতেছি শ্যামলিতে, এর মাঝখানে আমার মামি ছিল জানে সব ঘটনায় জানে মোটামুটি, তো আমাকে বলতেছে যে তুমি বিয়ে ছাড়া কোনো রেহাই পাবা না, ফট করে একটা ডিসিশন নিয়ে নিছি, ওকে ঠিক আছে বিয়ে দিয়ে দেন ছেলেকে আতিক, মামি গিয়ে আতিকরে জিজ্ঞাসা করছে তুমি কিলো পরে বিয়ে করবা, আতিক তো এক পায়ে না মানে দুই পায়ে পাল্লে খাড়া, ঠিক আছে ওকে ঠিক আছে, এর মাঝখান দিয়ে তো মানে আতিক মামিকে বলছে যে আমি লোপার সাথে একটু কথা বলবো, তো আসছে, আসার পর আমি ওর সামনে বসছি, তো আমাকে বলতেছে যে তুমি কি ডিসিশন নিচ্ছ ভেবে চিনতে, তা বলছি যে হ্যাঁ আমি ভেবে চিনতে নিচ্ছি, তুমি ডিসিশন নাও তুমি কি করবা, বলছে ওকে ঠিক আছে আমি রাজি, মামাকে ফোন দিছি, মামা আব্বুকে ফোন দিছে, আব্বু বলছে ওকে ঠিক আছে বিয়ে দিয়ে দাও, এর মাঝখানে কিন্তু আতিক ওর মাকে জানাইছে কিন্তু ওর মা হচ্ছে মানে কনসেন্ট দেয় নাই যে ওকে ঠিক আছে ওরা বিয়ে করবে কিংবা কি, এর মাঝখানে আতিক ওর ফ্রেন্ডদেরকে ফোন দিছে মানে জাস্ট গুরু এক ঘন্টার মধ্যে যাকে বলে বিয়েটা হয়ে গেল, কিন্তু আমার 14 February আমার বিয়ে আতিকের সাথে হয়ে গেল, ঠিক আছে আমি নতুন লাইফে গেলাম, ছিল ওইখানেই আতিক ছিল ওদিনকে, ওকে যাইতে দেওয়া হয়নি ওর ফ্রেন্ডের সাথে।
This track was downloaded from fusionbd.com.
কিছু টেক্সট কিছু কমেন্টস,
ওকে অনেক বন্ধুই টেক্সট এবং কমেন্ট করছেন আমাদেরকে, এবং সেই কমেন্ট এবং টেক্সট তো পড়তেই হবে, যেমন আমাদেরকে হুমায়ুন কবি লিখেছেন গল্পটা ভালো লাগছে, ওকে ভালো লাগতেই হবে, ভালো লাগার মতো একটি গল্প অবশ্যই, আর আছেন অনেক বন্ধু আমাদের সাথে, যেমন বিলাস আছেন মগবাজার থেকে, আছেন আমাদের সাথে শ্রেষ্ঠ টঙ্গী থেকে, এবং লিমাও যুক্ত হয়েছেন কাঁঠাল বাগান থেকে, ওকে আছেন উর্মি, এই মুহূর্তে আছেন মোহাম্মদ সালাউদ্দিন লিখেছেন আপু আমি দোয়া করি তুমি অনেক অনেক হ্যাপি থাকো, অনেক ভালো থাকো, ওকে নাদিম মাহমুদ লিখেছেন ভালোবাসার বাংলাদেশ তারুণ্যের অহংকার, খুবই সুন্দর একটা কথা, অনেক চমৎকার, এন্ড আছেন এই মুহূর্তে ফেসবুকে মাহবুব হাসান লিখেছেন যে ভেরি শকড, এন্ড হুমায়ুন কবির আবারও লিখেছেন যে লোপা আপুর কথাটা ওকে গল্পটা আমাকে কেন যেন খুব কষ্ট দিচ্ছে। অ্যান্ড আছেন এই মুহূর্তে রফিকুল আহমেদ রিহান, লিখেছেন গল্প আসলে ধীরে ধীরে কষ্টের দিকেই যাচ্ছে। ওকে, অ্যান্ড আছেন অনেক বন্ধু এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, তাদের নাম বলবো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বন্ধু কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং অবশ্যই বন্ধু 14 February আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি অনুষ্ঠান, আমাদের খুব চমৎকার একটা ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, কারণ 14 February প্রাণা ভালোবাসার বাংলাদেশের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। সো এই দিন শুক্রবার পরে, সো এই দিন আমরা খুবই খুবই মজা করব এবং বাইরে আমাদের একটা খুব ভালো মতন অর্গানাইজ হবে একটা অনুষ্ঠানের, এবং সেখানে গুরু হিতেশ্যাম তো থাকবেনই, ওনার সামনে আপনারা উপস্থিত থাকবেন, আপনারা যে কোনো প্রশ্ন গুরু হিতেশ্যামকে করতে পারবেন, একদম লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আর ভেনুটা অবশ্যই বন্ধু আপনাদেরকে ইন ডিটেলস পরে জানিয়ে দিব আমরা। আর যেটা বলছিলাম যে অবশ্যই আমরা আপনাদের মধ্যে থেকে দুইজন কাপলকে সিলেক্ট করব যাদের জীবনে আছে সফল মজার ভালোবাসার গল্প, মানে নিখাজ প্রেমের কাহিনী যেটা আর কি। সো সেই রকম দুইজন কাপলকে আমরা অবশ্যই ইনভাইট করব আমাদের প্রাণব ভালোবাসার বাংলাদেশের 14 February আমাদের স্টুডিওতে। জিনিসটা হবে না, এটা হবে বাইরে, এটা অ্যাকচুয়ালি ওপেন এয়ার হবে, সো খুব হিউজ আকারে অনেক অনেক বড় সড় পরিসরে আমরা অনুষ্ঠানটা করব। সো বন্ধুরা সেখানে, সব বন্ধুরা আমন্ত্রিত তো হবেনই, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, সব বন্ধুরা এখানে প্রেজেন্ট থাকবেন এটাই আশা করছি। আর বন্ধু আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসার গল্প শোনানোর জন্য আমাদেরকে SMS এবং কমেন্ট করবেন, আর তার জন্য যেটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে পারেন www.facebook.com/dhakafm90.4 এই অ্যাড্রেসটিতে। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং বন্ধু আপনি এখানে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 280,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো আশা করছি এখানটিতে আপনি ভিজিট করবেন এবং লাইক করবেন পেজটিতে, এবং আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেই পোস্টে আপনি একাধিকবার কমেন্ট করবেন বন্ধু, আপনি আপনার ভালো ভালোবাসার গল্পগুলো নিয়ে আমাদের এখানটিতে আসতে চাইলে, মানে 14 February আমরা দুইজন মানে দুটা কাপলকে সিলেক্ট করব, তারা তাদের ভালোবাসার গল্প অবশ্যই বলবেন। সো তারা বেশি বেশি করে কমেন্ট করুন এবং SMS করুন আমাদেরকে 16260। আর মঙ্গলবার থেকে, মানে ফেব্রুয়ারির প্রথম মঙ্গলবার 4 তারিখ থেকে শুরু হবে প্রাণা ভালোবাসার বাংলাদেশের ফলো আপ প্রোগ্রাম ঠিক রাত 10:30 এবং ভালোবাসার বাংলাদেশের গেস্টের পরবর্তী অবস্থা এবং কি অবস্থায় তারা আছেন এই সব কিছু জানানোর জন্য আমাদের এই আয়োজন। সো অবশ্যই শুনতে মিস করবেন না, ফেব্রুয়ারির 4 তারিখ মঙ্গলবার ঠিক রাত 10:30 অনুষ্ঠিত হবে প্রাণা ভালোবাসার বাংলাদেশের ফলো আপ প্রোগ্রাম এবং এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে।
ওকে গুরু, বিয়ে হলো, বিয়ের পরে ওই একটা আমরা ওইখানে ছিলাম মামার বাসায়, পরবর্তীতে পরের দিন আমার আব্বু আসে, আব্বু আসে তার পরের দিন আমি আমার বাড়িতে যাই এবং ইউল্যাবের জবটা আমি নিজেই মানে রিজাইন লেটার দিয়ে দিই যে হচ্ছে যেহেতু আমি ইউল্যাবের এমপ্লয়ি আর ওই স্টুডেন্ট, সো এটা যদি পরবর্তীতে জানাজানি হয় আমাকে স্যাক করবে, সো আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না, এই জন্য আমি রিজাইন লেটার দিয়ে দিই। আর টিটো টিটো তো মাস্ট ইউল্যাবে যাবে, ঠিক আছে, সে তো জানে না যে আমি বিয়ে করছি। এবং বিয়ের পরে টিটো খুব প্রবলেম ক্রিয়েট করছে গুরু, ও অনেক আজে বাজে SMS করছে, অনেক কিছু করছে, ঠিক আছে, অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে যতটুকু হওয়া দরকার ওর মুখ সাথে আমার হয়েছে, আমি একদম অন এয়ারে বলতেছি, বাট ওর সাথে আমার কখনো ফিজিক্যাল রিলেশন হয়নি, এটা ট্রু, ঠিক আছে, বাট ও এই ব্যাপারটাকে
ম্যানিপুলেট করার চেষ্টা করেছে
খুব, এবং ও অনেক 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 আমাকে ইয়ে করছে, মানে ব্ল্যাকমেল করছে যে তোর সাথে আমার ভিডিও আছে, এটা আছে, সেটা আছে, ঠিক আছে, তখন কিন্তু আমি তো আমার কাছে সলিড, আমি মানে যে আমাকে বলেছে আমি তাকে বলেছি দিয়ে দাও। তো এইভাবে কিন্তু এই ব্যাপারটা এই ব্যাপারগুলো কিন্তু মানে আতিক কিন্তু শুনতেছে। আমি কিন্তু বাড়িতে চলে গেছি নাটোরে, ঠিক আছে, বাবা নিয়ে গেছে, আতিকও গেছে, সাত দিন থাকলো, ওর ফ্যামিলি জানলো, ওর ফ্যামিলি কিছুদিন জানার পরে মেনে নিল, ওকে ঠিক আছে সব ভালো কথা। এইভাবে মানে মোটামুটি এক মাস আমি বাড়িতে থাকলাম। আমি শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে, ঘটনাগুলো। বাড়ি থেকে ঢাকায় আসলাম, আমি আবার নতুন জব নিলাম এক মাস পরেই, নতুন জব নিলাম এক মাস না দুই মাস পরে নতুন জব নিলাম। এপ্রিল থেকে জব স্টার্ট করলাম আবুল খায়ারে, জব স্টার্ট করে ও কিন্তু তখন স্টুডেন্ট, ওর বাসা থেকে আমার বিয়ের পরে যেটা করলো এক মাসের মনে হয় চলার টাকাটা দিছিল আর দুই সেমিস্টারের ফিটা দিছিল। বাসা ভাড়া থেকে শুরু করে, বাসা অ্যাডভান্স থেকে শুরু করে, সংসার খরচ থেকে শুরু করে আমি ওর সাথে বাসা ভাড়া নিলাম, নিয়ে সবকিছু এভরিথিং কিন্তু আমার, ঠিক আছে। আমাকে বগুড়া পোস্টিং দেবে, আবুল খায়ের টিওসারটা জয়েন করলাম, টুরিস্ট সেলস অফিসার, নিয়ে গিয়ে স্যারদের হাতে পায়ে ধরে যাত্রাবাড়িতে পোস্টিং নিলাম, ফার্ম গেট বাসা নিলাম। নিয়ে যাত্রাবাড়ির ওইখানে মানে আমি সকাল সাড়ে ছটায় বাসা থেকে বাইর হতাম, রাত দশটায় বাসায় আসতাম। গুরু আমি কখন রান্না করবো আপনি আমাকে বলেন, আমার শরীর কি কুলায়। বাট আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, ও রান্না করতো, ও তখন খুব ভালো, ঠিক আছে। বাট এই জিনিসটা আস্তে আস্তে এত নেগেটিভ হলো তার মধ্যে, ঠিক আছে। আমি যখন দেখলাম যে এটা নেগেটিভ হচ্ছে, আমি বাসা শিফট করলাম, বাসা শিফট করে ইয়েতে নিয়ে গেলাম, কি বলে, যাত্রাবাড়িতে নিয়ে গেলাম অফিসের পাশে। তখন মানে মার্কেটিং এর জব, লোয়ার লেভেলের সাথে কাজ করতে হয়, সিগারেট কোম্পানি, আমার আন্ডারে 30 জন কাজ করে, তো আমার সবার সাথে কথা বলতে হয়, ইন্টারঅ্যাক্ট করতে হয়। এইটা আমার হাজবেন্ড মেনে নিতে পারতেছে না, তার মেন্টালিটি মানে আমার সাথে ম্যাচ করতেছে না, ঠিক আছে। বাট আমি যে আদার্স কাজে সময় ব্যয় করতেছি এরকম না। এভাবে এই গ্যাপটা, রান্না বান্না করতে পারি না, এইটা নিয়ে কথা আস্তে 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 শুরু হলো অশান্তি সংসারে, ঠিক আছে। তারপরে ফার্স্টে যেটা হয় যে ও আমার এক কলিগ, আমার মানে ওর বার্থডেতে যাই, ঠিক আছে, আমি বাসায় যাই, রেটে করে। বাট আমার এক ওর সাথে আবার তখন প্রবলেম হচ্ছিল, আমার গায়েও হাত তুলছে, একবার থাপ্পড় মারছে, পায়ে ধরে হাতটা মানে মাপটাপ চাইছে, ঠিক আছে। চুল কেন আমি হইতেছে নিচে ফেলাই, বারান্দা দিয়ে ফেলাই না, বারান্দা দিয়ে ফেলাই কেন, এটা গুছায় কেন, থুতু মেরে কেন পলিথিনে গুছায় না, ঠিক আছে, না এটা হইতেছে তার মা বোনরা করে, এটা আমি কেন করি না, ঠিক আছে। তো এইটা নিয়ে সে আমাকে একটা থাপ্পড় মারে, ঠিক আছে। তো রাগের বসে বলেই ফেলছি যে মানে হয়তো বিয়েতে যে আমি তো তোমাকে ভালোবাসতাম না, তুমি কেন আমাকে বিয়ে করতে, হয় না রাগে অনেক ধরনের অনেক কথা আসে, সেও তো আমাকে বলতেছে তুমি আমাকে ভালোবাসো না, তখন আমি হয়তো বলছি যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তুমি তো ভালোবেসে বিয়ে করছো, তাহলে মারতেছো কেন, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে প্রবলেমটা ক্রিয়েট হয়। লাস্ট মানে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ইস্যু দাঁড়াইলো সেটা হচ্ছে আমার কলিগ একদিন বাসায় আমাকে একটা জিনিস দিতে আসছিল, মানে পাশের এক আপু ছিল, ওই আপুটা বসা ছিল। আমি জানতাম যে আতিক আসবে এই সময়, আমি জানি যে এটা নিয়ে প্রবলেম হবে, ঠিক আছে। আমি আপুকে বলতেছি আপু আপনি বসেন, আতিক কিন্তু আসবে, ও যদি দেখে যে মানে আমি এভাবে আছি, ওই আপু কিন্তু জানে একটু একটু যে এরকম প্রবলেম আছে। তো উনি বলতেছে আমি তরকারি চুলাই দিয়ে আসছি, জাস্ট আমি আসি, এই বলে উনি পাশের মানে পাশের ফ্ল্যাটে তরকারি দেখতে গেছে, আর আতিক এসে দেখছে যে ওই ভাইয়াটা বসা রুমে, আমিও বসা।
কোন ভাইয়া এটা?
এটা আমার অফিসের কলিগ, আমি তো ট্রেডে ছিলাম, উনি সেলসে ছিল। সেলসের রিপোর্টটা না হলে আমি ট্রেডের রিপোর্ট পাঠাইতে পারতাম, প্রত্যেকদিন রাতে মেসেজ পাঠাইতে হতো। উনার ওই দিন অনেক লেট হয়েছে জন্য উনার বাসাও জাস্ট আমার বাসার ইয়েতেই, এই জন্য উনি আমাকে জাস্ট রিপোর্টটা কাগজে লিখে দিতে আসছিল। একটা কার্টিসিতে বলে তো একটা জিনিস থাকে, সে আসছে বাসায়, আমি তো বলবো যে ভাই আসেন, তাই না? সে যদি আসে এটা কি আমার ফল্ট? ওকে, এইটা নিয়ে অনেক বিশাল একটা গ্যাঞ্জাম হয়েছে। সে আমাকে অনেকগুলো মারছে এখান দিয়ে, মানে ইয়েতে টাকটাক ছিল, আল্লাহর কি কাম, পরের দিনে আমার আব্বু আসছে, আবার কন্টিনিউ হলো। এরপরে যেটা হলো যে আমার এই চাকরি করা যাবে না, চাকরি ছাড়তে হবে, মার্কেটিং এর চাকরি ঘুরে ঘুরতে হয় এটা সেটা, আমারও শরীরে কুলাইতেছে না, ঠিক আছে। সে তো তারও ইয়েতে গিয়ে জব করতে হয়। আমার শ্বশুর আমাকে ফোন করে বললো যে তুমি জব ছাড়ো, আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখনো যাই নাই, ঠিক আছে, তুমি জব ছেড়ে দাও, তুমি অন্য চাকরি দেখো, যেহেতু প্রবলেম হইতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরকম করে গুরু আমি ওই জবটা ছেড়ে দিলাম, ওইটাতে আমার প্রায় 35 এর উপরে স্যালারি ছিল, ঠিক আছে। আমি পরে যে এস এম গ্রুপে জয়েন করি আগস্টের 11 তারিখে, ঠিক আছে, 2011-এ ফেব্রুয়ারিতে বিয়ে হলো, 11-এর ফেব্রুয়ারিতে বিয়ে হলো অগস্ট, ঠিক আছে। এই কয়েকদিন এর মধ্যে কিন্তু অনেক প্রবলেম হয়েছে। এখানে এসে মোটামুটি মাস দুয়েক ভালো ছিলাম, ঠিক আছে। এবং তার সে হচ্ছে পড়ালেখা শেষ করলো, বিবিএটা শেষ করলো, তার ইন্টার্নি, ঠিক আছে, সবকিছু মিলায়া টিলায়া যেটা হলো আমি তাকে ইন্টার্নি ঠিক করে দিলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সে করলো, আমরা দুজন অফিস করতাম, মানে কিন্তু ওই একটা গ্যাপ থেকে যেত, ঠিক আছে। মানে হয়তো আমি যেরকম করে ওকে মেন্টালি চাইতাম পাইতাম না, ও আমাকে যেরকম করে চাইতো সেরকম করে পাইতাম না। একটা ব্যাপার আমি মেনশন অবশ্যই করব এখানে, সেটা হচ্ছে যে যেহেতু আমি সারাদিন অফিসে থাকতাম, জব করতাম, আমার একটা টায়ার্ডনেস কাজ করতো, বাট ও তো সারাদিন বাসায় থাকতো, ও আমাকে বুঝতো না। মানে আমি বলবো যে ও আমাকে বুঝতো না, আবার ও হয়তো যদি জিজ্ঞাসা করেন তাহলে ও বলবে যে ও আমাকে বুঝতো না। এরকম করে দুজনের রিলেশনের মধ্যে একটা গ্যাপ হলো এবং বিশাল মানে মারামারি, ঝগড়াঝাটি, রাগারাগি হইতেই থাকলো। সাবলেট নিয়েছিলাম, দুজন সাবলেট থাকতাম, তো হয়তো সলভ হয়ে যেত এরকম সেরকম। এর মাঝখান দিয়ে তার বোনকে আমি বিয়ে দিয়ে দিই আমার এক ফ্রেন্ডের সাথে, মানে তার বোনের একটা বিয়ে তুলি, তার বোনকে বিয়ে দিতে পারতেছিলাম, তার ইমিডিয়েট বড় বিয়ে দিয়ে দিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে। মানে বিয়ে টিয়ে সব ঠিকঠাক করে তার বোনকে নিয়ে এসে আমার বাসায় দেখায় টেখায় সবকিছু করায় টরাই, বিয়ে টা দিয়ে ঠিক করলাম। সে ছোট, তার বোন বড়, আমি ওদের বাসায় যদি যাই সবাই প্রশ্ন তুলবে যে ছেলে বিয়ে করছে, ঠিক আছে, নিজের তাগিদ থেকেই। তো এরকম করে গুরু আসলে যাচ্ছিল রিলেশনটা, মাঝখানে অনেক প্রবলেম হয়েছে, অনেক রাগারাগি, ঝগড়াঝাটি, রাগারাগি, মারামারি, বাট সে চেঞ্জ আস্তে 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 সে চেঞ্জ হইতে লাগলো। পরে সে 2012 সে আবার জব পেল, তার বিবিএ ইন্টারনি শেষ করার পরে সে জব পেল। জবের পরে তো সে পুরাই পাংখা, সে আর আমরা চিনেই না। হু ইজ লোপা, হু ইজ লোপা। আমি গুরুর স্যালারি পাইলে নিয়ে এসে ওকে তুলে দিতাম, যেন ওর খারাপ না লাগে যে লোপা টাকা খরচ করতেছে। আমার চাবি যেখানে থাকতো।
বিয়ের কতদিনের মাথায় জবটা পেল?
বিয়ের হচ্ছে আপনার ফেব্রুয়ারি 2011 এর ফেবতে আমার বিয়ে হয়, ও 2012 এ জব পাইছে, এই কয়টা মাস কিন্তু টোটালি।
বুঝতে পারছি,
ঠিক আছে। তো এইভাবে যাইতে লাগলো, আমি কি কি স্ট্রাগলটা করতেছি গুরু আপনি একটু চিন্তা করেন।
করছি,
ঠিক আছে। পরে এভাবে যাইতে যেতে ও যখন জব পেল তখন সিচুয়েশন এরকম হলো যে আমি বাসা ভাড়াটা দিতাম, ও খাওয়া খরচটা দিত, আর এক্সট্রা যে টাকাটা থাকতো সেটা সে বাড়িতে পাঠাইতো। এটা নিয়ে আমার কিছু বলা যাবে না, আমি বলিও নাই, কারণ ওর বাবা মা আছে, তাদের এক্সপেকটেশন তাদের কাছ থেকে, বাট আমি ওয়াইফ, আমার কোনো এক্সপেকটেশন নেই। ও আমাকে খুব বেশি হলে এই তিন বছরে তিনটাকে চারটা ড্রেস কিনে দিছে, একটা শাল কিনে দিছে, ঠিক আছে। আদারওয়াইজ কিচ্ছু নাই, কিন্তু আমার বিয়েতে সে আমাকে একটা একটা নাকফুল পর্যন্ত দেয় নাই। এসব বাদ, এসব এসব তো আমার চাওয়া পাওয়ার মধ্যেই ছিল না যে ও আমাকে দিবে কোনো কিছু।
সারভাইভ করাটাই হচ্ছে
ব্যাপার, আমি আমি কখনো চিন্তাই করি নাই, ঠিক আছে। আমি খালি চাইছি যে হ্যাপিলি লাইফ কিভাবে লিড করা যায়, আর আমার স্যাক্রিফাইস গুরু বাড়তে থাকলো, ঠিক আছে, যে কিভাবে স্যাক্রিফাইস করা যায়, কিভাবে লাইফটাকে সেটেল করা যায়, কিভাবে সংসারটাকে সেটেল করা যায়, ঠিক আছে। আমি আটকায় ধরলাম এটাকে। পরবর্তীতে আপনার যেটা হলো, এইভাবে যাইতে 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 বিশাল প্রবলেম হলো, অনেক প্রবলেম হলো, অনেক প্রবলেম হলো। সে আমাকে মারলো, আমি তাকে বাসা থেকে চলে যেতে বললাম, তোমার সাথে থাকবো না, সে চলে গেল রাগ করে, আবার আমি তাকে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি নিয়ে আসছি, আমি কিন্তু নিয়ে আসছি তার কাছে গিয়ে। এই যে গুরু আমি আপনাকে একটা কিছু স্পট দেখাই, দেখেন এইখানে পায়ে আমার, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার পোড়ানো
কি দিয়ে
কয়েল দিয়ে, ঠিক আছে। ওরও কিন্তু, ওরও হাতে, ও দুইবার আমাকে আমাকে মেরে কিন্তু সে হাত কাটছে, আমাকে মেরে আমার হাজবেন্ড হাত কেটেছিল দুইবার।
কয়েল আগুন এভাবে ধরেছে আপনার গায়ে?
আমাকে ধরেছে না, আমি ধরেছি তো, আমার এই পায়ের থেকে এই পর্যন্ত, আমি রাগ করে,
রাগ করে,
হ্যাঁ আমি রাগ করে,
আরো রাগ করে হাত কাটছে।
এখানে প্রায় 350 উপরে দাগ আছে,
কি দিয়ে কাটছে?
ছোট 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 কয়েল ঠেসে 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 ধরে, মানে এমন আমার, আমি আর সহ্য করতে পারতেছিলাম না, মেন্টাল প্রেশারটা আমাকে এমন এমন ভাবে আমাকে ইয়ে করতেছিল। পরে এভাবে চলতে লাগলো, চলতে লাগলো। ওকে আব্বুকে বললাম, সবাইকে বললাম কিভাবে ম্যানেজ করা যায় তাকে, কেন সে এরকম করতেছে, কিসের জন্য। তার একটাই কথা, তোমাকে আমার ভালো লাগে না, আমাকে তার ভালো লাগে না, বিয়ে করছো কেন, আমি নাকি তাকে হইতেছে জাদুটোনা করে বিয়ে করছি, সে নাকি আমার মোহে পড়ে বিয়ে করছে, ঠিক আছে। তো তো বিয়ে করছো, মোহ কেটে গেছে, ভালো, তাহলে তো বিয়ে না করা দরকার ছিল, আমি তো তোমাকে জোর করে বিয়ে করিনি, না আমি নাকি জোর করে বিয়ে করছি। তার মানে লাস্টের দিকে তার কথাগুলো এরকম ভাবে আসছে যে হচ্ছে তুমি দরকার হয় আমি 10 বছর জেল খাটবো, তাও তোমার সাথে থাকবো না, ঠিক আছে, ওকে থাকবে না। রাগের মাথায় আমি বলছি ওকে থাকবে না, তাহলে তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই, তাও যাবে না, কারণ ও গেলে তো আমাকে ডিভোর্স দিলে টাকা দিতে হবে, ওর সেই সামর্থ্য তো নাই তো আমাকে সে
টাকা ছিল,
5 লাখ ছিল, ঠিক আছে। এর মাঝখান দিয়ে আমার ননদের যে বিয়ে হয়ে যায় আমার ফ্রেন্ডের সাথে, ঠিক আছে, ননাস, সরি ননদ না, বিয়ে হয়ে যায়, ওকে বললাম যে দেখ তুই একটু দেখ কোনোভাবে তোর শালাকে ইয়ে করতে পারিস কিনা, তার কথাও শুনে না, সেও অনেক ট্রাই করছে, করে নাই মিথ্যা বলবো না, তার ফ্রেন্ডকে দিয়ে ট্রাই করাইছে, সেও পারে নাই, ফেলওয়ার, এরকম করতে 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 আমার শ্বশুরের কান পর্যন্ত গেল। শ্বশুর আমি কিন্তু মাঝখানে গেছি ওদের বাড়িতে টাড়িতে গেছি ভালো মোটামুটি, ওইখানে গিয়ে কি প্রবলেম হলো ফার্স্ট টাইম বুঝি নাই, যখন আমি ওদের বাসায় ফার্স্ট টাইম গেছি, আমি তো ঢাকাতে আসলে বড় হয়েছি, ওইখানে গিয়ে ওরকম বুঝি নাই। ঘুম থেকে গুরু উঠতে হয়তো 8:30 বাজছে, এইটা নিয়ে তুই কি আমার বাসায় ঘুমাইতে এসছিস, মানে এই টাইপের কথা। ঠিক আছে, প্রথমে কিন্তু হয় নাই, প্রথমবার যখন গেছি তখন হয় নাই, পরের বার যখন গেছি তখন, পরের বার যে 2-3 বার গেছি আমি সকাল 6:30 সময় উঠে বসে আছি, আমি রান্না বান্না না করতে পারি, ওর মায়ের পাশে গিয়ে বসে থাকি, তাও যেন প্রবলেম না হয়। ঠিক আছে, পরে যখন আসছি প্রবলেম হয়েছে, আমি বলছি যে আমি তো উঠছি ঘুম থেকে, আমি তুমি তো দেখছো যে আমি রান্না করে, বলে ওটা তো দেখানোর জন্য গিয়ে বসে রয়েছিস, তুই তো কিছু পারস না, কিছু তো রান্না করতে পারিস না। ঠিক আছে, তো এই রান্না বান্নাটা খুব খুব হাইলাইটেড তার কাছে, আমি সাংসারিক না।
আরে চুল ফেলার সময় তো তোমার,
হ্যাঁ ওইটাও ওইটাও ওইটাও। ঠিক আছে, তো এইগুলো নিয়ে মানে এইগুলো আমার সাথে ম্যাচ করতো না গুরু, সত্যি যেটা, তো এগুলো নিয়ে আমারও খুব রাগ হতো। লাস্টে যখন আমার শ্বশুরের কানে গেল এইসব ব্যাপারগুলো, আমার শ্বশুর পর্যন্ত কিন্তু টিটু মেসেজ টেসেজ পাঠাইছে, এগুলো কিন্তু সব ফ্ল্যাশ হয়ে গেছে এখন, এবং এই টিটুকে নিয়ে তার মধ্যে আবার প্রবলেম ক্রিয়েট হলো। টিটু তো আমার লাইফে আসছে, তুমি তো সব জানো, তুমি সব ইনফর্ম, তুমি সবকিছু জানো,
নতুন করে টিটু প্রসঙ্গটা আসার কারণ
ওই যে টিটু যে মেসেজ টেসেজ পাঠাইছে এটা সেটা, টিটুর সাথে আমার সবকিছু হয়েছে, টিটুর সাথে এটা হয়েছে, মাঝখানে ও টিটুর সাথে একদিনকে কথা বলছিল, আমাকে ফোন করছিল, আমিই কথাই বলে দিয়েছিলাম, বাট টিটু তো চান্সে ছিল যে কিভাবে ওকে বাজে কথা বলবে, আমার সংসারটা ভাঙবে। ঠিক আছে, ও ওইটা মাথার মধ্যে রেখে আমাকে খালি ব্ল্যাকমেইল করতো যে
ফাইনালি লাস্ট অবস্থাটা কি এখন
বলবো গুরু, ফাইনালি লাস্ট যে সেটা আমার শ্বশুর আমাকে বললো যে তোমরা একটা বাচ্চা নাও, আমার শ্বশুর আমাকে বলেছে যে তোমরা একটা বাচ্চা নাও, দেখো আমার ছেলে ব্যাক করে কিনা। ঠিক আছে, এবং আমার ননাসের হাজবেন্ডকে দিয়ে আমাকে সে মেসেজটা দেয়। তো আমি মোটামুটি চিন্তা করলাম ওকে ঠিক আছে, ওকে আমার বাচ্চা নিতে কোনো প্রবলেম নেই, আমি তার ছেলেকে একদিনকে বললাম, আমাকে সে উত্তর দিল তুমি আগে অন্যের বাচ্চা কোলে নিয়ে শিখো যে বাচ্চা কীভাবে কোলে নেয়, ডু ইউ নো হাউ টু কেয়ার আ বেবি। ঠিক আছে, সে আমাকে বলেছে, তার মানে আমি আমি গুগুর উত্তর দিয়েছি, তোমার মা কি তোমাকে কোলে নিয়ে তারপরে জন্ম দিছিল নাকি আমার মা অন্য কাউকে মানে কোলে নিয়ে তারপরে আমার জন্ম দিছে, তুমি আমার এই কথা বললা, বাচ্চা নাও না এভাবে বলতে বলে, তো মানে তার কনসেন্ট নেই আসলে বেবিটা কিন্তু আমার নেওয়া গুরু,
কনসেন্ট নিয়ে
তার কনসেন্ট নিয়েই আমার বেবিটা নেওয়া, এবং সে ওয়েল নোন যে সে বেবি নিবে।
আচ্ছা আচ্ছা,
একটা মানে ভার্বাল না মানে মেন্টালি একটা প্রিপারেশন যে ওকে ঠিক আছে আমরা বেবি নিব। এর মাঝখান থেকে সে অন্য মেয়ের সাথে ইনভলভ, বিভিন্ন মেসেজ, বিভিন্ন সময়, বিভিন্ন কোনো কিছু, এর মাঝখানে অক্টোবরে আমি প্রেগনেন্ট হই, লাস্ট 12 জানুয়ারি 12 এর অক্টোবর। ঠিক আছে, তো কনসেপ্ট করলাম, কনসেপ্ট করার পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবরে সে আমাকে কনসেপ্ট করছে, আমি এটা জানার আগে সে বাড়িতে আমাকে রেখে ঢাকায় চলে যায় একটা ঘটনার জন্য, সে আমাদের বাড়িতে যাবে না কিন্তু আমাকে সে দিনাজপুর নিয়ে যাবে, দিনাজপুর ওদের বাড়ি দিনাজপুর, দিনাজপুর নিয়ে গিয়ে সে দিনাজপুর থেকে আমাকে ট্রেনে তুলে দিবে, বাট সে আমাদের বাড়িতে যাবে না। তো এটা নিয়ে আমি যদি আমার বাবার বাড়িতে যাই, আমার হাজবেন্ড যদি আমার সাথে না যাই, হাও আমি কিভাবে ওখানে যাই, আমি তাকে এই প্রশ্ন করি, তুমি তোমার বাবার বাড়িতে যাবো, আমি আমার বাবার বাড়িতে যাবো, তো এটা তো কোনো সলিউশন হলো না। এটা নিয়ে তাই সে আমাকে রাগ করে বাড়িতে রেখেই চলে গেল, সে চলে গেল বাড়িতে। পরে গুরু এই যে বেবি আসলো, আমি কনসেপ্ট করলাম, সে ব্যাক করলো, মানে সে যে বাড়িতে চলে গেল এর মাঝখানে 15-20 দিন একটা গ্যাপ হলো যে সে আমার কাছে আসবে না। ঠিক আছে, পরে ওর দুলাভাই ওকে বুঝায় টুঝায় আমাকে দিয়ে ফোন করায় তাকে নিয়ে আসছে, তাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আবার জাস্ট আমরা 7 দিন গুরু ভারত থাকলাম, এই 15 দিনের ব্যাকআপ মানে ডিফারে আমরা 7 দিন ভালো থাকলাম। ভালো থাকার পরে আপনার যেটা হলো মোটামুটি একটা মাস গেল, যাওয়ার পরে ডিসেম্বরের 31 আগে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমাকে বেবি পেটে আসার পরে 2 বার ডাক্তারের কাছে নিয়ে গেছে, 31 ডিসেম্বরে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমি তার জন্য ডাক্তারের কাছে গিয়ে বসে আছি, সে হাতের ঝেলে গিয়ে বসে বসে মেয়েদের সাথে টাঙ্কি মারতেছে, এবং আমি ডাক্তারকে বসায় রাখছি যে আমার হাজবেন্ড আসলে আমি তাকে নিয়ে ঢুকবো, আর সে হাতের ঝেলে বসে মেয়ের পিছে পিছে গিয়ে বাসের থেকে মেয়ের নাম্বার নিয়ে সে মেয়ের পিছ পিছ গিয়ে হাতের ঝেলে বসে আছে, এটা পরবর্তীতে আমি জানছি। তারপরে সে জব্বাটার এক মেয়ের সাথে কথা বলে, তার সাথে দেখা করছি, আপনি যদি বলেন সবাইকে আমি শুনিয়ে দিব অন এয়ারে, আমার কাছে কিন্তু সব রেকর্ড করা আছে, আমি 3টা মেয়ের সাথে দেখা করছি
যাদের সাথে তার সে সম্পর্ক রাখে,
হ্যাঁ, এবং আমি তখন প্রেগনেন্ট, এবং এই জিনিসগুলো যখন আমি তার মাকে বলেছি, তার মা আমাকে রিপ্লাই দিছে,
তুমি ইচ্ছা করে তাদেরকে আমার ছেলের পিছনে লালাই দিছো, দিয়ে তুমি হইতেছে আমার ছেলের দোষ দিচ্ছ। সে কোনোভাবে বিলিভ করে না। ওকে, ভালো কথা, গেল। এবং তার মায়ের রেকর্ডও আমি করেছিলাম যে তোমার মা,
আপনার বেবির বয়স কত এখন?
আমার বেবির বয়স হচ্ছে 7 মাস, আজকে 9 দিন।
7 মাস 9 দিন, নাম কি ওর?
আমি তোকে গুলটুস বলে ডাকি।
গুলটুস
গুলটুস হচ্ছে এটা আমার ইয়ে, আর আব্রাম নামটা আমি আসলে জাস্ট একটা ইয়ে হিসেবে ওর নামের সাথে অ্যাড করেছি।
সর্বশেষ
অবস্থা হচ্ছে গুরু এটা যে ডিসেম্বরে এই ঘটনাটা ঘটলো, ডিসেম্বরের লাস্ট,
একদম লাস্ট অবস্থাটা এক মিনিটে বলুন
গুরু, একটু আমাকে 5 মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে লাস্ট ডিসেম্বর থেকে এই প্রবলেমটা হলো, হওয়ার পর ওর মার সাথে আমার প্রবলেম হলো। ওর ওর সাথে কিন্তু আমার ফাইনালি কোনো গন্ডগোল হয় নাই, ওর মার সাথে আমার যে কথা কাটাকাটি হয়েছে সেই রেশ ধরে ওর মা যে ওকে বলেছে, ঠিক আছে, এই রেশ ধরে সে আমার সাথে সম্পূর্ণ কথা বলা বন্ধ করে দিল, ঠিক আছে। এবং গুরু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা একই বেডে ঘুমাইছি, একই বাসায় থাকছি, বাট কোনো টাচ হয় নাই এবং কোনো কথা হয় নাই ওর সাথে আমার, ঠিক আছে। এবং আমি প্রেগনেন্ট, আমি সারাদিন অফিসে জব করছি, বাসায় গেছে, রান্না করেছি, খাইছি, মানে ওই টাইমটার কথাগুলো আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। একটা মেয়ের জন্য সবচেয়েতে সবচেয়েতে কঠিন সময় হইতেছে যে মেয়েটা যখন প্রেগনেন্ট থাকে। বাট আমার যখন বাচ্চাটা পেটে ছিল তখন গুরু আমার কেউ পাশে ছিল না, কেউ না, না আমার ফ্যামিলি, না আমার হাজব্যান্ড, না আমার কোনো ফ্রেন্ড, কেউ না। এবং আমি তো বাসা ভাড়াটা শেয়ার করতাম, ও খাওয়াটা শেয়ার করতো, খাওয়া খরচটা দিত। লাস্টে যখন আমি দেখলাম যে আমি তো খুব বেশি যে স্যালারি পাই তা না, আমি দেখলাম যে আমি যদি পুরো বাসা ভাড়াটা দিই আর ও যদি এভাবে, ও কিন্তু বাজার করতো না, তো আমি ওকে একদিন বলতে বাধ্য হলাম যে তুমি যে আমার জন্য কিছু নিয়ে আসো না, বাজার করো না, তাহলে তুমি শেয়ার করো। পরে গুরু ও আমার বাসা ভাড়ার অর্ধেকও দিত, আর ও এই 4 মাসেও বলতে পারবে না যে কোনোদিন মাছ মাংস বাসায় নিয়ে আসছে, জাস্ট কোনোদিন ভর্তা, কোনোদিন আলু ভাজি, কোনোদিন আমি রান্না করতাম, ও খেত, ও রান্না করেছে, আমি খেয়েছি। বাট ওর সাথে গুরু আমার কোনো কথা, কোনো রকমের কোনো রিলেশন বলেন আপনি ওর সাথে আমার ছিল না। মাঝখান দিয়ে 2-4 দিন কথা বলতে গিয়েছি আমি, ও আমাকে বলে তুমি বেবিটা নষ্ট করে ফেলো। তখন আমি 3 মাস পার হয়ে গেছে আমার প্রেগনেন্সি, বাট গুরু আমি ডিটারমাইন ছিলাম যে আমি আমার বাচ্চাটাকে নষ্ট করবো না, মানে এত বড় পাপ আমাকে দিয়ে হবে না। ভবিষ্যতে আর তুমি তোমার মতো থাকো, বাট আমি এটানি হাও আমি বাচ্চা নষ্ট করবো না, আমি কোনো নষ্ট করে দিতে পারি না বাচ্চাটা, আমি কিভাবে নষ্ট করবো বলেন আপনি আমাকে। আমি বলতে চাচ্ছিলাম না এই কথাটা, বাট আমি বলবো, ওর সাথে আমার এরপরে 4-5 বার ফিজিক্যাল রিলেশন হয়েছে, যেটা কেউ জানে না, আমি এখন শেয়ার করতেছি আমার লাইফের খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট আমি শেয়ার করতে যাচ্ছি। আমি জানি না অন ইয়ারে বলাটা ঠিক হবে কিনা, যদি বলা ঠিক না হয় আমাকে মাফ করে দিয়েন। ও আমাকে আমার সাথে কথা না বলে, আমার সাথে কোনো রকমের কোনো রিলেশন না করে সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে আসছে, একবার, 2-3 বার আমি তাকে স্যাক্রিফাইস করেছি এবং জাস্ট ফিজিক্যাল ব্যাপারটা হয়ে যায় সে তার মতো শুয়ে থাকে অন্যদিকে। এক ফার্স্ট দিন কিছু বলি নাই, সেকেন্ড দিন আমি ওর সাথে কথা বলতে যাই, তো সে খুব উত্তেজিত হয়ে, মানে আমি ওকে বলছিলাম এরকম করে যে দেখো যা কিছু হিসেবে ভুলে যাও, তোমারও একটা বেবি আছে, আমারও একটা বেবি, তোমারও তো বেবি আমারও বেবি, এর মুখের দিকে তাকায় আমরা একটা সলিউশনে আসি। তখন ও খুব রুড হয়ে আমাকে বলে যে না তোমার উপরে না তোমার বেবির উপরে আমার কোনো মানে মায়া আছে। তো তখন আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমি আর আমার বেবি কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না, তুমি ওই চিন্তা করো না, ঠিক আছে আমি কখনো এসে তোমার সামনে দাঁড়াবো না, কখনো না, এবং আমার বেবিকেও দাঁড়াই দিতে। তো এরপরেও 10-15 দিন পরে সে আবার আমার সাথে ফিজিক্যালি ইনভলভ হইতে চাই। তো তখন কি করবো আমি, তাকে আস্ক করবো না যে তুমি কেন এটা করতেছো, নাকি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে করবে না, নাকি আমি বলে করেছি? এবং মানে তার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছিল যে লোপা তখন 7 মান্থ প্রেগনেন্ট, 6 মান্থ পার হয়ে যাচ্ছে, 7 মান্থ হবে, তুমি এখন ওর সাথে ফিজিক্যালি ইনভলভ হও তাহলে ওর বেবিটা নষ্ট হয়ে যাবে। এবং আমি ওকে বললাম
লোপা এখন তাহলে আলাদা থাকা হচ্ছে তাই তো দুইজনের,
একটু গুরু আমি বলি
আমরা অনুষ্ঠান শেষ করা দরকার লোপা,
2 মিনিট গুরু একটু। পরে হচ্ছে আপনার এইভাবে গেল ব্যাপারটা, যাওয়ার পরে আমার বাবা মেতে আসলো মেয়ের 4 তারিখ মে, এভাবে কিন্তু মে পর্যন্ত গেল। এবং আসলে এগুলোর সাথে আমার কিন্তু কোনো কথা হয়নি। পরে আমার বাবাকে আমি বাধ্য হলাম ডেকে নিয়ে আসতে, নিয়ে আসতে পরে আমার বাবা এসে বসে ওর সাথে জাস্ট বললো যে ঠিক আছে আমার মেয়ে যদি এই ভাষায় মরা থাকে মরবে, আমার মেয়ে যদি বাঁচে বাঁচবে, বাট তুমি যেহেতু ওকে তুমি হাজবেন্ড ওর কেয়ার নিতেছো না, ঠিক আছে তুমি জাস্ট তোমার মতো আলাদা থাকো, আমার মেয়ে আমার মেয়ের মতো আলাদা থাকুক। এবং ওইটা ছিল গুরু মেয়ের 4 তারিখ এই 2013 এর। পরে গুরু মেয়ের 4 তারিখে গুরু আমার বাসা থেকে চলে যাই, এবং এর মধ্যে তার সাথে আমার কথা হয় যে আমি তার সাথে থাকবো না, তাকে এগ্রিমেন্ট করে দিব, আমি তাকে মানে সে স্ট্যাম্প নিয়ে আসবে, আমি স্ট্যাম্পের উপরে লিখে দিব যে আমি তার সাথে থাকবো না, এই টাইপের কথাবার্তা সে নিয়ে আসে। পরে গুরু সে মেয়ের 4 তারিখে আমার বাসা থেকে চলে যাই, এবং মে জুন আমি হচ্ছে ইয়েতে ছিলাম, একা থাকতাম বাসায়। পরে জুনের 15 তারিখে গুরু আমি লিভে যাই, জুনের 23 তারিখে আমার বেবি হয়, এবং এরপরে গুরু ওর সাথে আমার আর কোনো রকমের কোনো যোগাযোগ হয়নি আজ পর্যন্ত, এবং স্টিল এখন পর্যন্ত ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই।
আপনি কি চান এখন একদম স্পেসিফিক ইন শর্ট এক লাইনে?
আমি গুরু চাই আমি আর আমার ছেলের ফিউচারটা কিভাবে ভালো হয়।
আপনি কি চান জাতিকের সাথে আবার আপনার সম্পর্কটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাক?
নেভার।
ইউ হ্যাভ অলরেডি ডিসাইডেড এন্ড ইউ হ্যাভ অলরেডি মেড ইউর মাইন্ড যে আসলে আপনি চান না?
নো।
কিন্তু আপনার এবং আপনার বাচ্চার ভরণ পোষণের জন্য যে
সম্পূর্ণটা আমি চাই,
এটার ব্যাপারে কি কোনো উদ্যোগ নিয়েছেন আপনি?
আমি আইনু শালিশিকেন্দ্রে গিয়েছিলাম, ওইখান থেকে ওকে কল করা হয়েছিল আমি যখন বাড়িতে যাওয়ার আগে, তো ওইখান থেকে অনেকবার ওকে কল করছে, ওইখানে গিয়ে একটা লিখিত অ্যাপ্লিকেশনও দিয়ে আসছে যে সে বেবি হওয়ার পরে মিট করবে, ওটা বেবি হওয়ার আগে ছিল, মানে 5 তারিখের ঘটনা, 4 তারিখে যে 5 তারিখেই আমি কিন্তু গেছি, ওকে কল করে ও বলছে যে বেবি হওয়ার পরে বসবে, অ্যাপ্লিকেশন দিয়ে আসছে, বাট বেবি হওয়ার পরেও ওকে কল করেছে, সে আজ পর্যন্ত কোনো রেসপন্স করেনি।
দেখা যাক, আমরা চেষ্টা করি আতিকের সাথে কথা বলা যায় কিনা, যদি অনুষ্ঠান আমাদের শেষ হয়ে গেল, তার সময় শেষ হয়ে গেল, তারপরে একটু ট্রাই করি জাতিকের সাথে কথা বলা যায় কিনা। যেখানে আপনারা শুনলেন বন্ধুরা যে কোনোভাবেই লোপা চায় না জাতিকের সাথে সম্পর্কটা আবার পূর্বের অবস্থায় যাক, কিন্তু সে এটা চায় যে সে এবং ওর পুরো নামটা কি,
তাহান আব্রাম
তার একমাত্র সন্তান, তাদের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় যে ক্ষতিপূরণ সেটা যেন অবশ্যই তাদেরকে দেয়া হয়, এবং সেই সাথে অবশ্যই যে মোহরনার টাকা সেটাও তো আপনি 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 পাননি, 5 লক্ষ টাকা।
পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি সব চাই।
আমরা এখন কথা বলবো আতিকের সাথে।
আমরা ট্রাই করছি আতিককে ফোনে নেবার জন্য এবং তার মধ্যে কিছু কমেন্টস এবং এসএমএস পড়িনি। যেমন ফেসবুকে আছেন তাসনুবা রাখি, লিখেছেন জীবনটা এমন কেন। আছেন এই মুহূর্তে তমা আক্তার, লিখেছেন যে আপু তোমার লাইফটা খুব কষ্টে কাটছে। ইমরান হোসেন লিখেছেন এত কষ্ট কেন, ভালোবাসে কেন এত কষ্ট হবে। মোহাম্মদ নুরুল্লাহ বলেছেন যে তোমার কান্না সহ্য হচ্ছে না আপু, আর কেঁদো না। সুজন লিখেছেন যে মানুষের জীবনটা অনেক আজব, এই একটু আগে হাসি আবার দুঃখ, সব লাভ স্টোরিগুলো এমন কেন হয় গুরু। আছেন মোহাম্মদ শামীম হাসান, ওকে আমরা বোধহয় লাইনে পেয়ে গেছি আতিককে।
আমরা এখন ফোনে নিতে যাচ্ছি আতিককে এবং আমরা মনে হয় কানেক্ট করতে পেরেছি না। আতিক শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। এতক্ষণ কথা বলছিলেন লোপা আমাদের এই ভালোবাসার স্টুডিও থেকে, যার কথোপকথনে উঠে এসেছে তার ব্যক্তিজীবন, আপনার সাথে তার সম্পর্ক এবং ফাইনালি আপনাদের বৈবাহিক জীবন, এবং সবচেয়ে বড় করে উঠে এসেছে আপনাদের দুইজনের ভালোবাসার যে গিফট তাহান আব্রাম তার প্রসঙ্গ। এখন সব মিলিয়ে আপনাদের সম্পর্কটা এমন একটি জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখান থেকে হয়তো রিটার্ন ব্যাক করার সুযোগ খুব বেশি নাই। সে অর্থে আপনি পুরো ব্যাপারটাকে আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন? নয় একটু লাইনে থাকবেন কাইন্ডলি, নয়েজ হচ্ছে কেন? জি জি, আপনি একটু লাইনে থাকুন, আমরা চেষ্টা করছি, আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছে। জি আপনি কথা বলুন আর নয়েজটা ক্লিয়ার করার ব্যবস্থা করুন। জি প্লিজ বলুন, আপনি কথা বলতে থাকুন, কথা বলতে থাকুন।
আপনি শুনতে পাচ্ছেন?
জি জি।
আমার ওয়াইফ আসলে তার যে ঘটনাগুলো ছিল অনেক কিছু আমি নতুন শুনলাম, জিটুর ব্যাপারগুলো অনেক কিছু মানে ডিটেল জানতাম না, মোটামুটি জানতাম। তো আমার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যে সব কথা বলছে সবকিছুই ওকে ছিল, মোটামুটি একটা দুইটা জায়গায় সে একটু অন্যভাবে বলতো। সেটা হচ্ছে যে তার সাথে যখন আমার মিট হয়, যোগাযোগ হয়, মানে জিটু যখন জেলে থাকে, জেলে থাকে যখন, তখন লোপা যে বললো যে জিটু যখন ব্যাক করে আসবে ওর কাছ থেকে পারমিশন নিয়ে সে আমাকে বিয়ে করবে, আসলে ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা হচ্ছে যে সে আমাকে প্রেশার দিচ্ছিল যে আসলে আমরা বিয়ে করে ফেলি, ও বিয়ে হইলে জিনিসটা হতে দিব না, তো বিয়েটা হতে দিব না, তো আমরা আগে ঠিক আছে। আমি ওইভাবেই ভাবছিলাম, আমি বাসায় গেলাম, বাসায় আম্মাকে বললাম।
একটু একটু জোরে কথা বললে আমাদের হয়তো কথাগুলো আরো স্পষ্ট শোনা যেত, একটু যদি কাইন্ডলি জোরে কথা বলেন।
তো এই তো এটুক, বিয়ের আগ পর্যন্ত এই জিনিস এটা এরকমই ছিল, এ পর্যন্তই ছিল, সবকিছুই ঠিক বলতে সে। কিন্তু আমার যে বিয়ে হলো ওর সাথে, বিয়ের পরের ব্যাপারগুলো অনেক শর্টকাটে জাস্ট ওর নিজের কথাগুলো বললো যে ও কি কি ফেস করছে। তো এখানে তো অনেক কথা আছে, যে কথাগুলো বললো এগুলো তো আর একদিনে কথা নেই, দুই বছর লাগছে করতে, তো অনেক শর্টকাটে বলতেছে। আচ্ছা গুরু একটা কোশ্চেন করি আপনাকে,
প্লিজ
করবো?
জি জি।
একবারও কি তার মুখ থেকে আপনি শুনলেন যে সে আমাকে ভালোবাসে?
এখন পর্যন্ত শোনা হয়নি,
হয়নি, কারণ এটা আসলেই হয়নি, এটা সেই জন্যই বলেনি সে, কারণ অন্তত এই জায়গাটা সে ঠিক ছিল। আর সে বারবার বলছে যে আমি তাকে অনেক ভালোবাসতাম, অনেকবার বলছি হ্যাঁ এটা সত্যি কথা, কারণ বলতাম আমি এই কারণে যে সে যেন আমাকে ভালোবাসে, কারণ আমি শুধু ভালোবাসি তাকে, ভালোবাসে গেছি। তো সে ভালো বাসত না আমাকে, যে বিয়ে করছে সেদিন সেদিন আমাদের বিয়ে হয়েছে। ও আচ্ছা, আরেকটা কথা, বিয়ের আগে যেটা কথা সে বললো যে সেই এসে আমাকে প্রপোজ করলো যে আমাকে বিয়ে করবা, আচ্ছা বিয়ে করবো আমরা, এই কথাটাও সেই আমাকে এসে বলছে। ওর মামি এসে বলেনি, ওর মামি একবার বলছিল কিন্তু আমি এটা ইগনোর করি। আমি বলছি আপনি বললে তো আর হবে না, লোপা তো ও কি বল, ও কি চায়। তারপরে লোপা এসে আমাকে বলছে যে আমাকে বিয়ে করবা, তা আমিও রাজি হই। তারপরে আসলে বিয়ের পরের ব্যাপারটা, বিয়ের পরের ব্যাপারগুলো প্রথমের দিকে ভালো ছিল, প্রবলেম শুরু হয় যখন দেখি যে সে শুধু টিটুকে নিয়ে থাকে সবসময়।
কিভাবে? টিটুর প্রসঙ্গ বলতো আপনার সামনেই?
সরি,
টিটুর প্রসঙ্গ কি আপনার সামনেই বলতো?
হ্যাঁ, টিটুর প্রসঙ্গ মানে টিটুর ব্যাপারে যা কিছু শুনছি আমি, ও যেভাবে বলছে সেভাবেই শুনছে, কিন্তু তারপরে ফাইনালি অনেক কিছুই চলে আসে আমার সামনে যেগুলো আমি নিজেও বিশ্বাস করতাম না, করি নাই, ওটা নিয়ে ইস্যু তৈরি করতাম না আমি কখনোই। ওর সাথে একটা মেয়ের সাথে একটা ছেলে সম্পর্ক থাকতেই পারে, একটা সম্পর্ক হইতেও পারে, আমারও ছিল আগে, তার সাথেও থাকতে পারে, তো এত কিছু ধরলে আমি তো বিয়ে করতাম না। তো যখন আমি বিয়ে করি, বিয়ের পরে আসলে আমি তাকে, আমাদের মধ্যে রিলেশনটা এরকম ছিল যে আমি হয়েছি ওয়াইফ, সে হয়েছে হাজবেন্ড, মানে ব্যাপারটা এরকম ছিল।
কেন, রান্না করতে হতো তাই?
না, নট অনলি রান্না আর কি, যত রকমের যা কিছু ছিল গুছানোর জন্য। তো সে তাকে, মানে তার প্রতি আমার যে কথাগুলো ছিল প্রথমের দিকে, তুমি আমাকে ভালোবাসো না কেন, তুমি আমাকে সময় দাও না কেন, আর তুমি কথা বলো না কেন আমার সাথে, প্রথমের দিকে এই কথাগুলো আমি সবসময় তাকে বলতাম।
তারপর আমি একটু বলি, আমি ইন শর্ট বলি আপনার জায়গা থেকে, আপনাকে দেখেন আমি বর্ণনা করতে পারছি কিনা, তাহলে হয়তো মোটামুটি কথাগুলো কভার করা সম্ভব হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি এরকম কিছু বলতে যাচ্ছেন যে মেয়েটিকে আপনি বিয়ে করলেন, আপনার তরফ থেকে ভালোবাসায় কোনো কমতি ছিল না, সে কারণে সবকিছু জেনে শুনে বুঝে মেয়েটির আপনি বিয়ে করলেন। বিয়ে করার পর প্রাণান্তকর চেষ্টা করেছেন যে মেয়েটির মধ্যে পরিপূর্ণভাবে নিজের জায়গাটা তৈরি করে নিতে, কিন্তু যতবার জায়গা তৈরি করতে গেছেন ঘুরে ফিরে আপনি আতিক আপনার জায়গাতে টিটুর চেহারায় দেখতে পেয়েছেন তার মনের আয়নায়, এবং সর্বোচ্চ প্রচেষ্টা করার পরে যখন নিগৃহীত হয়েছেন তার পক্ষ থেকে সেই ভালোবাসা, সেই আন্তরিকতা, ইভেন একদম সেই স্বামী স্ত্রীর সেই ক্লোজেস্ট মুহূর্তগুলোতেও সেই আবেদন, সেই সমর্পণ যখন কাছ থেকে দেখার সুযোগ বা সৌভাগ্য হয়নি, তখন আস্তে আস্তে করে তার প্রতি আপনার বিতৃষ্ণা বা তার প্রশ্নে আপনার এড়িয়ে তাকে এড়িয়ে যাওয়ার মতো একটা মানসিক অবস্থা আপনার মধ্যে তৈরি হয়েছে, এবং এই জায়গাগুলো হয়তো অনেক সময় জায়গা করে নিয়েছে বাইরের কিছু প্রেক্ষাপট বা বাইরের কিছু ঘটনা। ব্যাপারটা কিরকম?
বাইরের
কথাটা বাদ দেন, বাইরের কথা আগ পর্যন্ত যে কথাগুলো বললাম সেই কথা,
বাইরের জিনিসগুলো আমাকে এফেক্ট করেনি কখনো, করতো না, আমি ওগুলোকে প্রশ্ন,
আচ্ছা অতটুকু বাদই দিলাম, বাকি যে কথাগুলো বললাম তাহলে কি ঠিক এরকমই?
আমার যে এক্সপেকটেশনটা ছিল, আমি যেটা চাইতাম, আমি ভাবছি যে আমি বিয়ে করছি, আমি একটা সংসারে নতুন আসছি, আমি আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু চাই, আমি তাকেও দিতে চাই, অথচ আমি তাকে দেই বাট সে আমাকে কোনো কিছু দেয় না। সে একটা জিনিসই ফিল করে সবসময় যে আসলে আমি যে তার হাজবেন্ড, এটা তার মনের মধ্যে কখনো থাকে, তার যে দায়িত্ববোধ, মানে তার হাজবেন্ড কি চায়, ফ্যামিলি কিভাবে গুছাইতে হবে, কি করতে হবে না করতে হবে, কোনো কিছুই তার মধ্যে নাই যে ফ্যামিলি ফ্যামিলি গুছাবে, বা আই মিন আমরা যে থাকবো আমরা কি করবো কিভাবে চলবো, এগুলো কোনো ফিলিংস তার মধ্যে নাই। তার মধ্যে শুধু একটা জিনিস কাজ করতো যে সে চাকরি করবে কিভাবে, চাকরিতে যাবে কখন, গেল আসলো দশটা, হ্যাঁ যেটা সে বলছে সবকিছু ঠিকই বলছে। সে সকালে যেত দশটায় আসতো, রাত দশটায় আসতো, বাদ বাকি কাজ সবই আমি করতাম, সে আসতো খেয়ে দিয়ে ঘুমায় যেত, এরকমই সে করছে। হ্যাঁ আমি যে তার কাছ থেকে কোনো কিছু পাবো বা আমি আমি যে কিছু নেবো তার কাছ থেকে, আমার কোনো চাওয়া পাওয়া তার মধ্যে ছিল যে এগুলা কি কোনো কিছু মনে করত, অথচ সে আমার কাছ থেকে অনেক কিছু চায়। একটু পরের দিকে তো শর্ট টাইম, আমি তো কিছু বলতে পারবো না, হয়তো অনেক কিছুই বলার ছিল আমার, আমি তার কাছ থেকে কিছু পাই নাই, আমি অনেক কিছু চাইছিলাম তার কাছ থেকে। আমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম, এত ভালোবাসতাম আমি তাকে, সে খুব ভালোভাবে জানে যে আমি তাকে কত ভালোবাসতাম, আমি তার জন্য কি কি করতাম সেটা সে জানে। সে সেজন্য এক বছর বা দুই বছর পরে সে ওই সেই পুরাতন আপেক্ষিক খুঁজে পাইতে চাইত সবসময়, বলতো আমাকে যে তুমি আগের মতো হও না কেন, কিন্তু আমি তো আগের মতো কিভাবে হব বলো, আমি তাকে এভাবে বলতাম। তার মধ্যে প্রফেশনালিটিটা খুব ভালো ছিল, সে খুবই প্রফেশনাল, সে খুব চঞ্চল ছিল, ঘুরতে পছন্দ করে, আমি একটা সাধারণ ছেলে, আমার মধ্যে আমি মানে সেরকম
আপনার সাথে লোপার কেমিস্ট্রিটা খুব বেশি জমতো না, এটা কি লোপা বোঝানোর চেষ্টা করতো?
না না আচ্ছা আমি বলি, হ্যাঁ হ্যাঁ জমতো না মানে কি আমাদের না,
এটা কি বোঝানোর চেষ্টা করতো লোপা আপনাকে?
বোঝানোর চেষ্টা করতো না, কিন্তু এটা মানে অন্যভাবে প্রকাশ পাইতো। দেখা যাচ্ছে আমি ওকে বললাম দেখো তুমি এই ড্রেসগুলো পরে যাও না বাইরে, ও তখন আমাকে রিপ্লাই করতো যে কেন তুমি আমাকে দেখো না এই ড্রেস পরে, এই শর্ট ড্রেস পরে তো আমি তো ইউ লেভে চাকরি করছি, তুমি তোমার সাথে ঘুরতে যাচ্ছি। আমি বলি শোনো ওই ইউ লেভে তো চাকরি করো না তুমি, তুমি আবুল খায়ের চাকরি করতেছ, হাজার হাজার মানুষের সামনে ঘুরবা ফিরবা, তুমি একটা ফর্মাল ড্রেস পরো। এই জিনিসগুলো এই ছোটখাটো জিনিসগুলো নিয়ে ওর সাথে প্রবলেম আছে, মানে আমি যদি বলি যে এটা করো না।
আচ্ছা আমি একটু শর্ট শর্ট করতে আপনাকে সাহায্য করি হাতিক, তাহলে শর্ট হবেও না অ্যাকচুয়ালি। অলরেডি আমরা জানেন আপনি অবশ্যই আমাদের প্রোগ্রামের ফরম্যাট অনুযায়ী দেড়টায় শেষ করে অলরেডি একটা ৪২ বাজে, তারপর আমি বলি আপনাকে, সেটি হচ্ছে যে আমি যদি ঠিক বলি আপনি হ্যাঁ বলবেন তাহলেই বোঝা যাবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আপনাদের প্রবলেমের একটা বড় জায়গা তৈরি হয়েছিল এইভাবে, আমরা তো এর কথা ডিটেলসে শুনেছি লোপার কথা, সোর প্রসঙ্গটা না আনলেও চলবে। এখন আপনার সাথে জাস্টিফাই করার জন্য আপনার কথাগুলো আমি আমার মতো করে ইন শর্ট বলার চেষ্টা করছি, আপনি বলবেন যে ঠিক ধরতে পাচ্ছি কিনা। আপনি ভালো বাঁচতে বাঁচতে লোপাকে, লোপার প্রতি আপনার টান এবং লোপার প্রতি আপনার যে ভালোবাসার পরিমাণ, এটির এটি এমন একটি স্টেজে পৌঁছেছিল এবং সেই সময়টাতে আপনি নিজেও তখন জবের মধ্যে ঢোকেননি, আপনি যেহেতু পড়ালেখা শেষ করার চেষ্টা করছিলেন এবং ফাইনালি আপনি পড়ালেখা শেষ করলেন, পরবর্তীতে জবে ঢুকলেন, আপনারও জীবনের একটা ট্রানজিশন পিরিয়ড পার হচ্ছিল। তো এই এই ট্রানজিশন পিরিয়ডে যে ধরনের স্বামী স্ত্রীর যে ধরনের কেমিস্ট্রি আপনি দেখে অভ্যস্ত আপনার পরিবারের মধ্যে, আপনার পরিবার পরিজনের মধ্যে, বা যে ধরনের স্বামী স্ত্রী কেমিস্ট্রি আপনি এক্সপেক্ট করেন, স্বপ্ন দেখেন, সে ধরনের স্বামী স্ত্রী কেমিস্ট্রি কিন্তু আপনি এক্সিকিউট করতে পাচ্ছেন না, এই যেহেতু আপনার জীবনের একটা ট্রান্সফরমেশন চলছে, তাই এটা আপনি ঠিক মনের দিক থেকে সে অর্থে মেনে নেওয়ার মতো মানসিকতায় থাকবেন না, এটা খুবই স্বাভাবিক। নিজের মনের অজান্তে চান অথবা না চান একটা হীনমন্যতা কিন্তু জায়গা করেই নেয়, এটা একটা ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে যখন আপনি তাকে বাইরে থেকে দেখেছিলেন সাধারণ চোখ দিয়ে, তখন তার আটোসাটো ড্রেস, তার তার পাঁচ ফিট সাত ইঞ্চির এই যে জায়ান্ট ফিজিক, সেটি যেভাবে অ্যাট্রাক্ট করবে, যখন সে আপনার ঘরে চলে আসবে, ঘরের বউ হবে, যখন সে আপনার ভবিষ্যৎ সন্তানের গর্বিত মাতা হতে যাবে, তখন অবশ্যই চাইবেন যে এই সৌন্দর্য অবশ্যই ঢাকা থাকুক শুধুই আমার জন্য, এই সৌন্দর্য ঢাকা থাকুক এই বাড়ির চৌহদ্দির ভিতরে, এবং সে এমনভাবে বাইরে উপস্থাপন করুক নিজেকে যাতে করে মানুষ তাকে দেখে অবশ্যই বলবে সুন্দর, যে কথাটার মধ্যে শ্রদ্ধাবোধ মিশে থাকবে, যেখানে যেন ভলগারিটির দৃষ্টি নিয়ে কেউ না দেখে তাকে। এরকম অনেকগুলো ব্যাপার, শুধুমাত্র পোশাক না, অনেকগুলো সবগুলো ব্যাপারের মধ্যে আপনি এই জিনিসটা খুঁজে পেতে চাইতেন, যেভাবে আপনি আপনার মা বোনকে ছোটবেলা থেকে বড় হওয়ার সময় তাদেরকে দেখেছেন সামনে থেকে, যেভাবে আপনার পরিচিত এরিনার মধ্যে
ঘরের বউদেরকে অ্যাক্টিভিটিস গুলো করতে দেখেছেন, সেই জিনিসগুলো নিজের চেতন অথবা অবচেতন মনে খুঁজে পেতে চেষ্টা করেছেন আপনার বইয়ের মধ্যে, যখন পাননি, যখন দেখেছেন এই দুটোর মধ্যে যোজন যোজন পার্থক্য, যোজন যোজন মাইলের দূর ফারাক, তখনই আপনার মধ্যে এবং তার মধ্যে এই পার্থক্য বা এই দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি কি ঠিক বলছি পুরো ব্যাপারটা?
হ্যাঁ ঠিক বলছেন, কিন্তু আমি ট্রাই করছি, আমি প্রচুর পরিমাণে
ওই ব্যাপারগুলোকে ম্যানেজ করার জন্য চেষ্টা করেছি, যে এটা তো আর আমার দিনাজপুরের রমক জায়গা না, এটা ঢাকা, এখানে সার্ভাইভ করতে গেলে তো এরকম হতেই পারে, এই পরিবেশে এতটুকু ছাড় দেওয়া যেতেই পারে, আমি তো একটু মুক্ত মনের হতেই পারি, এই চেষ্টা করেছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো তাকে বলতাম যে তুমি আমার সামনে থাকো না, আমি তোকে টি শার্ট কিনে দিতাম, তারপরে শর্ট প্যান্ট, আমি আমি অনেক কিছুই করতাম।
আচ্ছা, বাট বাট আপনার কাছে
মনে হতাম যে তুমি যেহেতু বাইরে থাকো, বাইরে হাজারটা মানুষের সামনে থাকবে, তো ফর্মাল ড্রেস বলতে কি, নর্মাল ড্রেস যেগুলো ইউজ করে, ঢাকা শহরে তো আমিও জব করি, দেখি না আমি আসলে জিনিসগুলো কি, আমি তাকে যেভাবে বলতাম ও কিন্তু সেভাবে নিত না, ও নিত অন্যভাবে, যে ও আমার, আমি তো ঠিক আছি, তার মধ্যে একটা জিনিস কাজ করে কি, যে ও কেন আমাকে এভাবে বলবে, আমি তো ঠিক আছি, আমি ওকে, আমি কি খারাপ কিছু করতেছি? আমি তো তাকে বলি নাই যে তুমি খারাপ কিছু করছো, আমি জাস্ট ওকে লাস্ট রাস্তা দেখাইতাম, আমি বলতাম যে তুমি এভাবে করো অ্যাজ এ হাজবেন্ড হিসেবে, আমি কি চাইতে পারি না, আমি তো তার হাজবেন্ড।
একদম একদম শেষ মুহূর্তে বুঝে গেছি, এবং আপনার কথাও মনে হয় আমার, আমি যেভাবে বলার চেষ্টা করেছি সব মিলিয়ে শ্রোতা বন্ধুরাও বুঝে গেছে, এবং বুঝে গেছে লোপার কথা। এখন একদম শেষ মুহূর্তে এসে আতিক, জীবনের কি হবে, কারো কিছু হোক আর না হোক, তাহান আব্রাহাম, ওর কি হবে?
আমার লাইফের মধ্যে আমাকে যদি আপনি সময় দিতেন তাহলে আমি অনেক কিছু বলতে পারতাম, নিজে নিজে অনেক পস্তাই বা আমার খুব খারাপ লাগে, এটা হচ্ছে একটাই দোষ, একমাত্র দোষ আমার, এটা আমি স্বীকার করি।
দোষটা কি মাপের, দোষটা কি মাপের সেটা অনুভব করতে পাচ্ছেন? যেখানে যেখানে পৃথিবীর কোন শক্তি কাউকে বেঁধে রাখার কথা না, আমি যেমন অসুস্থ থাকার কারণে গত 7 দিন আমার ছেলের কাছে যেতে পারিনি, আমার ভেতরে কি চলতেছে সেটা আমি নিজে শুধু টের পাচ্ছি, যদিও 3G-র কল্যাণে প্রতি মুহূর্তে দেখার সুযোগ তৈরি হয়ে যায়, দেখছিও তারপরেও। তো আপনার জন্ম নেয়া তাহান আব্রাহাম ফুটফুটে বাচ্চা আমি দেখলাম, আমি কিছুক্ষণ কয়েকবার সে বাচ্চাটিকে কাছে থেকে দেখলাম, সাধারণ মানুষ হিসেবে কিউরিসিটি সামাল দিতে পারেনি, একবার ওয়াশরুমে যাওয়ার পথে বাচ্চাটিকে দেখে ঘুরে গিয়ে দেখে আসলাম, আর আপনি বাবা জন্ম নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেখেননি আতিক?
হ্যাঁ, অনেক বড়, মানে পৃথিবীতে হতে যাচ্ছে বড় কোনো ভুল থাকতে পারে না।
আমার সামনে তো আপনার বাচ্চা ছবি দেখেছেন
না? আমি দেখি,
বর্ণনা দেওয়ার চেষ্টা করি, জীবনেও সম্ভব না, আমার ভেতরে সেরকম ভাষার স্টক নাই, তারপর বর্ণনা দেওয়ার চেষ্টা করি। আমার সামনে এখন যে বাচ্চাটির ছবি দেয়া আছে, যেটা আর কেউ না, পৃথিবীতে যে শত শত কোটি মানুষ, তাদের কারো সাথে বাচ্চাটির সেরকম হয়তো গভীরতম সম্পর্ক নাই যেমনটা আছে আপনার সাথে, কারণ আপনি হচ্ছেন,
আমি জানি যে সে দেখতে আমার মতোই হবে,
আমি বর্ণনা দিই, আপনি মিলায় নেন কেমন হয়েছে শুনেন, যদি দেখেননি যেহেতু, ছবিও দেখেননি, বর্ণনা দিচ্ছি শুনেন। আমার সামনে এখন ওই বড় এলইডি স্ক্রিনে আপনার বাচ্চার ছবি ফুটে উঠেছে, আমি সেই বাচ্চার ছবিটি দেখতেছি, এবং আমি যে বাচ্চাটি বর্ণনা দিচ্ছি তাহান আব্রাহাম, সে বাচ্চাটি বর্ণনা দিচ্ছে এমন একজন মানুষের কাছে যিনি হচ্ছেন তার বাবা, সে বাচ্চাটির থুতনিটা অনেক সুন্দর, বুঝছেন, থুতনিটা না একবার স্পষ্ট, আমি থুতনি থেকে শুরু করি কারণ ওইখানে চোখটা আটকে গেল, অনেকে থুতনি ক্লিয়ার থাকে না, কিন্তু তাহানের থুতনিটা অনেক বেশি স্পষ্ট, এবং 7 মাস বয়স মনে হয় তাহানের এখন, উপরের ঠোঁটটার সাথে নিচের ঠোঁটটা তুলনামূলকভাবে বেশি পাতলা, যেটি একরকম উপরের ঠোঁটটাকে ঠেলে রেখেছে সামনের দিকে, তারপরে নাকের নিচে ওই জায়গাটা অনেকের প্লেন থাকে, বাট তাহানের জায়গাটার মধ্যে কিন্তু নাকের নিচের যে জায়গাটুকু সেখানে একটু একটু মানে জাস্ট একটু, তাহানের কথা সরি, আমি তাহান এতক্ষণ আসলে স্টুডিওর বাইরে ছিল, আমার কথা বলা শোনা, এরা আবার তাহানকে নিয়ে এসেছে স্টুডিওর মধ্যে, স্বাভাবিকভাবে স্টুডিওতে এসে মাকে দেখে কান্নাকাটি শুরু করেছে। আচ্ছা, একটু একটু ওকে আদর করে যাক। আপনি লোপা তাহানকে নিয়েই থাকুন, এবং তাহানের পরনে এখন যেটি আছে সেটি হচ্ছে যে একটি টি শার্ট, সাদা এবং লাল কালারের বর্ডার দেওয়া। ও মাশাআল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত। মানে আপনি, আপনার স্বাস্থ্যর ধরন কেমন আমি জানি না, বাট ওর স্বাস্থ্যের ধরন যেটা সেটা হচ্ছে অনেক সুগঠিত বেবিদের যেমন স্বাস্থ্যের ধরন থাকে সেই রকম। এবং মুখের কালার, বেবিদের কালার যে কালারটা আমি দেখছি, এই কালারটা যদি এক্সিস্ট করে পুরুষদের মধ্যে, যে কালারটা দেখতে খুব বেশি ভালো লাগে মেঘলা, সেই কালারটাই আমার মনে হয় ফাইনালি ওর মুখে চেহারাতে এক্সিস্ট করবে। এবং ফেসটা কিন্তু একদম কাটা কাটা শার্প, একদম শার্প ক্লিয়ার ফেস আর কি। চুল মনে হয় খুব বেশি দিন আগে কাটা হয়নি, যে কারণে চুলটা অনেক একটু হালকা ভাবে আছে। চোখগুলো হচ্ছে একদম মানে স্পষ্টত, এবং সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যেন ওর সাথে, লোপার সাথে ফেসের খুব বেশি সিমিলারিটি আমি দেখতে পাচ্ছি। এবং যতটুকু শুনলেন ততটুকুতে কি মনে হচ্ছে আপনার দিকে গেছে মনে হয়, না পুরোটাই গেছে? এবং পায়ের যে ধরনগুলো না সুগঠিত, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? ওর হাত এবং পা একদম সুগঠিত ধরনের, এবং পায়ের মাসল, হাতের মাসল আলহামদুলিল্লাহ, এগুলো বলাতে অনেক সময় আমি এগুলো বিশ্বাসও করি অনেক সময় যে স্বাস্থ্যরাস্তা খারাপ যেন না হয় আলহামদুলিল্লাহ, যাই হোক মাশাআল্লাহ এরকম আরকি সুগঠিত। মানে অনেক বাচ্চা থেকে অনেক সময় লিখলিকে ধরনের গড়নটাই কেমন যেন একটু পাতলা ধরনের, এরকম তো আমরা জন্মগত ভাবে এই গড়ন নিয়ে আসি স্রষ্টার কাছ থেকে, তা তো জানিস যে কেউ হয়তো সুগঠিত আর কেউ হয়তো গড়ন হয়তো তাদের শেপটা একটু অন্য রকমের। যেমন আমি সারা জীবন কয়েক জনম ব্যায়াম করি, তাও আমি কোনোদিন আর্নল্ড শ্রোয়ার্জনিগার হব না, কারণ আর্নল্ড এর শেপটাই ওই রকম। ঠিক আছে, এরকম তিনটা ধরনের শেপ নিয়ে আসে। তো তাহানের এই জিনিসটা আমার দেখে ভালো লাগতেছে, তাহানের শেপটা কিন্তু একটু সুগঠিত ধরনের শেপ, এবং গায়ের কালারটা মাশাআল্লাহ। কি আপনি কি ফর্সা নাকি?
না, আমি
শ্যামবর্ণ। না তো ওই রকমের কমপ্লেক্সনটা ওরকমই হবে হয়তো, বাট উজ্জ্বল শ্যামবর্ণ হবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে, যেটি ছেলেদের কালারের সাথে অনেকখানি যায়। এবং পায়ের পেশি, হাতের পেশি, বডির স্ট্রাকচার সবকিছু অনেক বেশি সুগঠিত আর অনেক বেশি স্পষ্টত। সাত মাস বয়সে অনেক 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 মানে অনেক পরিচ্ছন্ন একটা বেবি, ঝরঝরে বেবি, এই ভাষাটা খুঁজে পাচ্ছিলাম না আর কি, ঝরঝরে লাগতেছে আর কি দেখে। এই হচ্ছে আপনার ছেলে, যে ছেলেকে আপনি এখনো জন্ম হওয়ার পর থেকে দেখেননি। আপনাদের সাথে আপনাদের পারস্পরিক দ্বন্দ্ব গ্যাঞ্জাম থাকতেই পারে, এর জন্য বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন আছে, বাংলাদেশের কোর্ট আছে, আপনারা আপনাদের মতো করে সমাধান করতেই পারেন। কিন্তু ভালোবাসার বাংলাদেশ থেকে আপনার কাছে ওই আহ্বান, ওই নিয়েই হয়তো কথা বলছি যে তাহানের কি হবে, তাহান কি এমন দোষ করে পৃথিবীতে এসেছে যে সে এসে তার মতো দেখতে, সে যে মানুষটির জেরক্স কপি, সে যে আতিকের জেরক্স কপি, সে আতিককে সে তার কাছে পাবে না? এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দেবেন।
সে যে পাবে না, এটা তো কি বললো আপনাকে, এটা যেতেও পারে, এখন নয় পাবে না, পরে তো পাবে।
কিভাবে বলেন, একদিন স্পেসিফিক বলেন
না। আসলে
বেবিটাকে একটু কোলে নাও তো, তোমরা কোলে নিয়ে একটু আদর করো, কানলে ওর মাকে আবার দিয়ে দিও, কান্দার কি পসিবিলিটি আছে মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে বেবিকে কোলে নিয়ে লোপা আপনি একটু বসুন। হ্যাঁ লোপা, ওকে কোলে নিয়ে বসুন। এমন ভাবে শক্ত করে ধরেছে দেখেনি, ওই কারণে আপনাকে দেখে কান্নাকাটি করে উঠেছে, এই কারণে। হ্যাঁ, এমন ভাবে শক্ত করে ধরেছে আপনার ছেলে তার মাকে। বসেন, আপনি বসেন, সমস্যা নাই।
This track was downloaded from FusionBD.com.
মাশাল্লাহ, ও তো একদম সুস্থ না, মানে কোন রকমের তো কোন সাইড ইফেক্ট, ঠান্ডায় প্রবলেম বা এই সব নাই না?
আজ আমার বাবার বাচ্চাটা একেবারে টোটালি সুস্থ।
হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার দেখি ও খুব ঝরঝরে মনে হচ্ছে একদম, বেলুন আছে আমাদের বাড়ি, এক বুঝি বেলুন গুলো খুলো তো, দুইটা বেলুন খুলো, এখান থেকে টান দিয়ে খুলো, তোর হাতের কাছে দাও। আমাদের এই যে বছর, এক বছর পূর্তি ছিল, যে কারণে বেলুন লাগানো, সেগুলো দেখবার চেষ্টা করছে আপনার ছেলে। এখন সেই বেলুন গুলো আমরা তার হাতে দেওয়ার চেষ্টা করছি, আমার মনে আরো একটু খুশি হবে। তাহলে হাতের কাছে দাও, দাও হাতের কাছে, ধরতে যাচ্ছে বেলুন গুলোকে। জি বলেন এবার আপনি। আতিক বলেন।
আমি একটা জিনিস
শুধু তাহানের কথা জানতে চাচ্ছে সবাই,
একটু
জি বলেন।
কারণ বাচ্চাটা কিন্তু আমি নিয়েছি, এটা হচ্ছে আমার ইচ্ছায় বাচ্চাটা নেওয়া। ফার্স্ট অফ অল এটা মনে রাখতে হবে, বাচ্চাটা নিয়েছি আমি, কিন্তু ও বলছিল যে তিন মাসের মাথায় গিয়ে ওটাকে নষ্ট করতে বলছি। আমি তিন মাসের মাথায় না, আমি এক মাসের মাথায় গিয়ে বলছি, একবার বলছিলাম তাকে। তাকে আমি এই কারণে বলছিলাম যে ও তো ঘটনাগুলো শর্টকাট বলছে, এর মধ্যে অনেক ঘটনা ঘটছে ওর সাথে। আমার হয়তো মাসে 30 দিনের মধ্যে 20 দিনে ঝগড়া হইতো, কারণ আমাদের মতের এত অমিল ছিল যে সে তো কখনোই আমাকে মানে না, মানতো না কখনো। আমি যদি বলি যে তুমি এটা করো, করবে না, ও বলে আমি কেন করব, আমি তো ঠিক আছে। এই তো গ্যাঞ্জাম ঝগড়া সবসময়, সেও বলছে সেম কথা, আমিও বলি ঝগড়া করতো। আসলে এই যে আলাদা থাকা, এটাতে হয়তো এটা এই কারণেই আলাদা থাকা। আমি কিন্তু আলাদা হইতে চাইনি, আমি ওর সাথে থাকতাম, আমি যেভাবেই থাকি আমি ওর সাথে কথা বলতাম না, কথা বলতাম না, ঠিক আছে, মাঝে মাঝে দরকার ছাড়া কথা বলতাম। আলাদা হওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমি আলাদা হইতাম না, তার বাবা এসে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেয় কারণেই যে আমি কিন্তু তার ক্ষতি করতাম না কখনো, আমি তার কেয়ারও করতাম না। সত্যি কথা, কেয়ার করতাম না মানে কি, যে আমি আসলে তার সাথে কোনো যোগাযোগ বা কথাবার্তা বলতাম, একসাথে থাকতাম। আমি দেখতাম যে ও আমার চোখের সামনে দিয়ে চলতেছে, ফিরতেছে, খাচ্ছে, বসতেছে, টিভি দেখতেছে, আমি জাস্ট কথা বলতাম না। আদারওয়াইজ সবকিছুই তো আমি খেয়াল করতাম, থাকতাম তো একসাথে, তাই না? আমিও জব করতাম, সেও করতো, আসতাম তো একসাথে, আসে বাসায় ঢুকতাম, ও হয় কখনো রান্না করতো আমি করতাম, আমি করলে ও করতো না, ও করলে আমি করতাম না। হ্যাঁ, চোখের সামনেই তো থাকতাম, আমার বেবি যে ওর পেটের মধ্যে, এটা তো আমি জানি। এবং কি ওটা, এই যে ও যে বললো 7 মাস পর এটা নষ্ট করার কেউ বুদ্ধি দিচ্ছে, আসলে এই জিনিসগুলো ভুল ধারণা। বেবি নষ্ট করার কেন আমি নষ্ট করবো, আমার বেবি তো, আমি তো নিতে চাইছি। আমি তাকে নষ্ট করতে বলছিলাম এই কারণেই যে আমি মানে সত্যি কথা বলি।
আতিকের কানটা কি এই টাইপের? আতিকের কান কি রকম নাকি? তাহানে যেমন কান দেখছি, মানে আতিকের কানটা মানে এরকমই নাকি, একটু ছোট ধরনের আর একটু টান খরগোশ টাইপের কি হালকা? আচ্ছা আচ্ছা, তারপর বলেন।
না, আমি আমি জানি যে সে আমার মতো হবে
না, একদম একদম জেরক্স কপি, কারণ আমি এটা লোপার কিছু ছাপ অত বেশি দেখছি না এর মধ্যে। নাকটা, নাকটার কিছুটা সিমিলারিটি হয়তো আছে।
আমার কাছে পিকচার আছে ওর,
কই দেখি দেখি, তাহলে তো মিলে মিলে যায়।
আমার আমার ব্যাগটা একটু নিয়ে আসেন
না। না না, ওই আর দরকারও হয়তো হবে না, ওটা ইও বুঝতেছে। আপনি কি মোটামুটি একটা আদল টের পাচ্ছেন আতিক? যতটুকু বর্ণনা দিয়েছি, চোখটা কিন্তু একদম গোল বুঝছেন, মনি একদম ব্ল্যাক, আর ফেসটা হচ্ছে, ফেসটার ওভারঅল ফেস হচ্ছে, মুখটা গলি বলবো, বাট থুতনির দিকটা একটু বেশি চওড়া হওয়ার কারণে একটু লম্বাটে দেখাচ্ছে। নাকটা হচ্ছে মাঝারি ধরনের, একটু জায়গা নিয়ে, বাট নাকের উপর অংশটা আবার খাড়া, বাট নাকের ভেতরে যে গোলগুলো সেগুলো একটু আবার বড়, বুঝতে পারছেন? কপালটা একটু বড়ই বলবো নাকি কি বলবো, একটু না না অত বেশি বড় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, তারপর বলেন। আর আপনি আমার কথাতে টের পেয়েছেন, এবং আমি বলি লিসেনার যারা এতক্ষণ পর্যন্ত প্রায় 13-14 হাজার মনে হয় মেসেজই পাঠাইছে, কত হবে রে আনুমানিক? 15-15 হাজারের মতো মেসেজ অলরেডি পাঠাইছে। কারো কোনো ইন্টারেস্ট এসব নিয়ে নাই, যে আপনারা কি নিয়ে গ্যাঞ্জাম করেছেন আর কি নিয়ে মারামারি করেছেন। ওরা শুধু জানতে চাচ্ছে তাহান আব্রাহামের ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি, ও তো আসর মায়ের সাথে, আপনার ভূমিকাটা কি এক্ষেত্রে, সেই সম্বন্ধে এটা একটু বলবেন। আমি অসুস্থ মানুষ, রোগী মানুষ আতিক ভাই, প্রায় 2টা বাজতে চললো, শুধু এই ব্যাপার নিয়ে কথা বলো একটু। 1:30 অনুষ্ঠান শেষ হয়ে আধা ঘন্টা অলরেডি আপনাদের জন্য আমি এক্সটেন্ড করে নিয়েছি, শুধু এটা নিয়ে বলেন তাহানের কি হবে।
তাহানের কি হবে, একটা কথা ক্লিয়ার করি যে লোপার সাথে আমার কখনো হয়তো বা অ্যাডজাস্ট হবে না, কারণ ও কখনো চেঞ্জ হবে না, আর আমিও কখনো হয়তো বা চেঞ্জ হবো না, কারণ আমি মনে করি কি যে আমি যেভাবে থাকি আমি ছোটখাটো
আপনি কি থাকতে চান এখনো লোপার সাথে? সত্যি কথা বলবেন, এখন সময় নাই তো ডিটেলস এ বলার, এক লাইনে বলুন থাকতে চান? এখন আপনার ছেলে মাইক্রোফোনে যে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলো, মাইক্রোফোন কিন্তু আনহাইজেনিক, অনেকে থুতু গিয়ে পড়ে মাইক্রোফোনে, কে সামলাবে এখন? ওর বাবা তো আছে মাইক্রোফোনে হাজার মাইল দূরে, কোথায় আছেন কে জানে, কোথায় আছেন, কে ওর মুখ পরিষ্কার করবে? আপনি দেখেন তাড়াতাড়ি মাইক্রোফোন আপনার ছেলে দাঁত দিয়ে ধরলো, এতে ওই যে মুখের মধ্যে ময়লা চলে গেছে, দেখেন। জি কি করবেন বলেন?
আমার ছেলে হয়তো আমাকে পাবে, আমি আমার ছেলের সাথে থাকতে চাই, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না যে আমি লোপার সাথে থাকব।
আর কবে বলবেন?
হয়তো বা বলা হবে না,
বাট ছেলের ব্যাপারে ডেফিনেট, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই,
কোনো সন্দেহ নেই এই মুহূর্তে, এখনই যেকোনো মুহূর্তে।
কখন কিভাবে তাহলে ছেলের সাথে থাকাটা? মাও তো ছেলের সাথে থাকবে।
হ্যাঁ হয়তো বা দেখা যাচ্ছে আমি তার সাথে থাকবো, সেও থাকবে, বাট আমরা একসাথে থাকবো না,
এরকম হইতে পারে।
আপনি
বাচ্চা চলে রাখেন না, আপনি কোনো কথাই বলবেন না। এই হ্যালো, আর মাইক্রোফোনটা বন্ধ করতো। আপনাকে মানা করতেছি আমি এই কারণে যে টানা দুই ঘন্টা কথা বলেছেন আপনি, আর কত কথা বলে রে ভাই, এখন থামেন। আমি এখন তাহানের বিষয় নিয়ে কথা বলছি, আপনাদের কথা শোনার কোনো আগ্রহই আমার নাই, না আপনার না আতিকের, তাহান রিলেটেড কথা শুনতে চাচ্ছি। এটার একটা এন্ডিং আসতে যাচ্ছে, এতটুকু ক্লিয়ার যে মা বাবা দুইজনে তাহানের সাথে থাকতে চায়, এটা ঠিক না বেঠিক? আপনি কি বলেন, আপনি থাকতে চান না তাহানের সাথে পাগলের মতো? একটু জোরে জোরে আপনারটা শুনি একটু আগে। তাহান তো আপনার দুনিয়া, তাই তো বলে ফেলেন?
তাহান আমার খালি দুনিয়া, তাহান আমার সব, এখন সব।
সো ওকে ছাড়া তো আপনি কল্পনাই করেন না কিছু, গেল। আপনার বক্তব্য কি আতিক, তাহান সম্বন্ধে আপনার বক্তব্য কি? যদিও সাত মাসে দেখার সুযোগ হয়নি আপনার, তারপরেও তাহানের সাথে আপনি থাকবেন যে কোনো মূল্যে, এটাই তো আপনার প্ল্যান, তাই তো?
আমি থাকতে রাজি আছি।
রাজি আছেন কেমন শোনায় রে ভাই, বাপে বলেনি এই কথা?
আমি আমার ছেলেকে চাই।
এক্স্যাক্টলি, কিভাবে থাকবেন তাহলে?
কিভাবে থাকবো জানি না,
জানতে হবে, বিং এ ফাদার জানতে হবে কিন্তু আতি। আমি যদি আমার কতটুকু পর্যন্ত আপনার ওখানে প্লেস হওয়া উচিত আমি জানি না, বাট আপনাকে জানতে হবে। সাত মাস জানা হয়নি, সাত মাস সেটা নিয়ে আলোচনা হয়নি, সাত মাস সেটা নিয়ে কথা হয়নি, এটাই অনেক দেরি হয়ে গেছে, এটা অনেক ভুল হয়ে গেছে, এটাই এমন এক অন্যায়ের জায়গায় গেছে যেটা পাপের ঠিক কাছাকাছি এসে দাঁড়ায়। আর সময় নষ্ট করার সময় হয়তো নাই, এবং স্রষ্টা এইভাবেই বাবা মার কাছে সন্তানকে পাঠান যাতে করে তাদের ঠিক মতো করে তাদের সেভাবে আমরা মানুষ করার সমস্ত ভূমিকা রাখতে পারি। আল্লাহ না করুক যদি আপনার বেবির সাথে কোন রকমের উচ্চনীচ হয়, তখন কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবেন না সারা জীবন। সিদ্ধান্ত নিতে হবে এখনই কিভাবে থাকবেন। আপনি কি আবার ওই সাইলেন্ট মোডে থাকবেন দুজন মিলে একসাথে, এরকম কিছু? তাহলে সাথে তো থাকতেই হবে, বলছেন তো দুইজনই থাকবেন, কিভাবে? ছয় দিন, তিন দিন আপনার কাছে, তিন দিন ওর কাছে, এরকম প্যাটার্নে যেতে চাচ্ছেন নাকি কোর্টের মাধ্যমে, নাকি আপনারা দুজন আবার একসাথে থাকবেন, দরকার হলে পরস্পরের সাথে কথা বলবেন না, কি বিষয়? এটাতে আপনাদের আপত্তি নাই, তাই তো? আচ্ছা চোখ কেন চুলকাচ্ছে আপনার ছেলে? ঘুম পাচ্ছে, তাহলে ঘুম পাড়ানোর চেষ্টা করেন আপনি স্ত্রীর মধ্যে।
ঠিক আছে, সমস্যা নাই,
না ও তো বড় মানুষের মতো চোখ চুলকাচ্ছে। আপনার বেবির অ্যাক্টিভিটিস গুলো, সব বেবির অ্যাক্টিভিটিস ভালো, আপনার বেবির অ্যাক্টিভিটিস গুলো আমি একটু মজা পাচ্ছি বেশি, এই জন্য এত ডিটেলস এ কথা বলছি। মানে কেমন বেবিটা জানেন আপনার, মানে একবারে সরি আল্লাহ যেন স্বাস্থ্যের কোনো ই না হয়, হৃষ্টপুষ্ট, মানে এখন দুই একটা পাঞ্চ করলে আমার খবর আছে, এরকম মনে হচ্ছে। ওর বাবা কি এরকম নাকি হৃষ্টপুষ্ট ধরনের? হ্যাঁ, মানে কিছু থাকে না গাট্টু গুট্টু ধরনের এরকম? হ্যাঁ, ঠিক আছে আমি বুঝতে পারছি, আদল বুঝতে পারছি। এখন বলেন তাহানের ব্যাপারে, জি লাস্ট কথা বলেন আপনার, কিভাবে কিভাবে থাকবেন? বলো তো, আমার কথা তো শোনে না তোমার বাবা, বলো কথা, বলো বলো তো বাবা,
বলো বলো তো, বলতেছে ডাকতেছে ডাকতেছে, মাইক্রোফোনে বাড়ি দিচ্ছে, একটু অন্যায়, এটা ঠিক না। আতেক সেটেল ডাউন করেন, জীবন আর কয়েকদিনের ভাই, অর্ধেকের বেশি সময় তো বাঁচা হয়ে গেছে। এই তো আমি সেদিনই মনে হয় ব্যথা চোটে মারা যাচ্ছিলাম, গত পাঁচ দিন হসপিটালাইজ ছিলাম। কয়েকদিনের জীবন, কখন নিঃশ্বাস যাবে আর ফিরে আসার গ্যারেন্টি নিবে না। আপনার বেবির সবচেয়ে কিউট মুহূর্তগুলো মিস করতেছেন অহেতু, রাগে ক্ষোভে অভিমানে। এই যে আ করে শব্দ ইয়াটা থেকে আব্বাতে যাবে, এই যে ট্রানজিশনটা দেখতে পেলেন না, আপনার মতো একটা ঘরোয়া টাইপের ছেলে বলছেন আপনি, এই ট্রানজিশনটা আপনি দেখতে পেলেন না, এর চাইতে অভাগা, এর চাইতে কষ্টের আর কি হতে পারে বলেন? সব পাবেন জীবনে হয়তো একদিন, কিন্তু এই জিনিসগুলো যে পাচ্ছেন না, যা হারিয়ে ফেলতেছেন, নিজের মতো করে বাঁচা ছেড়ে দেন না, তাহানের জন্য বাঁচেন। আপনার ভেতর তো ছিদ্র ফিদ্র হয়ে যাওয়ার কথা। এই আতিক, একটা ভালো কিছু বলেন তো, যে ঘুমাই গে ভাই, বড় কষ্ট নিয়ে, দারুণ অসুস্থতা নিয়ে, জানেন আপনি সাত দিন পর প্রথম বার হয়েছে এই প্রোগ্রামের জন্য, শুধু একটা শান্তির ঘুম দিই, ভালো কিছু বলেন তো, অনুষ্ঠান শেষ করব। কিছুই বলবো না আপনাকে, আমার চাইতে অনেক বেশি কথা বলেছে আপনার ছেলে তাহান, বলতেছে এখনো, কিছু একটা বলেন, অনুষ্ঠান শেষ করি।
আমি
জোরে বলেন, জোরে বলেন, লোপা, আমি তার আগে একটু চাইবো যে তাহানকে একটু কোলে নেওয়া হোক, তাহানকে কোলে নাও, লোপার কাছ থেকে কথা বলে অনুষ্ঠান শেষ করবো। আতিক, আপনার কথা আমি শুনেছি এবং খুব পরিষ্কার ভাবে বলেছেন, যে কোনো মূল্যে আমার ছেলেকে চাই, যে কোনো ভাবে আমি আমার ছেলের সাথে থাকতে চাই, ছেলের ভরণ পোষণ, ছেলের খরচ, ছেলের সবকিছুর জন্য আমি বদ্ধপরিকর, আছি, ভবিষ্যতেও থাকব, প্রয়োজনে ছেলের জন্য যদি লোপার সাথে আমাকে থাকতে হয় তাতেও আমি রাজি আছি। লাস্ট কথাটা এটাই ছিল, আমি ঠিক বলছি তো আতিক? প্রয়োজনে যদি সেটাও করা লাগে তাতেও আমি রাজি আছি লোপা। জি আতিক, হ্যাঁ, সেটার জন্য যদি এরকম নহবত আসে যে না আমাকে তার মায়ের সাথেও থাকতে হচ্ছে, তাতেও আমার আপত্তি নাই। এখন কথা হচ্ছে, আমি অনুষ্ঠান শেষ করবো লোপা, আননেসেসারি কোনো কথা আর বলবেন না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। আমার এই অনুষ্ঠানে যারা সর্বোচ্চ কথা বলে তাদেরই মধ্যে একজন আপনি, যে টানা দুই ঘন্টা কথা বলেছেন, এক লাইনে কথা শেষ করবেন এবং কথা বলার আগে একটু ভেবে নেবেন যে হঠাৎ করে আবার নতুন করে জীবন তৈরি করার কোনো সুযোগ নাই, পানি বহু দূর গড়িয়েছেন নিজের মতো করে, একবার টিটুর মাধ্যমে, ফাইনালি আতিক, ফাইনালি তো আপনার কলজুড়ে সন্তান তাহান। এখন এই অবস্থাতে কোন সিদ্ধান্তটা সময় উপযোগী হয় সেটি মাথায় রেখে লাস্ট মিনিটে কথা বলুন, লাস্ট মিনিটে এক লাইনে কথা বলবেন।
সরি গুরু, আমি কিন্তু কথা শুনি নাই,
আমি বলেছি কয়েকবার, আপনাকে আমার পরে বিশ্বাস নেয়নি, আবার বলবো নাকি? সে বলছে যে তাহানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা আমি রাখি, এই কথাটা যখন বলছে তখন সাক্ষী থাকছে দেশের এবং দেশের বাইরের প্রায় 30-35 লক্ষ মানুষ। আপনি কি খুঁজতেছেন? আরে ভাই রাখেন না। এবং সেটাও বলেছে তাহানের জন্য, তাহানের ভরণ পোষণের জন্য যা যা করা লাগে, যাবতীয় যা করা লাগে সেটা করবার জন্য আমি বদ্ধপরিকর। পাশাপাশি এটাও বলেছে তাহানের সাথে আমি থাকতে চাই, তাহানের সাথে থাকার জন্য যদি আমাকে তাহানের মায়ের সাথে থাকতে হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহানই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আপনি বলুন, তাহানকে মাথায় রেখে বলুন, আপনাদের পিরিত, ভালোবাসা, কেমিস্ট্রি, ওগুলো নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই। এটার প্রসঙ্গে আপনি কি বলবেন আপনার ছেলের পক্ষ থেকে বলেন?
ছেলের জন্য যদি সে স্যাক্রিফাইস করতে চায় যে না ঠিক আছে সে আমার কাছে আসবে, কিংবা সে যদি মনে করে
এক লাইনে,
না না, সে যদি মনে করে যে ঠিক আছে সে কন্টিনিউ করবে রিলেশনশিপটাকে, ঠিক আছে, সো আমি নতুন ভাবে থিঙ্ক করতে পারি
ছেলের জন্য।
হ্যাঁ, ছেলের জন্য।
ওকে ডান,
আমরা অনুষ্ঠান শেষ করছি আতিক, আপনারা যে সিদ্ধান্তে গেছেন এবং যে কথাটি বললেন সেটিকে ছোট করে ভাববার কোনো কারণ নাই। পৃথিবীতে যত বড় আদালতই থাকুক না কেন, আপনারা খুব ভালোই করেই জানেন যে মানুষ এবং মানুষের বিবেক স্রষ্টা কোরআনে স্পষ্টত লিখেছেন এই বিবেকের চাইতে বড় আদালত আর পৃথিবীতে নাই। এবং তাই যদি হয়ে থাকে, পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে লক্ষ লক্ষ মানুষ আপনাদের কথার সাক্ষী হয়ে থাকল যে আপনাদের তাহান আব্রাম এর কারণে হলেও দুইজন দুজনের কাছে থাকবেন, জীবনকে আরেকবারের সুযোগ দিবেন এবং চেষ্টা করবেন যাতে করে ভালো থাকা যায়। যদি ভালো নাও থাকেন ভালোভাবে আপনারা আলাদা হয়ে যাবেন, কিন্তু তাহানের যেন কোন রকমের ভরণ পোষণের কমতি না হয় সে চেষ্টা তো তার মা করে যাচ্ছেই, করে যাবেই, সেই সাথে সে চেষ্টা থেকে আপনিও অবিরতভাবে চালিয়ে যাবেন, সেই চেষ্টা থেকে পিছুপা হবেন না। এই কথা আপনি দিয়েছেন আতিক, এই কথা আপনি দিলেন লোপা, এবং এটি এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু আপনাদের, পরস্পর পরস্পরের সাথে ফোনে কথা বলে জিনিসটাকে মিনিমাইজ করেন যে তাহানের স্বার্থে আপনারা একসাথে থাকলে কিভাবে থাকবেন, আর যদি একসাথে না থাকতে পারেন আপাত দৃষ্টিতে তাহলে কিভাবে আপনারা খরচ বা বাকি সেসব ব্যাপারগুলো সেগুলো আপনারা কিভাবে কন্ট্রিবিউট করবেন সেইটা আপনারা ফোনে কথা বলে সেটেল ডাউন করে নেবেন। আর আতিক, আমি যে কথাগুলো বলছি সে ব্যাপারে আপনার পূর্ণ সমর্থন আছে তো? আমি তো বাড়িয়ে বা কমিয়ে কোনো কথা বলিনি, ঠিক না? ঠিক, জি, ছেলের সাথে থাকার কারণেই আপনাকে কথা বলতে আমি নিষেধ করেছি, আপনি ঝামেলা করার চেষ্টা করছেন। আর আপনি খুব ভালো করে জানেন যে গুরু নামের পাগলার মাথায় যদি তার একবার ঘুরে যায় রে ভাই, তখন কিন্তু আর মাথায় থাকবে না, লোক লোক লাখ লাখ লোক মানুষ শুনতেছে কি শুনতেছে না, আননেসেসারি কথা বলার মতো ধৃষ্টতা আপনি দেখায়েন না, আর ওই কাজ করতে গিয়ে বেয়াদবির পর্যায়েও পড়েন না। হ্যাঁ, আর কি যেন বলছিলেন আতিক, আপনি যে কথাগুলো বলেছেন সেটাই কিন্তু সামারাইজ করে বলার চেষ্টা করেছি আমি, আমার মনে হয় আমি বাড়িয়ে বলিনি বা ভুল করিনি। আপনার কথা একটাই ঘুরে ফিরেছিল যে আপনি তাহানের সাথে থাকতে চান, তাহানের সাথে থাকতে চান, আর তাহানের সাথে থাকার জন্য যদি বাধ্য হয়ে তাহানের মায়ের সাথে থাকা পড়ে সেটা আপনি মেনে নেবেন, যদি তাহানের সাথে থাকার জন্য এই পরিস্থিতি আপনাকে মেনে নিতে হয়, তাই তো? এখন এইটি আপনারা দুইজন ফোনে নেগোসিয়েট করে নেবেন যে আপনারা একসাথে থাকবেন, থাকলে থাকার ধরন বা প্রকৃতিটা কেমন হবে, আর যদি একসাথে না থাকেন তাতেও কোনো সমস্যা নাই, ভালোভাবে আলাদা থাকুন, কিন্তু অবশ্যই তাহানের ভরণ পোষণ বা এসব ব্যাপারে তাহানের মা এবং বাবা সমভাবে দুইজন মিলে ভরণ পোষণের জন্য যে অংশীদারিত্ব নেওয়ার কথা সেই ব্যাপারে কেউ পিছুপা হবেন না, ঠিক নাকি বেঠিক? আতিক বলুন, কোন ব্যাপার কোন কথা বাড়িয়ে বলেছি আমি?
না, বাড়িয়ে বলেন।
আপনি পুরো ব্যাপারটা আপনার মতো করে একটু সামারাইজ করে বলুন যাতে করে আমাদের ডকুমেন্টেড হয়ে থাকে আমাদের স্টুডিওতে, বলুন।
আমাকে বলছেন?
জি জি, আপনার কাছে শুনবো, লোপার কাছে একই কথা, যে কথা আপনি তখন বলেছিলেন সেই কথাটা একটু সংক্ষেপ করে বলুন, শেষবারের মতো একটু জোরে বলবেন।
আমি চাই আমার ছেলের সাথে আমি থাকতে,
জি,
আমার ছেলেকে আমি যেভাবে মানুষ করতে হয় যেভাবে বড় করতে হয় আমি করব, আমার সামর্থ্য থেকে করব, এজ এ আমার ছেলে হিসেবে, আমি বাবা হিসেবে যতটুকু করা দরকার আমি করব, আমার সামর্থ্যর মধ্যে থেকে সবকিছু মেইনটেইন করে আমি আমার ছেলের সাথে থাকতে চাই শুধু।
জি, আপনার ছেলের সাথে থাকার স্বার্থে আপনি একটা কথা, এই কথাটা মনে হয় এখন একটু ইনকমপ্লিট করলেন, এই কথাটাও আপনার মুখ থেকে শুনেছি, ছেলের সাথে থাকার জন্য যদি ছেলের মায়ের সাথে থাকার প্রয়োজনীয়তা পড়ে সেটা আপনি আপনার জায়গা থেকে ভেবে দেখবেন।
আসলে সেটা ডিপেন্ড করে পরের ব্যাপারগুলো।
হ্যাঁ, বাট আপনি বলেছেন
একসাথে থাকতে পারবো আমরা,
সেটাই, যদি ভালোভাবে না থাকতে পারেন ভালোভাবে আলাদা হয়ে যান, কিন্তু ছেলের দায় দায়িত্ব নেওয়ার ব্যাপারে কোন রকমের কার্পণ্য আপনি করবেন না, এটা তো একদম ডান। ওকে লোপা, আপনার তরফ থেকে তো অবশ্যই কার্পণ্য হওয়ার সুযোগই নাই, তাই তো? অনুষ্ঠান শেষ করছি, ঠিক না? ঠিক, ওকে ডান, অনুষ্ঠান শেষ করছি বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 14 ফেব্রুয়ারিতে অবশ্যই সবার সাথে সামনাসামনি দেখা হচ্ছে, সে প্রত্যাশায় কিন্তু আমি এতসাম থাকবো, এবং অবশ্যই ভেনু আপনারা জেনে নিতে পারবেন আমাদের ডেডিকেটেড যে ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904, সেখানে আমরা আপলোড করে দেব যে কোথায় আমাদের এই গেট টুগেদারটা হবে, ইভেন্টটা কোথায় হবে, এবং সেটির সময়টাও তখন আমরা জানাই দেব, ডেট তো আমরা জানি যে 14 ফেব্রুয়ারি, এবং পুরো ইভেন্টের দায়িত্ব থাকছে আমাদের প্রাউড স্পন্সর প্রাণাপ, এবং এই প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ এটার
যারা সামনে থেকে পেছনে থেকে কাজ করে তারা যেমন থাকবে, থাকবেন আপনারা সব মিলিয়ে। আমার মনে হয় যে চমৎকার কিছু সময় আমরা পার করতে যাচ্ছি 14 ফেব্রুয়ারিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর যেভাবে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় রেখেছেন আমাকে সেভাবেই রাখুন। অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক মহব্বত আর টান দিয়ে শেষ করছি আজকের প্রাণা ভালোবাসার বাংলাদেশ।
ওয়েল ফ্রেন্ডস, শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠান প্রাণ ভালোবাসার বাংলাদেশ আজকের মতো। গুরু হিতেশাম বিদায় নিয়ে চলে গেলেন এবং আমাদের অতিথি বন্ধুও চলে গেলেন, আর ঘড়ি বলছে সময় এখন ঠিক রাত 2:12। অনেকটা সময় আমরা অতিক্রান্ত করে এসেছি এবং এই সময়টুকু আমাদের সাথে ছিলেন, এতক্ষণ অনেকভাবে সাপোর্ট দিয়েছেন ভালোবাসার সাথে, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধু, অনেক ভালোবাসা। আর গুরু যেটা বললেন যে আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে আমাদের প্রাণ ভালোবাসার বাংলাদেশের এক বছর পূর্তি হতে যাচ্ছে, সো সেই জন্য আমরা বেশ জম্পেশ একটা আয়োজন করতে যাচ্ছি এবং সেই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং ভেনু টাইম সবকিছু আপনাদেরকে ইন ডিটেলস আমরা জানিয়ে দেব কিছুদিনের মধ্যেই অফকোর্স। তবে তার আগে আমন্ত্রণটা দাওয়াতটা আগে দিয়েই রাখলাম, সবাই আশা করছি আসবেন এবং এই অনুষ্ঠান প্রচারিত হবে একদম লাইভ, সম্প্রচার করা হবে, আর এটা অ্যাকচুয়ালি ওপেন এয়ার, খুব বাইরে আমাদের খুব বড় সড় পরিসরে এই অনুষ্ঠানটি হবে, সো কেউ মিস করবেন না আশা করছি। এবং গুরু হিতেশামকে দেখার জন্য হলে অবশ্যই আসবেন এবং অবশ্যই যেসব প্রশ্ন আপনার মধ্যে লুকিয়ে আছে সবকিছুই করতে পারবেন গুরু হিতেশামকে এবং সবকিছুরই ইনশাল্লাহ অ্যান্সারও পেয়ে যাবেন। অ্যান্ড অফকোর্স বন্ধু, আশা করছি যে যেসব বন্ধুদের জীবনে খুব সফল, মজার এবং ভালোবাসার গল্প আছে সেই সব বন্ধুরা আমাদেরকে SMS করুন এবং কমেন্ট করুন। যদি আপনি 14 ফেব্রুয়ারিতে আমাদের এই প্রাণ ভালোবাসার বাংলাদেশে যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিতে পার্টিসিপেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরটিতে এবং একটি বার নয় বন্ধু, একাধিকবার আপনাকে SMS করতে হবে। আর ফেসবুকে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমাদের পোস্টে, সেক্ষেত্রে আমাদের যে অ্যাড্রেসটি আছে সে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4 এবং আপনি আমাদের ঢাকা FM এর ফ্যান পেজের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে এবং এখানে যে পোস্টে আপলোড করা আছে সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, যত খুশি তত, পুরো সপ্তাহ জুড়ে আপনি কমেন্ট করতে পারেন এবং যদি চান আপনি শেয়ারও করতে পারেন পোস্টগুলো আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর দুটো পোস্ট আপলোড করা আছে ফেসবুকে সেটা দেখতেই পাচ্ছেন এবং এই পোস্টগুলোতে আপনি কমেন্ট করতেই থাকবেন একাধিকবার আপনার ভালোবাসার গল্প আমাদেরকে জানানোর জন্য, আমরা জানতে চাই অধীর আগ্রহে, আমরা অপেক্ষা করেই আছি বন্ধু। সো অনেক অনেক করে SMS করুন 16260 এবং আমাদেরকে ফেসবুকে কমেন্ট করুন এবং এইভাবে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে 2টি কাপল আমরা সিলেক্ট করব এবং তারাই গল্প বলবেন, তাদের ভালোবাসার সফল গল্প বলবেন 14 ফেব্রুয়ারিতে আমাদের প্রাণ ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামে। আর খুব মজা হবে, খুবই খুবই মজা হবে, সেটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না, সেটা আমরা বুঝতেই পারছি। আর বন্ধু, যারা দেশের বাইরে থাকেন, দূর দূরান্তে থাকেন, আমাদের প্রোগ্রামগুলো মিস করে যান, সো তাদেরকে বলছি আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এই অ্যাড্রেসটিতে আপনি আমাদের প্রোগ্রাম লাইভ শুনতে পারবেন এবং এই প্রোগ্রামে আমাদের এই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করে রাখা থাকে, সো আপনি ইচ্ছে করলে যখন তখন ডাউনলোড করে শুনতে পারবেন। এবং বলে রাখি যে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আমাদের প্রাণ ভালোবাসা বাংলাদেশের ফলো আপ প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক রাত 10:30, সো প্লিজ কেউ মিস করবেন না, অবশ্যই শুনবেন এটি আশা করছি। এবং বিদায় নেবার সময় হয়েছে, বিদায় নিয়েই যাচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন বন্ধু, ভালো মানুষ হয়েই থাকবেন এবং আপনার পছন্দের মানুষটিকে নিয়ে অনেক অনেক সুন্দর একটা সপ্তাহ কাটাবেন এই প্রত্যাশা।
This track was downloaded from fusionbd.com.